আমাদের ঈদের আগের পর্বটা, আমার যদি ভুল না হয় আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম জসিম ড্রাইভারের ঘটনা, মনে আছে? ওই জসিম ড্রাইভারের ঘটনা কিন্তু আমি শুনেছিলাম মদন আলীর কাছ থেকে। মদন আলী ছিল তার হেল্পার অথবা ট্রাক ড্রাইভারের হেল্পারদের কি নামে ডাকা হয় এটা আমার মাথায় আসছে না এই মুহূর্তে, ধরা যেতে পারে তার সহকারী। তিনি তো তখন সহকারী ছিলেন এবং সেই আদিম চিকিৎসালয়ের ঘটনা, কাদার মধ্যে ট্রাক আটকে যাওয়া, আশপাশের লোকজন চলে আসা, ট্রাক জসিম ড্রাইভারের হাতে সেই গর্ত, ঘা, তাদের গাড়ির সামনে থাকা সেই মহিলা, পীর সাহেবের রাস্তায় দেখা, মানে এই ঘটনাটায় যে জায়গা থেকে মদন আলী বলেছিলেন, জসিম ড্রাইভারের অংশটা ছিল একেবারে এমন এক জায়গায়, যদি ওই দিন আমি মদন আলীর কথা মতো ঘটনা যদি শুরু করতাম তাহলে জসিম ড্রাইভারের অংশটাই মনে হতো বেখাপ্পা। কিন্তু এই ঘটনাগুলো একটার সাথে একটা কানেক্টেড ছিল। এখন আমি কিন্তু বলবো মদন আলীর সাথে আমার কেন কথা হয়েছিল, কেন যোগাযোগ হয়েছিল, কোন পারপাসে, সেই ঘটনাটাই। এবং এই ঘটনাটা আমি শুরুর আগে বলি, এই ঘটনাটার ইন্টেন্সিটি বোঝার জন্য এই ঘটনাটায় কিছু শব্দ আমাকে ব্যবহার করতেই হবে, নিলে হবে না। এবং এই ঘটনাটা প্রাপ্তবয়স্কদের জন্য, মনে আছে মদন আলী কিন্তু পীর সাহেবের দরবারে কিন্তু যখন যাচ্ছিল সে তখন কিন্তু জসিম ড্রাইভারের সাথে তার দেখা হয়নি, জসিম ড্রাইভারকে সে বেরিয়ে যেতে দেখেছিল, মনে আছে আপনাদের? ঘটনাটা মদন আলীর কাছ থেকে শুরু করি। মদন আলী বিভিন্ন রকমের ছোটা কাজ কারবার করতেন, তিনি যে ধরনের ছোটা কাজ কারবার করেন না কেন তিনি একটু একটু বদরাগী ছিলেন, যেটা কিন্তু জসিম ড্রাইভারের সাথে থাকাকালীন অবস্থায় তিনি দেখাতে পারেননি। এবং সবসময় তিনি করতেন কি, তিনি নিজের রাগ বা যেটাই থাকুক এটা যার উপরে তিনি ছাড়তে পারতেন তার উপরে ছাড়তেন। তিনি কিন্তু সবসময় একটা কথা আমাকে কিন্তু সেই সময় বলেছিলেন যে তিনি এমন এমন লোকের সাথে হয়তো খারাপ ব্যবহার করেছেন যে লোক তার কাছে দুর্বল, ঠিক তেমনি তার স্ত্রীও। তার দুটো বিয়ে হয়। প্রথম বিয়ের ক্ষেত্রে সেই স্ত্রীর সাথে তার বনে বনে হচ্ছিল না, সেই স্ত্রী একটু কালো ছিল, যৌতুকের বিনিময়ে তার বিয়ে হয়েছিল, সেই স্ত্রী কালো ছিল এবং সেই স্ত্রীকে তিনি প্রচন্ড মারধর করতেন। এমনকি রাতেরবেলা মারধর করে তিনি জোর করে স্ত্রীর সাথে সোহাগ করতেন ওই সময়। এবং সেই ঘটনা ঘটানোর পরে আবার করতেন কি, তিনি নিজের ঘরের বাইরে এসে তাদের ওই এলাকায়, তাদের গ্রামের একটা কুখ্যাত একটা জায়গা রয়েছে, সে জায়গাটা মানুষজন যাওয়া আসা করে না, সেইখানে বসে তিনি তামাক জাতীয় কিছু একটা পান করত, সিগারেট না তামাক জাতীয় কোনো কিছু তৈরি করে কি যেন করতো সে। এইভাবে যখন তার স্ত্রীর সাথে সে মারামারি করতো এবং এই কাজটা করতো, একটা সময় হয় কি, যে আমাদের গ্রামের এই মা বা বোনেরা নিজেদের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারতেন না, নিজেরাই চেপে রাখতেন নিজেদের ভেতরে। কিন্তু একদিন তার স্ত্রী রাতেবেলা বের হয়ে যায় মার খেয়ে তার স্ত্রী বের হয়ে যায়, তিনি আর অত বেশি কেয়ার করেননি। রাতেবেলা ঠিক সেই খারাপ জায়গা দিয়ে তিনি তার নিজের মন মতো তামাক তৈরি করে খেয়ে, বা তামাক পাতা সেটা যেটাই হোক সেটা পান করেন, খান না তো, সেটা পান করে তিনি তার মতো আবার ফেরত আসেন, ঘুমাচ্ছেন। পরের দিন সকালবেলা তার স্ত্রী স্বাভাবিকভাবে কাজ কারবার করছে, তো তিনি খুব খারাপভাবে গালি গালাজ করেন, এই অমুকের বেটি তমুকের বেটি, মানে তোর দৌড়াতটুকুই, যে ধরনের কথাবার্তা বলতে পারে ইমাজিন করতে পারে। তার স্ত্রীর সাথে তার সংসার চলছে, কিন্তু সেদিনে মার খাওয়ার পরে তার স্ত্রীর মধ্যে একটা বোধোদয় আসে। বোধোদয়টা কিভাবে আসে, তার স্ত্রী তিনি একেবারে খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে কি রে বাবার বাড়ি থেকে এত তাড়াতাড়ি মানে চলে আসলে কেন। তখন তার স্ত্রী তাকে বলেছিল যে তোকে বিয়ে দিয়ে দিছি, এখন ওই জামাই কাটুক মারুক যাই করুক ওই জামাই ঘরেই থাকবে। কথাটা কিন্তু তার বাবা মা এটাই বলেছিল তাকে। এবং তার যেটা উপলব্ধি হয় সেটা হচ্ছে যে কথা পরে তার উপলব্ধি হয় তার জীবনটাই এরকম, জামাইয়ের পায়ের নিচে থাকা লাগবে। তো ওই কথা শুনে তিনি হাসছিলেন খেতে খেতে। সেদিন আবার খাবার খেয়ে খুব বেশি ভালো লেগেছিল তার। তো ঠিক আছে, ভালো, সংসার চলছে। একটা ব্যাপারে লক্ষ্য করেন, তার স্ত্রীকে এখনো তিনি অহেতুক গালিগালাজ করলেও মানে কোনো দোষ ধরতে পারছিলেন না। তার স্ত্রী এতটা সাবধান হয়ে গিয়েছিল যে মার খাওয়ার ক্ষেত্রে বা দোষ ধরার ক্ষেত্রে তার স্ত্রী কিন্তু একদম সাবধান হয়ে গিয়েছিল। ঘটনাটা ঘটে প্রায় 8-9 দিন পরে। এ কটা দিন একদম সব শান্ত, সবকিছু ঠিকঠাক। রাতের বেলা তিনি ওই তামাক পান করে ভেতরে ঢুকেন এবং তিনি তার স্ত্রীকে হাত তুলেন। হাত তুলেন এই জন্য যে তিনি যখন শোয়া করতে চাইছিলেন তার স্ত্রী বলছিল যে না, কোনো কারণে সম্ভবত তার পিরিয়ডে কোনো কন্ডিশন চলছিল। তিনি শোয়াটা করেন, যেটাই করুক যেভাবে করুক করেন, করার পরে তিনি তার মতো ঘুমিয়ে গেছেন। ওই সময়ে রাতে ওই যখন তিনি ঘুমিয়ে যান তখন তিনি একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান তার যে বসত ঘর, সে বসত ঘরের ভিতরে নিংড়ে নিংড়ে একেবারে নিংড়ে মানে মাটির সাথে একেবারে নিংড়ে কি যেন এটার ভেতরে ঢুকলো। তার ওই নিংড়ে থাকা অবস্থা থেকে সে এমন একটা অবস্থায় এসে পৌঁছালো যে অবস্থাটা হচ্ছে হাতে পায়ে ভর দিয়ে হাঁটা। ওই হাতে পায়ে ভর দিয়ে হেঁটে হেঁটে ওই বস্তুটা যখন তার বুকের উপরে চলে বসল, তিনি স্পষ্ট টের পাচ্ছিলেন কাদা মাটির ঘ্রাণ, পচা কাদা মাটির ঘ্রাণ। এবং সে অবয়বে চারপাশ থেকে পচা কাদা মাটির ঘ্রাণ বের হয়ে পড়ছিল। তার চুলগুলো যে এদিক ওদিক ছড়ানো ছিটানো, তার নাকের মধ্যে যেটা নথ পড়া নথ, এইটাও সে ওই অন্ধকারে সে বুঝতে পারছিল সত্যের ভেতরে। এবং তার উপরে উঠে এমন ভাবে সোহাগ করতে শুরু করে যেটা তিনি কল্পনাই করেননি কখনো। এবং সেই স্বপ্নের ভেতরে সেই সোহাগের যে সুখ, সেই সুখটা তিনি পান, অত্যন্ত ভালো লাগে তার। এবং স্বপ্ন ভেঙে যায়, স্ত্রী পাশে নেই। সকালবেলা দেখলেন তার স্ত্রী নিজের মতো কাজ কাপা করে, ঠিক আছে ভালো, তিনি বের হয়ে গেলেন। এইভাবে যেভাবে একটা মানুষের সারাদিন যায় গ্রামে গঞ্জে, তার সেরকম ছোট কাজ কারবার করে সারাদিন যায়। দুপুরবেলা এলেন, দুপুরবেলা আসার পর একটা ব্যাপার লক্ষ্য করলেন, তার স্ত্রী আছে কেমন যেন একটু আকর্ষণীয় লাগছে তার। এমনকি তার স্ত্রীকে দেখে তার গত রাতে সেই অভিজ্ঞতা, সেই স্বপ্নে সেই সোহাগে সেই অভিজ্ঞতার কথা তার মনে পড়ে। যখন তার এই কথাটা মনে পড়ে, তিনি তো একটা পুরুষের যেরকম যখন মনে পড়ে ইস্তহানের কথাগুলো, তার কেমন লাগে, তারও সে সময় মনে চলো সে সোহাগ করবে তার স্ত্রীর সাথে। সবকিছু তার মন মতো হলো এবং তার স্ত্রীর প্রতি হুট করে তার একটা ভালো লাগার জেগে উঠলো। তার স্ত্রী কালো, কিন্তু এই জন্য তিনি তার স্ত্রীকে 24 ঘন্টা খোঁটা দিতেন, কাইল্লা বলে তার পাটা গালি দিতেন। তার প্রতি তো প্রচন্ড ভালো লাগা শুরু হলো। প্রায় 2-3টা দিন তিনি এত বেশি ভালো লাগার মধ্যে ডুবেছিলেন যে তিনি টেরি পাননি, মানে এই মহিলাকে তিনি উঠতে বসতে গালি দিতেন, তাকে হঠাৎ করে তার এত বেশি ভালো লাগতে শুরু করেছে। এবং তার স্ত্রীও কেমন অদ্ভুত ভাবে তার প্রতি খুব বেশি আগ্রহ, যেন তা মন জোর করার চেষ্টা করছেন। কিন্তু প্রত্যেক রাতে স্ত্রীর সাথে যখন সোহাগ করতেন, এটাও অ্যাবনর্মাল ছিল তার জন্য, কিন্তু তার সেই সময় এটা ভালো ছিল। কিন্তু রাতের বেলা যখন তিনি সোহাগ করতেন, প্রতিবার সেই কাদা মাখানো কে জানি এসে তার উপরে যত তার উপরে বসে যখন সোহাগ করত, ওই সময় তার চুলগুলো এক একদিন এক এক রকম লাগত। প্রথম দিন যেমন মনে হয়েছে যে চুলগুলো এদিক ওদিক ছড়ানো ছিন্ডানো, আজকে চুলগুলো কেমন জানি সূক্ষ্ম, যেন চুলগুলো একটা সাথে একটা জটা পাকিয়ে একটা ছোট্ট চিকন সাপের রূপ নিচ্ছে, কিন্তু নড়াচড়া করছে, কোনো কিছু নাই। হালকা হালকা মনে হয় যেন চুলগুলোর মধ্যে এমন কিছু আছে দুটা পুতির মতো, যেটা মাঝে মাঝে একটু চলচল করে। এবং তিনি সোহাগ করেই যাচ্ছেন। ওই যে 3-4 দিনের কথা বললাম, এই 3-4 দিনের ভিতরে তার তো এতক্ষণ খেয়াল নেই। তার প্রথম খেয়াল আসে 5 দিন বা 6 দিনের দিন রাতের বেলা যখন তিনি তার স্ত্রীর সাথে সোহাগে ব্যস্ত, ওই সময় তার প্রথমবার কেন যেন দুর্গন্ধ লাগলো, প্রথমবার। এবং এই দুর্গন্ধটা ছিল অত্যন্ত কটু, তিনি বোঝাতে পারবেন না। তো এই জন্য তিনি তার ওই কাজটা শেষ করতে পারেনি। রাতের বেলা থেকে যে দুর্গন্ধটা ছিল সেটা আস্তে 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 আরো বাড়তে লাগে, অনেক বেশি বাড়ে। এত বেশি তা সে দুর্গন্ধ বাড়ে সেটা তিনি টের পাচ্ছিল না কোথা থেকে আসছে। খাটের নিচে কোনো কিছু নাই, মানে খাট বলতে কি হয়েছে, চৌকি, চৌকির নিচে কিছু নাই, এদিক ওদিক কোনো কিছু নাই, সব ভালো, দুর্গন্ধ আসে শুধু আর কিছু না। সাত দিনের দিন ওই ঘরে টিকে থাকা মুশকিল হয়ে গিয়েছিল, তার সাথে তার স্ত্রীও এদিক ওদিক খুঁজে। দেখুন দুর্গন্ধে সে যখন পাগল হয়ে যাচ্ছে যে পচা দুর্গন্ধ, এবার তো ধরাই যাচ্ছে যে গন্ধটা আসছে কি কোনো কিছু মরে পচে গেলে সেরকম গন্ধ হয়। ঠিক ওরকম ওই দিন রাতের বেলা তিনি স্ত্রীর সাথে শোয়া করবেন না, স্বাভাবিকভাবে তো প্রচন্ড দুর্গন্ধে তিনি কাতর হয়ে গেছেন, ঘুম এসে পড়েছেন। ঠিক সেই এন্টিটি আজকে ঠিক একইভাবে নিংড়ে নিংড়ে এসে তার বুকের উপর উঠে বসল। আজকে সেই এন্টিটি শোয়া করেনি, সে তার হাত তার মুখের মধ্যে ঢোকালো, মনে মুখটা হালকা একটু হা করলো মদন আলী, এবং যে জিনিসটা তার মুখের ভিতরে ঢুকালো সেটার প্রচন্ড রকমের দুর্গন্ধযুক্ত। ওই ঘুমের ভিতরে সেই দুর্গন্ধ তিনি টের পান, ওই ঘুমের ভেতরে তিনি সেই দুর্গন্ধ টের পান, এবং ওই এন্টিটি তার নিজের মুখ তার একদম কাছে নিয়ে আসে, এবং তার মুখটা যখন সে খুলে দুটো ঠোঁট যখন আলগা হয়, ভেতরের যে মুখের যে অংশ সেই ভেতর থেকে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার মাথা বেরিয়ে আসে। একটা মুখ থেকে, একটা সাধারণ মুখ থেকে দুটো ছোট্ট বাচ্চার মাথারও বেরিয়ে আসে, মানে একেবারে চেহারাটা তো তিনি একেবারে জেগে যান, এবং জেগে যাওয়ার সাথে সাথে তিনি তার মানে মুখ আমাদের যে ঠোঁটের উপর অংশ, নাকের এবং ঠোঁটের মাঝখান যে অংশ, এবং এই নাক সহ গাল সহ এই জায়গার মধ্যে কি জানি চিপচিপা পড়ে আছে প্রচন্ড দুর্গন্ধ, এবং কি জানি নড়াচড়া করছে। তিনি ধরফর করে উঠেন, একদম তিনি ধরফর করে উঠেন। আশপাশ থেকে তাড়াতাড়ি সেই যে কুপিবাতি নিবানো থাকতো ওই সময়, এমন না যে সারাদিন চালিয়ে থাকতো, সেরকম না, তিনি ওই কোনো একটা মাধ্যমে তিনি সেখানে আলোটা জ্বালান, কারণ তিনি জানেন, তারা জানেন তারা জিনিসপত্র কোথায় রাখেন। আলো জ্বালানোর পর তিনি তার নিজের হাত দিয়ে যখন আবার তার নাক মুখ পরিষ্কার করে দেখতে পান যে কালো চিপচিপা কি জিনিস এবং পোকা, কালো চিপচিপা কি জিনিস এবং পোকা কোথেকে আসছে, উপর থেকে। উপর দিকে তাকালেন, উপরে যে বেড়াটা, মাচার যে বেড়া, ওই মাচার বেড়ার ভেতরে মানে ওইখান থেকে ওই দিক থেকে গোলে গোলে পড়ছে এই চিপচিপা জিনিস। পাশে স্ত্রী বেগরে ঘুমায়, মানে স্ত্রী পাশে কিন্তু ঘুমায়। তিনি এই আলো নিয়ে মাচাতে উঠবেন এখন, কারণ এই মাচার এইখানে তাহলে মনে হয় কোনো কিছু পচে মরে গেছে, এবং গন্ধ অত্যন্ত বেড়ে গেছে। ঘুমানোর আগে যে ঘ্রাণ ছিল সেই ঘ্রাণ মানে দুর্গন্ধ এটা এত মারাত্মক ভাবে এখন লাগছে, বিশেষ করে তার মুখের উপরে যেহেতু পড়েছে, বমি তো আসছে না তার, অত্যন্ত শক্ত মনের মানুষ, যেহেতু ড্রাগ নেয় এই লোকেরা একটু শক্ত মনের হয়ে যায়, মানে তাদের সেন্স একটু কম থাকে। সে মাচায় যখন প্রথমবার উঠলো, মানে মাচাটা কিরকম হয় সেটা তো আমরা জানি, গ্রামে গঞ্জে বসত ঘরে মাচা কিরকম হয়, সে যখন মাচা ধরলো এক হাত দিয়ে, কুপি বাতিটা উঠালো, মাচার উপরে রাখলো, এবং যখন মাথা উকিয়ে ভেতর দিকে তাকালো, মানুষের যখন কোন রকমের এমন অভিজ্ঞতা হয় কার কি হয় জানি না, কিন্তু মদন আলীর কথা হচ্ছে কি তিনি বুঝতে পারেননি তিনি দেখছেন কি। মাচার ভেতরে একটা ওমনার মতো শাড়ির মতো কিছুর সাথে কি জানি একটা বাধা, এবং কালো হয়ে গেছে, চুলগুলো বোঝা যায় কালো হয়ে গেছে, কাপড়টা একদম ভেজা, মনে হয় যেন মাংসের সাথে লিপটে গেছে, কি জানি একটা বস্তার মতো ছোলা, মানে সেই অল্প আলোতে তিনি যেটা দেখলো। নামলো, বের হলো, স্ত্রীকে ডাক দিয়ে সে বের হয়ে গেল লোকজন ডেকে আনার জন্য, লোকজন ডেকে আনলো, ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে সবাই উপরের দিকে উঠে দেখলো, মানে একজন উঠলো আর কি উপরের দিকে উঠে দেখলো, লাশ, মাচার ভেতরে লাশ, গলার ফাঁস দেওয়া লাশ। এদিকে তিনি স্ত্রীকে ডাকছেন, সবাইকেই ডাকলেন, সবাইও ডাকল তার কথা অনুযায়ী যে তার স্ত্রী তার পাশে ছিল। যদি তার স্ত্রী তার পাশে থাকে তাহলে মাচাতে কার লাশ, মাচারতে গলায় ফাঁস দেওয়া লাশটা কার, যে লাশটা মানে ভারে মানে মানে গলার পাশ দিয়ে আর কি ঘাড়ের পেছনের দিক দিয়ে চামড়া ছিঁড়ে মাংস ছিঁড়ে ওই হাড়ের সাথেই লেগে আছে কোন রকম দড়িটা মানে ওই শাড়ির আঁচলটা, এক হিসেবে আজকে অনেকদিন হয়ে গেছে। আর কালো কেন, কারণ তো প্রথম স্ত্রী তো ছিল কালো, যাকে তিনি কাইলা তারপর একটা গালি দিয়ে রাখতেন। তার কথা অনুযায়ী তার স্ত্রী তার সাথে ছিল, এইটা আগেও ছিল। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন তার স্ত্রী এখানে ছিল, তিনি তার স্ত্রীর সাথে কিচ্ছু করেন নাই। কিন্তু তারপর আশপাশে গৃহস্থ লোকজন বলতো তার স্ত্রীকে তার দেখেও না অনেকদিন ধরে। কিন্তু মদনারীর উপরে তো অভিযোগ এসে পড়লো যে খুন করেছে, তাকে গ্রাম্য পুলিশের কাছে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে তাকে থানায় নেওয়া হয় এবং থানা থেকে সেইখান থেকে তাকে কোর্টে নেওয়া হয়। সেখান থেকে সে কিভাবে জামিন পেশে জানে না, কিন্তু তার জামিনের ব্যবস্থা করে দেয় কেউ, জামিনের ব্যবস্থা করে দিল, সে বের হলো, বের হওয়ার পরে সে ফারা, সে পালিয়ে গেছে, মদন আলী পালিয়ে গেছে। কিন্তু তার মনে আছে সে এই ঘটনা ঘটেনি, সে তার স্ত্রীকে খুন করেনি, সে আমাকে তখনও বলছিল এবং তার কথার ধরনে আমি বুঝতে পারছিলাম সে খুন করেনি, কিন্তু তার স্ত্রী তো আত্মহত্যা করেছে তার কারণেই। এবং যদি হিসেব কষে দেখা যায় ওই যে সময় তার খারাপ একটা সময় কাজ ছিল তার স্ত্রী, সে সময় যখন সোহাগ করে এটা সে মেনে নিতে পারেনি এবং অত্যাচার ছিলই। এই জন্যই আমি ধরতে পারি যে যেহেতু তার স্ত্রী পরের দিন তো অন্যরকম, তখন আমি বুঝতে পারি যে তাহলে সেই এন্টিটি খপ্পরে ছিল। তাহলে এটা কোন এন্টিটি, কারণ সে একটা খারাপ জায়গায় যেত, যে জায়গায় কোন একটা এন্টিটি থাকতো, লোকজন ভয় যেত না এবং সেখানে বসে থেকে আরামসে তামাক পান করত, কোন তামাক আমি এখনো জানি না। তাহলে হতেই পারে, অনেক ঘটনাই ঘটতে পারে। কিন্তু যখন তার স্ত্রীর এইভাবে লাশ পাওয়া গেল ওই দিনই শেষ, মানে ওই মুমেন্টই শেষ। এরপর তার সাথে সোহাগ করেনি কেউ, কোনো কিছু করেনি। বছর খানেক গেল, নিজেকে সেই নেশা পানি থেকে অনেক দূরে নিয়ে গেছেন, অনেক দূরে গ্রামে ফিরলেন। গ্রামের মানুষজন তাকে কেন কিভাবে ভালোভাবে বুঝে নিল সেটা আমি জানি না, কিন্তু গ্রামের লোকজনকে তিনি বিশ্বাসও করাতে পেরেছিলেন যে তিনি এই ঘটনা ঘটান নাই। মামলার খবর আমি জানি না, কিন্তু গ্রামে ফিরেছেন বলতে কি গ্রামে থাকবেন সেটা না, তিনি গ্রামে ফিরেছিলেন, গ্রাম থেকে আবার পালিয়ে গেছেন। এবার তিনি তার এক আত্মীয় এলাকায় উঠলেন, একটা ভাড়া বাড়িতে, ভাড়া বাড়ির পথে থাকার জন্য আর কি, সেখানে উঠলেন এবং আশপাশে একজনকে তার খুব পছন্দ হয়, গরিব ঘরের মেয়ে, তার সাথে তার বিয়ে হয়ে যায়। এর মধ্যে মধ্যেই কিন্তু আরো আগে তার সাথে জসিম ড্রাইভারের সাথে পরিচয় হয় এবং জসিম ড্রাইভারের কিচ্ছা কাহিনী কিন্তু তার সাথে ঘটে যাচ্ছিল, সেটা কিন্তু সাক্ষীও ছিল মদন আলী। তো এরপর পরই মানে তার কাছ থেকে কিছুদিনের জন্য সে বিরতি নেয় এবং এইখানে সে দ্বিতীয় বিয়ে করে, তা সে আত্মীয়র বাড়িতে এসে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু বিয়ে করার দিন থেকেই রাতের বেলা আবার একটা স্বপ্ন তিনি দেখতে পান, বিয়ের প্রথম রাতেই স্বপ্ন, এবং স্বপ্নে তিনি দেখতে পান তিনি যাদের বাড়িতে প্রবেশ করছেন তার সাথে তার স্ত্রী নববধূ, কিন্তু তাকে সবাই যারা মিলে অভ্যর্থনা জানাচ্ছে তারা সকলেই বউ, তারা সকলেই বউ সাজে সজ্জিত। তিনি তাদের অনেক কাছে এলেন, তাদের একজনের হাতে ছিল কুলা এবং সেই কুলার ভিতরে রাখা ছিল বিভিন্ন পশু পাখির মাথা, মাথাগুলো একদম পরিষ্কার করা, তার মানে এই না যে সেগুলো সব কঙ্কাল, একেবারে পরিষ্কার করা মাথা তাদের সামনে রাখা সেই কুলার ভেতরে। এবং যারা তাদের এই দুজনকে অভ্যর্থনা জানাচ্ছে তারা সবাই বউ, কিন্তু তাদের কারো চোখ নেই, তাদের কারোর হাতের মধ্যে মাংস নেই, রয়েছে হার, তো কারোর চেহারার এক পাশে কোনো কিছু নেই, তো অপর পাশে একটু কিছু লেগে আছে। কারোর পেট দেখা যায় এবং সেখান থেকে দেখা যায় শাড়ির ফাঁকে যে অংশ দিয়ে পেট দেখা যায় অনেকের, ঠিক ওই জায়গা দিয়ে নাড়িভুঁড়ি পেরিয়ে আছে, অনেকটা অনেকটা তার সামনে যে কুলা ধরেছিল সে দেখতে কেমন যেন তার মনে হচ্ছিল তার প্রথম স্ত্রীর মতো, কালো কুচকুচে কালো। তার চোখের ভেতর থেকে কি যেন একটু গলিয়ে পড়ল, গলিয়ে গলিয়ে পড়ে তার গালের উপর দিক দিয়ে ঠিক ঠোঁটের কাছে যেতেই সে জিব্বা দিয়ে সেই লিকুইডের মতো গলিয়ে পড়া জিনিসটাকে নিজের মুখের ভেতর নিয়ে নিল। তার কিন্তু চোখের কোটরে কোনো চোখ নেই, তার পুরো চেহারাটা কঙ্কালের, দুই একটা জায়গায় কিছুটা মাংস হয়তো আটকে রয়েছে। সাদা ধবধবে কঙ্কাল নয়, সাদা ধবধবে কঙ্কাল নয়। ওই কুলা, ওই কুলার ভিতরে যতগুলো ছোট ছোট জীবজন্তু এবং পশু পাখির মাথা রয়েছে, এই মাথাগুলো দিয়ে তার স্ত্রীকে তারা বরণ করে নিল। তারা তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছে, তার স্ত্রীও তাদের সাথে হেঁটে যাচ্ছে, কিন্তু সে সেখানে একা দাঁড়ানো। সে যখন সেখানে একা দাঁড়ানো, তখন এই যে এতগুলো বউ যে তার সামনে দিক দিয়ে তার নববিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে, এই এতগুলো বউদের ভেতর থেকে একজন বউ এসে তাদের চোখাচোখি হয়, ঠিক তার এই নববিবাহিত স্ত্রীর মতো। এটা কেউ স্বপ্নে দেখে, সে তার ঘুম ভাঙে, তার দিন চলতে থাকে। তার স্ত্রীর সাথে তার এখন সম্পর্ক ভালো, তার আগের অভিজ্ঞতা থেকে সে তার স্ত্রীর সাথে বদশব্দ ব্যবহার করে না বা অন্য কোনো কিছু করে না, খারাপ ব্যবহার করে না, কিন্তু এখন সে আগের মতো তার কোনো স্পৃহা নেই, আগের মতো তার কোনো তাড়না নেই। কিছুটা মনোকষ্টেও সে ভুগতে থাকে যে নতুন স্ত্রী অত বেশি মনোটান নেই, এছাড়া সে পালিয়ে এসছে, ওই যে লুকিয়ে এসছিল জসীম রেবারের কাছ থেকে, কারণ বিয়ে করলে জসীম রেবার একটু অন্যরকম ভাবে, মানে সহজে চাকরিতে নেবে না, কারণ বিয়ের কারণে তাকে বারবার চাকরি ছেড়ে আসতে হবে এবং এই ধরনের খালাসিতে তারা ছাড়তে চায় না, কারণ ট্রাকের পেছনে অনেক সময় দিতে হয়, হাতে টাকা পয়সাও কম। নদীর পাড়ে বসেছিল সে, নদীর পাড়ে সে বসেছিল এবং সে নদীর পাড়ের দিকে তাকিয়েছিল, দিগন্তের দিকে। তার পায়ের সামনে কে যেন ভেসে ওঠে, একেবারে পরন্ত বিকেলবেলা যে ভেসে উঠে, সে দেখতে অত্যন্ত সুন্দরী, সে দেখতে অত্যন্ত সুন্দরী, ঠিক গ্রামে যেরকম কাপড় চোপড় পরে সেরকম ভেজা, মানে পানি থেকে উঠেছে মাত্র। তো সেটা দেখে সে একটু বিমোহিত হয়, যেহেতু তার চরিত্রের সমস্যা রয়েছে। সে বিমোহিত হলেও এক মুহূর্তে তার মনে পড়ে এ তো মানুষ না, কারণ এর শুধুমাত্র চেহারা দেখা যাচ্ছে, এর পুরো শরীরই দেখা যাচ্ছে, কিন্তু এর কোনো হাত নেই। এই যে তার সামনে দাঁড়ানো অবয়ব, সে দেখতে সুন্দর কিন্তু তার দুটো হাত নেই। যখন ধরাস করে বুকটা ভিতরে বাড়ি মারে, সে যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে, পানির ভেতরে সে একটু পা দিয়ে বসেছিল, ওই কতগুলো গাছপালা দিয়ে তৈরি করা মানে পাড়ের মতো ওইরকম একটা জায়গায় বসে পানির ভিতরে পা দিয়ে রেখেছিল, উঠতে যখন যাবে সেই এন্ট্রির সাথে সাথে তার মাথাটা মানে এত দূর থেকে আগিয়ে দেয়, মানে যেটা সম্ভব না, সে এত দূর থেকে তার মাথা ঠিক মদনালী পায়ের কাছে নিয়ে যাবে, মদনালী পায়ের ভিতরে কামড় দিয়ে ধরে তাকে পানির দিকে টানতে শুরু করে। একে তো পায়ের ভিতরে বিশ্রীভাবে ব্যথা করছে কামড়ের কারণে, দ্বিতীয়ত অদ্ভুত ভাবে তিনি শক্তিহীন হয়ে পড়েছেন, তার শক্তি কোনোভাবে কাজে আসছে না, তাকে পানির দিকে নিয়ে গেল এবং পানির ভেতরে তাকে ডুবিয়ে ফেলল। মদনালী মনে আছে তাকে এত গভীরে নিয়ে গেছে সে পানির নিচে কাদা টের পেয়েছে, কিন্তু সেইখানে নিকষ অন্ধকার, উপরের দিকে একটু আলো দেখা যায় কিন্তু চারপাশে না, নিকষ অন্ধকার এবং বালু কণাগুলো দেখা যায়। ওই যে অন্ধকার, ওই যে কয়েক মুহূর্ত সে ওইখানে ছিল, তার কেন যেন মনে হচ্ছিল এখনই বিশাল বড় হাঙরের মতো কোন মুখ নিয়ে এসে তাকে কামড় দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে এবং আর অনেকগুলো হাঙর এসে তার বুকে পেটে বিভিন্ন জায়গায় কামড় মারবে, কিন্তু ওরা হাঙর না, ওরা হবে সে মহিলাদের মতো দেখতে, ওর কেন জানি মনে হচ্ছিল যে পানির এই গভীর অন্ধকারে যেখানে শুধুমাত্র বালুগুলোকে সে চিকচিক করতে দেখতে পাচ্ছে তার চোখের সামনে, একেবারে সামনে সব অন্ধকার, পেছনে সব অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, মনে হচ্ছে এখনই এসে কেউ এসে ওর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে খুবলে ওর চোখগুলো তুলে নিয়ে নিজে কচমচ করে খেয়ে ফেলবে। এই অবস্থার ভেতরে সে ছিল যখন সে ছাড়া পেল। সে কিভাবে ছাড়া পেল যে সে জানে না, সে শুধুমাত্র নিজের দুটা পা দিয়ে ধাক্কা মারতে পারে কাদার ভেতরে, এবং সেই কাদার ভেতরে ধাক্কা মারার সময় তার পা অনেকখানি ঢুকে গিয়েছিল। তবুও কিভাবে যেন সাঁতার কেটে সে কুয়ের তলদেশ থেকে উপরের দিকে চলে আসে, এবং যখন সাঁতার কেটে কোনোভাবে সে পারে যেয়ে পৌঁছায় অন্য একটা পারে, সে অন্য একটা পারে যে পৌঁছাবার পরে উপরে উঠতে উঠতে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে তো উদ্ধার করা হয়, উদ্ধার করা হয় বলতে অজ্ঞান অবস্থায় ছিল তার জ্ঞান ফিরে, এবং সে কোনোভাবে সাহায্য নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে। নিজের বাড়িতে ফেরত আসার পরে স্বাভাবিকভাবেই, ওটা তো তাদের এলাকার বাড়ি না, ওটা অন্য এক এলাকার বাড়ি, তো লোকজন একটু জড়সড় হয়, তার চিকিৎসা হয়, এবং চিকিৎসার এক পর্যায়ে একজন কবিরাজ আসেন, এবং সেই কবিরাজ তাকে ভালো মতো পরীক্ষা করেন। কবিরাজ তাকে ভালো মতো পরীক্ষা করার পরে তিনি নিজে বললেন, এই যে মদন আলী, সে এমন এক ধরনের খারাপ বাতাসের সাথে জড়িয়ে আছে অথবা আক্রান্ত হয়ে আছে, যে খারাপ বাতাস তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আজকে তাকে প্রথমবার মারার চেষ্টা করেছে, সফল হয়নি, আবার আরেকদিন মারার চেষ্টা করবে, সেদিন সফল হয়ে যেতে পারে, আবার সেদিন যদি সফল না হয় তাহলে আরেকবার, অর্থাৎ এই খারাপ জিনিসটা তাকে খুন করার চেষ্টা করছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, কবিরাজ তখন বললেন তিনি একটা পন্থা ব্যবহার করবেন, এবং সেই পন্থা অবলম্বন করার পরে, সেই কাজগুলো করার পরে যে মদন আলীর সমস্যার সমাধান হতে পারে। কি পন্থা? পন্থা যেটাই হোক, তাকে একটা জিনিস দেওয়া হয়, এবং সেই কবিরাজ তাকে বলে দেন, মদন আলী যখন এই এই জিনিসটা ফেলে দিতে যাবে অথবা এই জিনিসটা ব্যবহার করতে যাবে, যাবার পথে তার প্রচুর বাধা আসবে, সে যেই পথ দিয়ে যাক না কেন তা যাবার পথে অনেক বাধা আসবে, এবং আসার পথে পুরো রাস্তা মানে বিপদসংকুল হয়ে উঠবে, কিন্তু তাকে দৃঢ়চিত্তে হেঁটে আসতে হবে, অন্য কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে তাকে একটা ব্রেসলেট দেয়, মানে সে কবিরাজ মদন আলীকে একটা ব্রেসলেট দেয় এবং বলে যে ব্রেসলেট তোকে প্রোটেক্ট করে রাখবে, দেখে রাখবে, কিন্তু তুই ভয় পাবি না, ভয় পেলে তো ক্ষতি হয়ে যাবে। এখন মদন আলী ছাড়া কিন্তু এই কাজ কেউ করতে পারবে না, কারণ এটা একটা স্পেসিফিক কাজ। তো কাক আছে না, কাক, কাক আমরা যে কাককে চিনি, এই কাকের ডাল পোড়ানো মানে ডানা পোড়ানো হয়, এরপরে এই ডানার সাথে বেশ কিছু ধরনের মশলা মেশানো হয়। মেশানোর পরে তাকে বলে সে কবিরাজ আর কি, যে এই মশলাটা নিয়ে সে নির্দিষ্ট এক এলাকা যাবে, যে নির্দিষ্ট এক এলাকা যাবে সেই এলাকাটা তিন রাস্তার মোড় রয়েছে, ওই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই ছাই মিশানো পানি দিয়ে তাকে গোসল করতে হবে। সে যখন ছাই মিশানো পানি দিয়ে গোসল করতে যাবে, তার আগে এবং তার পরে দুইবারই তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। প্রথম দফায় বাধা কম পড়তে পারে যাবার পথে, এমনকি গোসল করার পথেও, কিন্তু যখন ফিরে আসবে তখন পুরো দমে বাধা দিবে, এবং এই বিপদসংকুল পরিবেশ থেকে তাকে নিজেকেই বিপদ ডেঙ্গিয়ে ফেরত আসতে হবে। এটা হচ্ছে কবিরাজের কথা, এবং সে রাজি হয়, কারণ আর অন্য কোনো উপায় নেই, এই এলাকা তার নিচের না। তো কবিরাজ তার সেই জিনিসপত্রগুলো তৈরি করে, কবির তৈরি করার পরে সেই জিনিসপত্রগুলো নিয়ে তিনি পৌঁছান সে তিন রাস্তা মোড়ে। এখন প্রথম যখন তিনি হেঁটে এসছেন তিন রাস্তার মোড়ে, সে নির্দিষ্ট এলাকা যে এলাকাতে কবিরাজ এসে এই কাজ করতে বলেছিলেন, সেই এলাকাতে আসার পথে তার কেন জানি মনে হচ্ছিল যে উপরের যে আশপাশে গাছ রয়েছে, ডালপালা, এই ডালপালাতে কে যেন চলাফেরা করছে তার সাথে সাথে, অদৃশ্য কে যেন, অদৃশ্য কোন নারী মূর্তি এই ডালপালাতে চলাফেরা করছে। সে তিন রাস্তার মোড়ে সে যে পৌঁছায়, এবং যখন এসে এই জায়গায় পানির সাথে যখন সেই ছাইটা মেশানো হয়, একটা দুর্গন্ধ ছুটে, যে দুর্গন্ধে বমির মতো অবস্থা উদ্রেক হয় মদন মিয়ার। কিন্তু কথা হচ্ছে, তাকে গোসল করে সেখান থেকে ফেরত আসতে হবে, এবং গোসল করে যে সেখান থেকে ফেরত আসবে কিভাবে আসবে, কারণ যখন সে পানিতে সে গোসল করতে শুরু করে, ঠিক সেই সময় তাকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরতে থাকে বৌরা। বৌরা, গত পর্বে বলেছিলাম না বৌদের কথা, সে বৌরা। যখন তাকে যখন সে গোসল করছে, সেই সময় সে চারপাশে নূপুরের শব্দটা পাচ্ছিল এবং সে ছায়ার মতো দেখতে পাচ্ছিল নূপুর পরা দুই পা এবং একটা পাড় দেওয়া শাড়ির কিছু অংশ, পায়ের পা থেকে শুরু করে কিছু অংশ, ডানে ওরকম বামে ওরকম। সে যখন গোসল করা শেষ করে দিয়েছে প্রায়, তখন তার পাশ দিয়ে একেবারে একদম পাশ দিয়ে যে চলে যায়, সে যাবার সময় নাকি কণ্ঠে একটা হাসি দেয়। ওই হাসিতে তিনি একদম কাবু হয়ে পড়েন এবং যখন সে নাকি কণ্ঠের হাসি শুনে সে কাবু হয়ে গেছে, সেই সময় সে চিৎকার করতে শুরু করে। কিন্তু তার হঠাৎ মনে পড়ে তার হাতে তার ব্রেসলেট রয়েছে, কিছু হবে না। এবার সে রাস্তা দিয়ে সে ফিরে আসতে শুরু করে। হঠাৎ লক্ষ্য করে যতটুকু সময় লাগার কথা এই রাস্তা দিয়ে তার বাড়িতে ফেরার, তার চেয়ে বেশি সময় সে লাগিয়ে ফেলেছে। কোনো মতেই তার বাড়ির রাস্তা পরিবর্তন শেষ হয় না এবং যখন একেবারে মনে হয় যে শেষ হয়ে যাবে বাড়ির রাস্তা, রাস্তা ঘুরতে 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 ঠিক একই জায়গায় এসে পৌঁছায়। ঠিক সেই চলাঞ্চলে সেই রাস্তার উপরে সে নিজেকে আবার খুঁজে পায়। ততদিন ততক্ষণে তার অন্তরের অবস্থা অত্যন্ত কাহিল হয়ে যায়। এই যে সে যে হাঁটছে এতক্ষণ ধরে, প্রথমবার যখন সে টের পেল যে সে ঘুরে ফিরে আবার একই জায়গায় এসছে, তা তার জন্য অত্যন্ত ভয়ের ছিল। কিন্তু সে যখন ফিরে আসছিল না, এই আসার পথে বিভিন্ন পাশ থেকে যেমন তাকে ঢিল ছুড়ে মারা হচ্ছিল, ঠিক তেমনি তার আশেপাশে, তার ডানে, তার বামে, এমনকি ঠিক তার পায়ের কদমের সামনের দিক দিয়ে অল্প একটু, হয়তো 200-300 এতটুকু দূরত্ব মেয়ে নেই, এক এক সময় এক এক বউ তার চোখের সামনে চলে আসত। কোন বউ মোটা, কোন বউ চিকর্ত, কোন বউ একদম পারফেক্ট, তো কোন বউ অত্যন্ত পিচ্ছি। রাস্তার সাথে হাঁটছে, প্রত্যেকের শরীরে বিভিন্ন অংশ থেকে মাংস অনেক আগেই পড়ে গেছে। তারা কেমন ভাবে অদ্ভুত ভাবে হাঁটছে, যেমন এক স্ত্রীকে এসে দেখল, সে হাঁটছে বলতে কি তার সোজা লম্বা পা একটা, অপর পাতে কোনো পা নেই, একেবারে হাঁটুর জয়েন্ট পর্যন্তই, বাকি অংশ নিচে নেই। তো সে হাঁটছে কিভাবে সে সেটা দেখতে পায়, স্বাভাবিকভাবে সে হাঁটছে না, তার হাঁটার ধরনই ভিন্ন। বোঝা যায় যে তার হাঁটার ধরন একদম ভিন্ন, কারণ এইভাবে মানুষ হাঁটতে পারে না। অদ্ভুত ভাবে হাঁটতো তারা। যখন সে ফিরে আসবে সেই রাস্তাতে তার পিছু এইভাবে নেয় তারা। নিজের সাহস বজায় রেখে সে তারপরে হেঁটে যাচ্ছিল যতটুকু পেরেছে, কিন্তু তার আশপাশে এই যে বৌরা, তারা অদ্ভুত অদ্ভুত সব শব্দ, অদ্ভুত অদ্ভুত সব কান্না, সেই বীভৎস শব্দগুলো করছিল এবং তার সামনে দিয়ে এমন ভাবে রাস্তা পার হচ্ছিল, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। যে শব্দগুলো তারা করছিল সেই শব্দগুলো কোনো মানুষের শরীর তৈরি করতে পারে না, এই শব্দগুলো কেবল তৈরি করতে পারে যাদের শরীর নেই, যারা অশরীরী। এমন বিদ ঘুটে শব্দ, এমন বিদ ঘুটে কান্না, এমন বিদ ঘুটে ডাক কেবল তারাই দিতে পারে। নিজের সাহসের উপরে কতটুকু ভরসা রেখেছিলেন তিনি, তা তিনিই ভালো জানেন। মদন আলী নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন শুধুমাত্র, তার মনে আছে তার ভেটে মাটিটা দেখা যায়, মানে যে ঘরটা, যে ঘরে তিনি থাকেন, তিনি এতটুকুই দেখতে পেরেছেন, বাড়ির সীমানা ভেতরে ঢুকতে পারেননি। শরীর সায় দেয়নি, মন আর সায় দেয়নি, মস্তিষ্ক আর সায় দেয়নি, শক্তি কতটুকু আপনি ব্যবহার করবেন? আপনি গিয়েছেন এক জায়গায় গোসল করতে, সেখান থেকে ফিরে আসবেন, আপনার পেছনে অজস্র অশরীরে হাঁটছে, ডাকছে, চোখের সামনে চলে আসছে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। পারবেন? মদন আলী কিভাবে জানি পেরেছিল, অজ্ঞান হয়ে সে সেখানে পড়ে গিয়েছিল, কিন্তু তখনও শেষ হয়নি। মদন আলী মনে আছে সে পড়ে গিয়েছিল, তার হাত পা কাঁপছিল। যখন সে পড়ে যায়, পেছনের দিক থেকে না, মুখের মধ্যে কাপড় রেখে যেভাবে মেয়েরা হাসে, ওইভাবে একগুচ্ছ তামাশার হাসির শব্দ ভেসে আসে। সে সেই সময় কাঁদছিল, মদন আলী সে সময় কাঁদছিল। চোখের যে দৃষ্টিশক্তি যতটুকু সীমা ওই অন্ধকারের ভেতরে, সেটা আরো গায়েব হয়ে যাচ্ছে। দুজন বউ তার পা ধরে, দুজন বউ তার দুই পা ধরে এবং তার হাসতে হাসতে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। তিনি অজ্ঞান, তার অজ্ঞান হওয়ার দরকার ছিল হয়তো। অজ্ঞানের যে ভাবটা সেটা হয়তো নিশ্চয় টের পাচ্ছেন, কিন্তু তারপরও তিনি টের পাচ্ছেন তাকে দুইজন বউ নিয়ে যাচ্ছে। যখন একটা মানুষকে আপনি হেঁচড়ে নিয়ে যাবেন মাটির উপর থেকে, তার মাথা তার গালের অংশটা যখন মাটির উপরে থাকবে, সে তো দেখবে অন্য চোখ দিয়ে, তাই না? সে অন্য চোখগুলো কি দেখছিল জানেন? অজস্র পা, কোনো পায়ের নূপুর আছে তো কোনো পায়ের গোড়ালি উল্টো দিকে, কোনো পায়ের নূপুর নাই তো পায়ের গোড়ালিটুকুই কাটা, কোনো পায়ের গোড়ালি সবই আছে, শুধু মাংসটুকু নেই, কঙ্কাল দেখা যায়। আবার কোনো কোনো পায়ের চামড়াটা বিভৎসভাবে ফুলে ফুসকা পড়ে আছে, যেন ফুসকাটা ফেটে এখনই ভেতরে তরলটা তার মুখের উপর এসে পড়বে। এরা সবাই তার পাশ দিয়ে চলছে। বউদের হাসি, সে বিশ্রী টনটন করা হাসি, এই হাসি সে শুনতে পাচ্ছে, আর তাকে যে টেনে নিয়ে যাচ্ছে মাটির সাথে হিচড়ে, সে অনুভূতি সে পাচ্ছে। তার যখন চোখটা আরো একটু খুলল, যখন সে টের পায় যে না, আমাকে এখন কেউ টেনে নিয়ে যাচ্ছে না, আমি এখন শোয়া কোথাও, সে তাকায়। এবং সে তাকানোর পরে সে দেখতে পায় অল্প একটু হারিকেনের আলো, যতটুকু না এতটুকু আলো জ্বলছে, কোথায় জানি, হয়তো কোনো গাছে, হয়তো কোনো খুঁটির উপরে। ওই আলোটা হালকা চারপাশে ছড়ছে, এমন ভাবে ছড়াচ্ছে আলোটা যেন সেই আলোটুকু ছড়ানোর পিছনে কারণ একটাই, যাতে কি হয় তা দেখা যেতে যায়। তার সামনে বউরা বসা, ঝিরা বসা, বউ এবং ঝি, এরা যেই হোক এরা কেউ মানুষই না, যারা বসে আছে। কারোর কঙ্কাল দেখা যায় ঘোমটার আড়ালে, কারোর ঘোমটা সরে গিয়েছে তো দেখা যাচ্ছে যে চোখের ভেতরে পোকা চোখটাকে কিলবিল করছে এবং খাচ্ছে। কারোর মুখ এমন ভাবে ভাঙা যেন কোনো জানোয়ার সে থুতনিটা ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, তো কারোর মুখের ভেতরে শুধু পোকার পোকা। আশপাশে অনেক লোক রয়েছে, ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বয়স্ক বুড়ি পর্যন্ত, বোঝা যায় তারা সকলেই এক লোকগান গাইছে। ওই লোকগান কি গান আমি জানি না, ওই লোকগান সে গাইতে পারেনি ভয়ে মদন আলী। লোকগান গাইছিল এবং তারা হাতের উপর হাত রেখে শব্দ করছিল সেই লোকগানের সাথে। কিন্তু সেই লোকগানের একটা অর্থ হচ্ছে এটা যে তুমি কেন আমার সাথে এমন করিলা, মানে স্ত্রীর সাথে স্বামী কেন এমন করিল, কি করিল কেউ জানে না। কোন এক স্ত্রী তার পিঠের উপরে উঠে বসে এবং সে বলছে অন্যান্য বউদেরকে, এ ঘরের পিছনে মাংসটা টেনে ছিঁড়ে ফেলে দেখাই, যখন ফাঁসে ঝুলার পরে যখন ওই দড়ি একেবারে মাংসটা চাপে ধরে রেখে ছিঁড়ে ফেলেছিল, ওই শুকটো করে দিই। তো অন্য বউরা বলছিল হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার অন্য বউরা বলছিল না না। কোন কোন বউ চাচ্ছিল যে তাকে কেউ যদি না ধরে, আবার কোন কোন বউ চাচ্ছিল তাকে এখনই এখানে কেটে টুকরো টুকরো করে যার যার ভাগে যতটুকু পরে তাকে ততটুকু দিয়ে দেওয়া। এর মধ্যে একজন বউ তো তার একেবারে মাথার সামনে চলে এসে তার মুখ হা করে তাকে কি যেন একটা বলল। ওই জন মুখ হা করে না ওই বউ, ওই মুখের ভেতর থেকে না যে গন্ধ বেরিয়ে আসে, সে গন্ধ কেবল লাশের গা থেকে আসে, অন্য কোথা থেকে আসে না। এ কোনো পচা গন্ধ না, অত্যন্ত ভয়ঙ্কর গন্ধ। এটুকু তার মনে ছিল। একে আসলে পাওয়া যায় নিজের বাড়ির উঠানের পাশে, ওই যে ভেতরে ঢুকবে যে তার আগে, মানে তার যে বসত ঘর, বসত ঘরটা এমন জায়গায় দুই বসত ঘরের মাঝখানে একটা দরজার মতো, ওটা ঠেলে ঢুকতে হয় বাড়ির ভেতরে। তো তার ডান দিকে বসত ঘরটাই তার, তো সেই বসত ঘর থেকে 5-6 হাত দূরে এসে সেন্সলেস অবস্থা পড়েছিল আসলে, কারণ তাকে ভোরবেলা পাওয়া যায়। রাতেই খুঁজতে বের হতো, কিন্তু কেউ বের হয়নি, ধরে নিয়েছিল বিপদে পড়ে গেছে, কারণ সবাই জানে তাকে গোসল করতে হবে কোথায়। গরিস্ত বলে দিয়েছিল যে তার পেছনে নেবে, পিছু আসবে তারা। পাওয়া গেল বেহোশ অবস্থায়, কবিরাজকে নিয়ে আসা হলো। কবিরাজ যখন জ্ঞান, এইখানে ঘটনাটা হচ্ছে যখন কবিরাজ আসে, এ তো দেখে যে অজ্ঞান একদম। কবিরাজ তখন তাদেরকে বলছিল পুরোপুরি ওই শয়তানি কবজার ভিতরে চলে গেছে, যে শয়তানি কবজা ওকে ধরে রেখেছিল, যে শয়তানি বাতাস, খারাপ বাতাস, ওই পুরোপুরি বাতাসের কবজা চলে গেছে। কিন্তু সে কাজ নাকি সফল করতে পেরেছিল, কাজ সফল করতে পেরেছিল বিধায় তার অন্য কোনো ক্ষতি হয়নি, এখন পর্যন্ত বেঁচে আছে। কিন্তু কবিরাজের কথা অনুযায়ী সে খারাপ হওয়ার শিকার হয়ে গেছে, মানে খারাপ হওয়ার, সে খারাপ হওয়ার মধ্যে সে জড়িয়ে আছে, খারাপ হওয়া তাকে জড়িয়ে ধরেছে। এখন কি করবে কবিরাজ? কবিরাজ নির্দেশ দিল একটা কবর খুঁড়তে, সে কবরটা হতে হবে অনেক পুরাতন, এত বেশি পুরাতন যে সেইখানে লাশ থাকার কোন আরামতি যাতে না থাকে, এবং কবর খুঁড়তে হবে এমন এক জায়গা দিয়ে, যে জায়গাটা দিয়ে মদন আলীকে তার দুটা পা ঢুকানো যেতে যায়, আর যদি সম্ভব হয় তার হাঁটুটাও যাতে ঢোকানো যায়, এতটুকু খুঁড়তে হবে। এবং বাকি অংশটা তাকে তো ভেতরে ঢুকিয়ে দিতে হবে, কিন্তু বাকি অংশ, তার বুকের অংশটা, এই অংশের সাথে একটা বাঁশ বেঁধে রাখতে হবে, যাতে তাকে মাটির ভেতরেও টান দিতে না পারে, আবার সে যাতে বাঁশ ধাক্কা দিয়ে যাতে উঠে না দাঁড়াতে পারে। ওই বাঁশের দুই প্রান্ত আবার দুইজন শক্ত সমর্থ লোক চেপে দাঁড়িয়ে থাকবে অথবা বসে থাকবে। সেই কথা অনুযায়ী এই সেন্সলেস মদন আলীকে তুলে নেওয়া হয় এবং একটা কবর খোঁড়া হয়, বেশি দূর না, অল্প একটু খোঁড়া হয়, বেশি না, এবং তাকে এমন ভাবে বসানো হয় যাতে তার হাঁটুটা সেইখানে এই কবরের সীমারেখার ভিতরে চলে আসে। তারপরে তার বুকের ভিতরে একটা বাঁশ বেঁধে দেওয়া হয় এবং বাঁশের ভারে সে কাত হয়ে পড়ে যায় স্বাভাবিকভাবেই, মানে মুখ বরাবর কাত হয়ে পড়ে যায় উপর হয়ে, এবং সেই উপর হয়ে থাকা অবস্থায় ওই বাঁশের উপরে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিল। তখন নিজে যত মানে দুর্বোধ মন্ত্র ছিল, সেই মন্ত্র আওড়াতে আওড়াতে সেই কবিরাজ তাকে বিভিন্ন পাতা দিয়ে মারছিল। এক পর্যায়ে মদন আলী হুঁশ আসে, এবং যখন হুঁশ আসে, হুঁশ আসা মাত্রই সে এক গাদা বমি করে, এবং তার যে বমি, সে বমি থেকে বেরিয়ে আসে সব কালো কালো ছাইয়ের মতো বিভিন্ন রকমের পদার্থ, কোনোটা হয়তো একটু বড়, তো কোনোটা একটু গুঁড়ো গুঁড়ো, বিভিন্ন রকম, মনে হবে যেন সে কয়লা খেয়েছে, কয়লার বড় কোনো টুকরো বের হয়েছে, আবার কখনো ছোট ছোট টুকরো বের হয়েছে, আবার কখনো শুধু গুঁড়োগুলো বেরোচ্ছে, মানে পেটে থাকা অবস্থায় যেরকম হবে এরকম মনে হয় দেখলে। তার এই বমি করার পরে সেই সময় সে কবিরাজ বলে যে তার উপর থেকে এখন এই মুহূর্তের জন্য ওই বাতাসের প্রভাব কেটে গেছে, তখনও কেমন যেন সেন্সের ভেতরে নেই, হুশ এসছে, চোখ মেলেছিল, কিন্তু তারপরও কেমন জানি ভাষা ভাষা তার চেহারা, ভাষা ভাষা তার চোখ, ভাষা ভাষা তার খেয়াল। তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় নিজের ঘরে, তার সেবা করা হয়, সুস্থ করা হয় তাকে, এবং সে তারপরে বলে সে ওই বসত ঘরে ঢোকার আগে দিয়ে সে পড়ে গিয়েছিল এবং তাকে ওই মহিলারা নিয়ে গিয়েছিল। যখন এই কবিরাজ দ্বারা সমাধান হচ্ছিল না, তখন সে ওই পীরের কাছে যায়, যে পীরের কথা জসিম ড্রাইভারের ঘটনায় আপনাদেরকে বলেছিলাম, সেই পীরের দরবারে সে যায় এবং সেইখানে কিন্তু তার দেখা হয়। সে তো কয়েকবার গিয়েছিল, এর মধ্যে সে বুঝতে পারে যে জসিম ড্রাইভার ওই পীরের কাছে আসছে। সমস্যা নিয়ে তিনি তার পীরে, ওই পীরের সাহেবের কাছে যখন প্রথমবার যান, তার সাথে তার স্ত্রী ছিল, তার সাথে তার স্ত্রী ছিল, তিনি কিন্তু পীর সাহেবকে বলেননি তার প্রথম স্ত্রী যে নিজে আত্মহত্যা করেছিল, মানুষজন বলে তো সে খুন করেছে, কিন্তু তার হিসেবে সে খুন করেনি, তো প্রথম স্ত্রী যে আত্মহত্যা করেছিল এটা কিন্তু সে কাউকে বলেনি, এমনকি বীর সাহেবকে বলেনি। তার দ্বিতীয় স্ত্রী কিন্তু জানে যে তার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছে, আশেপাশের লোকজন জানে, কিন্তু এই নতুন এলাকার লোকজন জানে না। পীর সাহেবের দরবারে সে যখন প্রবেশ করে, এটা মদন আলী আমাকে নিজে বলছেন, ঠিক সেই বাবা যে বাবা আমি বলি, যখন সে পীর সাহেবের দরবারে প্রবেশ করে, পীর সাহেবের দরবারে তো দোয়া জিকির আজগর এগুলো চলছে, চারপাশে মানুষজনের চলাফেরা রয়েছে, সে অপেক্ষা করছে কখন তাকে ভেতরে ডাকা হবে। যে জায়গাটা সে অপেক্ষা করছে এই জায়গাটা ভীষণ গরম লাগছে তার, এত বেশি গরম লাগছে যে তেন মানে তার শরীর থেকে সব ধরনের শক্তি বের হয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে প্রচুর। এই অবস্থায় কিছুক্ষণ পরে যখন তাকে পীর সাহেবের মানে যে জায়গায় যাওয়ার কথা, যেখানে যাবার হুকুম আসবে, সেইখানে সে যখন যে প্রবেশ করে, তখন সে প্রথমবার প্রচন্ড রকমের ঠান্ডা অনুভব করে। জীবনে কখনো সে এসিতে বসেনি, এই জন্য সে জানে না যে মানে এরকম ঠান্ডা লাগতে পারে কিরকম, কিন্তু পীর সাহেবের সেই জায়গায় অন্য এসি ছিল না, প্রচন্ড ঠান্ডা সেটের পড়ছে। ঠান্ডায় সে তার নিজের স্ত্রীকে বলছিল যে সে তাকে জড়িয়ে ধরে, এত ঠান্ডা লাগছিল তার। এবং মদন আলী না কেমন যেন আসে যায় এইভাবে দেখতে পাচ্ছিল বউদের, এক একজন বউদের কেসে দেখতে পাচ্ছিল, মানে আসে যায় ফ্ল্যাশ লাইটের মতো, অন হয় অফ হয়, অন হয় অফ হয়, একটা দরাজ কণ্ঠ হয়ে এসে আসে। দরাজ কণ্ঠ তাকে বলে, নাম বল আর তোর সমস্যা কি বল। দরাজ কণ্ঠের উদ্দেশ্যে সে যখন তাকায়, তো সেদিকে তাকিয়ে সে যখন কথা বলে, তার স্ত্রী নিজেও দেখে এবং সে পীর সাহেব, তিনি তো শান্ত, তিনি তো জানেন ঘটনা কি হচ্ছে, তিনিও দেখছেন, অন্যান্য সকলেই দেখছে, সে অন্যদিকে তাকিয়ে কথা বলছে, মানে যে দরাজ কণ্ঠটা ভেসে এসেছিল সেটা পীর সাহেবের ছিল না, সেটা কোনো মানুষের ছিল না। সেই কণ্ঠ তাকে জিজ্ঞেস করেছে কি সেটা কেউ শুনেনি, হয়তো পীর সাহেব জানতেন। মদন আলীকে যখন জিজ্ঞেস করলো এত নাম কি, এত সমস্যা কি বল, তখন মদন আলী এই লোকগুলো যে দেখছে সে অন্যদিকে তাকিয়ে আছে এবং সেদিকে তাকে অনর্গল কথা বলে যাচ্ছে, তার নাম মদন আলী এবং সে কি কি দেখছে, তার সাথে কি কি হচ্ছে, নদীতে তাকে চুবানোর ঘটনা, তার সাথে সোহাগ করার ঘটনা এবং সবকিছু। মাঝখানে একটা কথা সে বলেনি, তার স্ত্রীর কথা, সে দরাজ কণ্ঠার কোনো কথা বলছে না, ওই কথা দুটোই, নাম কি বল আর কি সমস্যা তোর। এবার একটা সুন্দর কণ্ঠ মদন আলীকে ডাক দেয়, ওই সুন্দর কণ্ঠটা ছিল পীর সাহেবের। পীর সাহেব মদন আলীকে বলে, এবার বাবা তোমার প্রথম স্ত্রীর কথা বলো। মদন আলী কিন্তু তখন, মদন আলীর স্ত্রী কিন্তু জানে যে তার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল। মদন আলী তখন একটু ভেবাচাকা খায়, ভেবাচাকা খাওয়াতে পীর সাহেব আবারও বলেন, রাত্রেবেলা পেয়েছ না, ঠিক উপরে মাচায় ঝুলেছিল, ঝুলেনি তোমার স্ত্রী, তোমার স্ত্রীকে মেরে ফেলেছে, তোমার স্ত্রীকে তুমি নিজে মেরেছ কিন্তু তুমি মারো নাই। এখন তো এই কথা শোনার পরে মদন আলীর অবস্থা অনেক খারাপ, সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু পীর সাহেব তাকে কাছে আসার ইশারা দেয় এবং তার স্ত্রীকে সেখান থেকে বের হয়ে যাবার ইশারা দেয়। যখন ইশারা দেওয়া হয় এখানকার যারা সহকারী তার স্ত্রীকে তারা বের করে দেয় এবং মদন আলী পীর সাহেবের কাছে এসে বসে। দূরত্ব ছিল তার পা থেকে একটু দূরে, যদি পীর সাহেব তাকে একটা লাথি মারে সেটা তার গা লাগবে। পীর সাহেব তখন তাকে বলে, সেদিন রাতের বেলা যখন স্ত্রীর সাথে এমনটা করে চলে গেল, মনে আছে কি ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল, কেন তুমি সেই খারাপ জায়গাটা যে বসে থেকে সব সময় খারাপ জিনিস পান করতে, তুমি জানো ওরা তোমাকে আগেই তোমার সাথে ওরা মিশে গিয়েছিল, ওরাই তোমাকে দিয়ে তোমার স্ত্রীর সাথে জুলুম করাচ্ছিল, ওরাই তোমাকে দিয়ে সবকিছু করাচ্ছিল, ওরাই তোমার উপরে সে জুলুম করত, তুমি টের পাও নাই, তোমার স্ত্রীর গলা অন্য কেউ টিপে নাই তুমি টিপেছ, তোমার স্ত্রীর উপরে তুমি জুলুম করেছিলে, তার উপরে আগেও জুলুম করতে, এরপরও তুমি জুলুম করেছ, তুমি নিজেই জুলুম করার পরে তোমার নিজের স্ত্রীর গলা তুমি নিজে টিপে ধরেছিলে, ওই মাচার মধ্যে তুমি তোমার স্ত্রীকে তুলে নিয়েছিলে, তোমার স্ত্রী ওই মাচার মধ্যে কিভাবে ফাঁসি দেবে বলো, এই জন্যই তো পুলিশ থেকে শুরু করে সকলেই জানে তুমি খুন করেছ, কিন্তু আমরা জানি তুমি খুন করনি, ওরাই খুন করেছে, শরীরটা শুধু তোমার, হাতটা শুধু তোমার, কিন্তু তুমি যদি খারাপ জায়গায় যে না বসতে, ওরা তোমার পেছনে আসতো না, তোমার সাথে ওরা মিশতো না, আর তোমার সাথে ওরা জঘন্যভাবে মিলমিশ করত না। তোমার কপাল অনেক ভালো যে তুমি আমাদের কাছে এখন আসছো, নইলে তোমার স্ত্রী তো ওরা মেরে ফেলত তোমাকে। মদন আলী তো পুরোপুরি চুপ, পুরোপুরি চুপ। তিনি এভাবে আমাকে, তিনি তার মুখের মধ্যে আঙুল রেখে আমাকে এভাবে বোঝাচ্ছিলেন, তিনি একদম চোখ পিসের সামনে এইভাবে মুখের মধ্যে আঙুল রেখে বলে যে আমি তো বাইরান একের সুপ আসিলাম, এভাবে কথা বলছে সে। পীর সাহেব তখন তাকে বলে, দেখো আমি তোমার ব্যাপারে সব খবর পেয়ে গেছি, এতক্ষণে এইখানে আসার পরে তুমি যে একটা গলা শুনেছিলে, যে তোমার নাম বলেছিল, তোমার সমস্যা কি? তখন মদন আলী শুধু মাথা নেড়েছিল। মদন আলী তখন বলে, পীর সাহেব তাকে নাকি বলেছিল এখন সে তোমার কাছে আসবে, সে যা বলে তাই করবা, কিন্তু ভুল রাস্তা হাঁটবা, ভালো কাজ করো, ভালো কাজ করলে ওরা তোমাদের পেছনে লাগবে না। এই সময় এই কথা বলতে বলতে মদন আলীকে পেছন থেকে ডাক দেয়, হ্যাঁ ঘোর ঘোর, পেছন থেকে ঘোর, মানে কথাটা এইভাবে, হ্যাঁ ঘোর কথাটাই। তো যখন মদন আলী পেছনের দিকে ঘুরে, একটা বড় লোক যার মাথা সে দেখার সুযোগই পায় নাই, যার আকাশে বুঝতে পেরেছিল শুধুমাত্র এখন ওই কয়েক মিলি সেকেন্ডের জন্য যতটুকু দেখতে পেরেছিল, বিশাল বড় যুবকরা কে জানি বিশাল এক তরোয়াল দিয়ে তার গলার মধ্যে দিল এক ঘাই, তার মাথাটা উড়ে যে পড়ে গিয়েছে এটা সেটে পেয়েছে। মদন আলী এইভাবে বলছিল যে আমার কল্লাটা এখান থেকে হয়ে গেছে। মদন আলী সে এইভাবে আমাকে বলে কথাটা, যে আমার কলাটা এখান থেকে অনেক গেছে, কিন্তু আমি কিভাবে জানি দেখতেছি আমার কলাটা আমার গলা উপর থেকে উড়ে যায় ওই জায়গায় পড়ছে, আমি ওই জায়গায় বসা, আমি আমার কল্লা দেখতেছি আরেক জায়গায় পড়ে আছে। তো তারপরে তিনি বলছেন, যখন এই ঘটনা তিনি দেখতে পান, তাহার যে আরেকটা মাথা যেটা সেখানে যে পড়ল সেটা ছটফট করছে এবং সেটা গলা দিয়ে রক্তের বোতলে কালো কি জানি বেরোচ্ছে, চোখ দিয়ে পর্যন্ত কালো কি জানি বেরোচ্ছে, নাক দিয়ে, সব দিক দিয়ে। তিনি এরপরে দেখতে পান পেছনের দিক থেকে পীর সাহেব তাকে একটু পানি দিচ্ছে। পীর সাহেব নিজে একটা ফুদল একেবারে পুতুলের মতো তাকে বলল যে নাও পানিটা খাও। তো মদন আলী পানিটা খায় এবং সেদিনের পর থেকে মদন আলী কিন্তু এইভাবে আর এদেরকে দেখেনি। তার সংসারও ভালো চলছিল কিন্তু টাকা পয়সা কমে আসছিল। পীর সাহেবের কাছ থেকে সে যখন বিদায় নিয়ে চলে আসে, পীর সাহেব তাকে বলে দিয়েছিল খারাপ কাজ করবা না, খারাপ কাজ করবা না, খারাপ কাজ যেদিন করবা সেই দিনে কিন্তু আবার ওরা আসবে। এখন টাকা পয়সা নেই, এটা সেই অংশ যেই অংশে সে আবার নতুন করে কাজে যোগ দেয়। সে তো কয়েকবার চাকরি ছিল জোশন ড্রাইভারের, এতে আবার যোগ দেয়। এটা কিন্তু সেই সময় যার এটাই শেষ, মানে এখন যে ট্রিপটা তার শুরু হবে জসিম ড্রাইভারের সাথে, এটাই ছিল জসিম ড্রাইভারের সাথে তার শেষ ট্রিপ। জসিম ড্রাইভারের সাথে তিনি তো আবার ফিরলেন, সে আগের মতো করে ট্রিপ চলতে শুরু করলো এবং তখনও জসিম ড্রাইভারের হাতে সে দাগ পড়ত। ভালো ছিল অনেকদিন সবকিছু, একদিন একটা ট্রিপের খবর আসে। এই ট্রিপের খবরটা এমন ভাবে আসে, তাদের যে চ্যানেল সেই চ্যানেলের থ্রুতে আসেনি, একটা গোপন ট্রিপ। এবং এই ধরনের ট্রিপে তারা একটা কোড ওয়ার্ড ব্যবহার করে তাদের লাইনে। তো সেই কোড ওয়ার্ড জানার পরে বুঝতে পারলেন যে খুবই খুবই দরকারি কোনো কিছু ট্রান্সপোর্ট হবে, মানে এদিক থেকে ওদিকে নেওয়া হবে। তো তিনি জসিম ড্রাইভারের সাথে যান এবং সব সময় বলা আছে প্রশ্ন করবি না, তাদের ভাষায় প্রশ্ন করবি না, তোর কাজ হচ্ছে গাড়ির সাথে যাওয়ার এবং গাড়ির সাথে আসার, এতটুকুই তোর কাজ। তো এখন ট্রাক নিয়ে তারা বেরিয়ে পড়েন এবং বেরিয়ে তারা যাচ্ছেন এমন এক এলাকায় যে পৌঁছান যে এলাকাটা ঠিক ওই যে জসিম ড্রাইভারের ঘটনার মতো, প্রথম ঘটনাটা, প্রথম প্রথম না যেন দ্বিতীয় ইনসিডেন্ট যেটা হচ্ছে কাদার মধ্যে যে তারা আটকে গিয়েছিল, এরকম এক জায়গায় যান তারা, যে জায়গাটা মাটির রাস্তা এবং অত্যন্ত খারাপ। কিন্তু সেদিন বৃষ্টি ছিল না, বৃষ্টি হয়েছিল আগে, কিন্তু তারপরও রাস্তা খারাপ। একেবারে জঙ্গল ঘেঁষে এক জায়গায় গাড়িটাকে রাখা হয়। জসিম বাবা বলেছিল নজরের এক লোক আসবে, এবং কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে দুজন লোকের উদয় ঘটে। দুজন লোকের উদয় যে ঘটে, তাদের তারা দুজন মিলে একটা বস্তু নিয়ে এসেছিল, একটা বড় বাক্স। সে দুজন ব্যক্তি যখন জঙ্গলের ভেতর থেকে উদয় হল, জসিম বাবা ইশারা দিলেন যা মাল ওঠা। এক এক করে প্রায় কয়েকটা এরকম বাক্স ওঠানো হলো। প্রত্যেকটা বাক্স থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে, ঝাঁঝালো গন্ধ, চোখ খুলে রাখা একদম মুশকিল হয়ে গেছে। এই অবস্থাতে কোন রকম ট্রাকটাকে গুছিয়ে দেওয়া হলো, এবং গোছানোর পরে ট্রাক নিয়ে রওনা হলেন তারা। কিন্তু কাদা রাস্তা পার হতে অনেক কষ্ট করতে হলো তাদের। কাদা রাস্তা তারা পার হলেন। মদন আলীর মাথায় তখন একটা ব্যাপার কাজ করছিল বেশি। কি ব্যাপার জানেন? যখন মদন আলী ওই ট্রাকের উপরে যখন বাক্সগুলো রাখছিল, প্রথম বাক্সটা ধরার সাথে সাথেই যেমন সে দুর্গন্ধটাই পেয়েছিল, মানে অতিরিক্ত তেজের একটা গন্ধ, ঠিক তেমনি রাত জাগা পাখির ডাক সে শুনতে পায়। রাত জাগা যে পাখিগুলো ডাকে সেই রকম পাখির ডাক। অনেকক্ষণ ধরে শুনছিল, যতক্ষণ পর্যন্ত লোড হয়নি। লোড হওয়ার পরে যখন গাড়ি ছাড়ার সময় হয়, সেই সময়ও সে পাখির ডাক শুনছিল। এমনকি ওই এলাকা থেকে অনেক দূরে চলে আসার পরও এখনো সেই রাত জাগা পাখির ডাক সে শুনতে পাচ্ছে। ওই রাত জাগা পাখির ডাক সে যখন তত বেশি শুনছে, তত তার মনের ভেতরে কু ডাকছিল, কু। কোন দুর্ঘটনা জানি ঘটে, কোন দুর্ঘটনা জানি ঘটে। ট্রাক এখন মেন রোডে উঠেছে মাত্র কয়েক মিনিট, স্পিড ধীরে ধীরে বাড়ছে, দ্রুত গতিতে ছুটছে। কিন্তু ট্রাকের পেছনে না এক ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। পেছনের দিক থেকে ডাক আসছে, ডাক, আমাকে বের হতে দেয়, আমাকে বের হতে দে, আমাকে বের হতে দে। আবার এরকম এরকম শব্দ হচ্ছে, মানে পেছনের দিক থেকে কেউ সে ট্রাকের পেছনে সাইডে টোকা দিচ্ছে। যে তারা তো ড্রাইভারের ককপিটে বসা, পেছনের দিক থেকে টোকা দিচ্ছে, আর শব্দ হচ্ছে নড়াচড়া করার। জসিম ড্রাইভারকে এসে বলল, ওস্তাদ ভিতরে পিছনে শব্দ করে, মানুষ নাকি, মানুষ হলো কখন? জসিম ড্রাইভার তাকে বলল, তোরা সামনে তাকা, সামনে তাকা, কান বন্ধ করে রাখ। কিন্তু ওই এরকম শব্দ বন্ধ হয়নি, এমনকি সাহায্য চাওয়া বন্ধ হয়নি। একটু পর পর এরকম নাকি কান্না শব্দ আসছিল। এদিকে বিরক্ত হয়ে মতন হয় তাকে তার ওস্তাদকে বাবা বলছিল, শব্দ আসে কেন, শব্দ শব্দ আসে কেন? তো জসিম ড্রাইভার তাকে বারবার বলছিল, তুই সামনে থাকা, সামনে থাকা। একসময় এত বেশি উত্তেজিত হয় জসিম ড্রাইভার, তাকে একটা থাপ্পড় মেরে বসা, বলে যে একদম চুপ। মদন আলী থাপ্পড় খেতে একেবারে থতমত খেয়ে গেছে। কিন্তু থতমত খেলেও কিছু সময় পরে যখন নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিল, আরে থাপ্পড়টা মারল কেন, তার মানে কি ওস্তাদ কি খারাপ করে কিছু মানে স্মাগলিং করে নাকি? এই চিন্তা থেকে সে ধাম করে বলল, যে ওস্তাদ গাড়ি থামাও। জসিম ড্রাইভার বলে, গাড়ি থামানো যাবে না, গাড়ি থামালে বিপদ হয়ে যাবে। কিন্তু সে তো নাচা বন্ধ, সে বলছে যে ওস্তাদ গাড়ি থামাও। এখন তো জসিম ড্রাইভার গাড়ি টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। তো জসিম ড্রাইভারকে থামানোর জন্য সে করে কি, তার পাশের গাড়ির সিট মানে উইন্ডোটা সে খুলে দেয়। এই ক্ষেত্রে হচ্ছে কি, যে কোনো সময় যদি কোনো কিছুর সাথে বাড়ি খায়, তাহলে ট্রাকেরও যে মানে মোশনটা বিগড়ে যেয়ে ট্রাক উল্টে যেতে পারে। তো সে খুলে দিয়ে হুমকি দিচ্ছিল যে ওস্তাদ গাড়ি থামাও, নাহলে কিন্তু আমি নিজে লাভ দিব, আর গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, ওস্তাদ গাড়ি থামাও। এখন জসিম ড্রাইভার তাকে বারবার বলছিল যে তুই জানিস না, তুই ভুল করছিস, তুই জানিস না। কিন্তু কে শুনে কার কথা, শেষমেশ গাড়ি জসিম ড্রাইভার থামায়, এবং গাড়ি জসিম ড্রাইভার থামানো মাত্র সে উফ করে ওঠে, কারণ তার হাতের ভিতরে সে ঘাটা এখন আবার রক্ত ছড়তে শুরু করেছে। এদিকে পেছন থেকে কিন্তু ওই রকমের অদ্ভুত কান্না শব্দ আসছে। মদন আলী তো এবার ডাইরেক্ট বলল, ওস্তাদ তুমি কি আদম পাচার করো? আমি কিন্তু এই সমস্ত কাজ করবো না। তো জসিম ড্রাইভার কোনো কথা বলছিল না, কারণ সে তার নিজের হাত নিয়ে তখন ব্যস্ত। তার হাত ধরে সে কোথাচ্ছে, রীতিমতো কোথাচ্ছে, গোঙাচ্ছে, উত্তর দিচ্ছে না। দেখে মদন রায় নিজে নিজে নামে, আবার মদন রায় নেমে ঠিক ট্রাকের উপর উঠতে যে বৈষ্মাতা কানের মধ্যে আবারও একই ডাক ভেসে আসে, সে রাত জাগা পাখির ডাক। এবং তার মাথায় আবার একটা ইনফরমেশন চলে আসে, সেটা হচ্ছে সেই সময় থেকে যে গাড়ি চলছে তখন থেকে এখন পর্যন্ত একটু পরপরই সে এই রাত জাগা পাখির ডাক শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। উপরে উঠলো, একটা বাক্স থেকে শব্দ আসে, বাক্স ধাক্কা, আগে বাক্স ধাক্কা, এইভাবে বাক্স ধাক্কা ধাক্কা চেক করে কোথায় কে আছে, কোথায় কে আছে। এক বাক্স ধাক্কা মারার সাথে সাথে ভেতর থেকে কে জানি বললো যে ভাই আমাকে বাঁচান, মাথা তো প্রচন্ড গরম, ওস্তাদ আদম আদম পাসার করে কি এত বড় সাহস। এই চিন্তা করতে করতে সে যখন বাক্সটা গেল পরে সে দেখতে পায় অগণিত কঙ্কাল, অগণিত কঙ্কাল, মানুষের স্কেলেটন। অর্থাৎ যে স্কেলেটন গুলো আমরা দেখতে পাচ্ছি, মানে তিনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাক্সগুলোর ভেতরে, এগুলো সব মানব দেহের স্কেলেটন, যেগুলো থেকে টিস্যু, বোন, মানে তারপরে হচ্ছে মাংস, সবকিছু একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। এ তো দেখে তার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। কাঁপতে কাঁপতে সে যখন পেছনের দিকে ঘুরে তাকায়, সে ট্রাকের ওই পেছনের সাইড দিয়ে নামবে, ট্রাকের সামনে তখন দাঁড়ানো হারিকেন হাতে এক ভয়ঙ্কর দর্শন বউ, যে তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তোর স্বামীকে সে দেখছে। তার চোখগুলো বড় বড়, তার মুখের হাসিটা এত বিকট, একেবারে দেখুন থাম্বনেইলে আমরা সেই ছবিটা রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তার হাতে সে হারিকেন, হারিকেন থেকে আসা আলোটা তার চেহারার উপরে পড়ছে, তার দাঁতগুলো ভয়ঙ্কর কালো, তার হাসি একেবারে বিকট এবং চোখ দুটো বড় বড়, মাথার মধ্যে সুন্দর করে আঁচল দেওয়া, তার দিকে মাথা বাঁকাত করে তাকিয়ে হাসছে, মুখে সে চওড়া বীভৎস হাসি। উল্টিয়ে পড়ে সে ট্রাক থেকে অপোজিট পাশে উল্টিয়ে পড়ে, এবং সে বউ সাথে সাথে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ওইভাবে আয়নার মধ্যে ওইভাবে হারিকেন ধরা, ওইভাবে হারিকেন ধরা, এবং ওইভাবে সে এগিয়ে আসতে শুরু করে তার দিকে। দৌড় দিয়ে যে ভেতরে যে ঢুকবে সে ট্রাকের ভেতরে, এইটুকু তার শরীরে শক্তি ছিল না, কিন্তু তার মনে আছে তার যে ওস্তাদ, সে তো ডান দিকে পড়েছিল না, ওস্তাদের পাশ দিয়ে তাকে হিসেবে দরজাটা খুলেছিল এবং তাকে টেনে ঢুকিয়ে দিয়েছিল তার দিক থেকেই। ওস্তাদের উপর ওস্তাদ দাঁড়িয়ে তাকে ঢুকায় ভেতরে, টেনে ঢুকায় এবং গেট বন্ধ করে দেয়, গেট বন্ধ করে দিয়ে, মানে দরজাটা আর কি বন্ধ করে দিয়ে সজোরে টানে ট্রাক, সে সজোরে ট্রাকটাকে টানছে এবং তার হাত দিয়ে রক্ত স্টিয়ারিং এর মধ্যে মিশে যে একাকার হয়ে যাচ্ছে। আর ওইদিকে মদন আলী, তিনি মৃগী রোগীর মতো কাঁপছেন, তার স্পষ্ট মনে আছে তিনি তার নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন উপরের দিকে ছাদ, মানে ট্রাকের যে কম্পার্টমেন্টের যে উপরের অংশটা, ওই ককপিটের উপরের অংশটা, এবং তার গাড়িটা নড়াচড়া করছে, আর জসিম ড্রাইভারের একটু অংশ দেখা যায়, একটু অংশ দেখা যায়। এরপর একদম শেষ ঘটনাটা যেটা ঘটে জসিম ড্রাইভারের সাথে, সেই ঘটনার সাক্ষী তো ছিল সে। ওই ঘটনার পরে প্রায় বছর খানেকের জন্য ট্রাকের সহকারী হওয়া একদম তিনি ছেড়ে দেন, বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পরে এখন জীবিকার তো একটা ব্যবস্থা করতে হবে। ওই যে বললাম না, তিনি বিভিন্ন রকমের ছোট কাজ করতেন, কারোর জমিতে কাজ করতেন, তো কারোর এটা করতেন বা কারোর এটা করতেন। একদিন একটা জায়গায় তিনি মাছ ধরার কাজে গিয়েছিলেন, ওই নদীর মধ্যে মাছ ধরবে বেশ কয়েকজন লোক মিলে। মাছ ধরার পরে তার ভাগের যে মাছটুকু ছিল সেই মাছটুকু আবার তিনি হাটে যেয়ে বিক্রি করে দিয়ে এসছেন, হাটে যে বিক্রি করে দিয়ে এসছেন ভালো কথা, কিন্তু নিজের জন্য একটা মাছ রেখে দিয়েছিলেন, অত আহামরি বড় না। সে মাছ নিয়ে তিনি বাজার থেকে নিজের বাড়ির দিকে ফিরছেন, সেটা কিন্তু রাতের অন্ধকার নয়, সেটা ঠিক গোধূলি লগ্ন পার হওয়ার পরে সন্ধ্যা শুরু হয়েছে মাত্র, কিন্তু গ্রামে যখন রাস্তাগুলো দিয়ে হাঁটা চলা করে, মদন আলী বলেছিলেন যে তাদের সেই গ্রামের রাস্তাগুলো গাছপালা দিয়ে ঢাকা, রাস্তার উপর রোদ পড়তো না তেমন, এই জন্য কাদা যদি হতো বর্ষাকালে সে কাদা সহজে শুকাতো না, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছিল চারপাশ, আকাশ ফকফকা সাদা কিন্তু অন্ধকার। তিনি হেঁটে আসছেন, তার বাড়ি কম করে হলেও এখনো এক মাইল দূরে। হেঁটে আসার পথে তিনি একটা জায়গা দিয়ে যখন উপর থেকে নিচের জমিতে নামলেন, নামার সময় তার কেন জানি মনে হলো ব্যাং যেরকম লাভ দেয় না, এরকম কে জানি তার পেছনের দিক থেকে লাভ দিল। কিন্তু লাভ দিল বলতে কি, লাভ দিল তার পেছনের দিকে, কিন্তু পেছনের দিকে লাভ দেওয়ার পরে সে গায়েব হয়ে গেছে। সাথে সাথে পেছনের দিকে ঘুরে তাকান, কাউকে দেখা যায় না। তো তিনি হাঁটছেন, এখন এদিকে অন্ধকার নামতে শুরু করে দিয়েছে, প্রায় আধা মাইল বাকি এখন নিজের বাড়িতে ঢোকার। পেছনের দিক থেকে তাকে ডাকলো কে জানি, যেই তাকে ডাকে তিনি ডাকে সাড়া দেন না। জীবন অভিজ্ঞতা ঘটেছে না অনেক, সাহস তো একটু একটু হলেও বেড়েছে তার, এই বাড়ন্ত সাহসটাকে পুঁজি করে তিনি আরো এগিয়ে যাচ্ছিলেন। কেউ কেউ হঠাৎ হঠাৎ তার ব্যাগ পেছনের দিকে খপ করে ধরে টান দেওয়ার চেষ্টা করছিল এবং তিনি তার ব্যাগটাকে শক্ত করে ধরে রেখেছিলেন। যেই কবার তাকে হ্যাচকা টান দিয়েছিল ব্যাগটা ধরে, সেই কয়বার তিনি শক্ত করে ধরে রাখার কারণে তার হাত থেকে ব্যাগটা ছুটে যেতে পারেনি, কিন্তু টান তো দিয়েছে কয়েকবার। এই অন্ধকার রাস্তায় এখন তিনি হেঁটে আসছেন, হেঁটে প্রায় একেবারে নিজের বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার স্ত্রী দাঁড়িয়ে আছে রাস্তায়। কেন বলছি তার স্ত্রী, কারণ বাড়ির রাস্তা। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা তো নিজেদের বাড়ি ঘর চিনবই যত অন্ধকার হোক না কেন। ওই হারিকেন হাতে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, হারিকেনটা স্বাভাবিকভাবে মানে হাতে ধরলে যেরকম নিচের দিকে থাকবে, হাঁটুর নিচের দিকে, সেদিকে। তিনি আরো দ্রুত হাঁটছেন তার স্ত্রীর কাছে যাওয়ার জন্য, আগুনের কাছে গেলে আর কোনো বিপদ আপদ নেই। ওদিকে পেছনের দিক থেকে না বিশ্রীভাবে বিভিন্ন রকমের হাসি আসছিল, অট্ট হাসি, ও বিভিন্ন রকম। এই হাসিগুলো শুনতে শুনতে তিনি যখন একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছেন, তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বলছিলেন, যাই এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। তার স্ত্রী সে কথা শুনে সাথে সাথে হাঁটতে শুরু করে, এবং হাঁটতে শুরু করে তার দিকে যত এগোচ্ছে তত হারিকেনটা ধীরে 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 আরো উপরের দিকে নিচ্ছে, মানে হারিকেন ধরা ছিল নিচের দিকে, সে হারিকেনের হাইট আস্তে 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 উপরের দিকে আসছে। তার স্ত্রী শাড়ি সে চিনে, তার স্ত্রী শরীরের ধরন সে চিনে, তার প্রায় মুখোমুখি চলে এসছে তার স্ত্রী, আর হারিকেনটাও ঠিক চেহারা বরাবর ধরে ফেলেছে ততক্ষণে সে। সেই বিশ্রী মহিলা একেবারে শরীরটা শক্ত হয়ে একটা ঝাঁকি মারে তার, এবং পায়ের নিচ পর্যন্ত সে অসার অনুভব করে, হাত থেকে ব্যাগ কই চলে গেছে সে নিজেও জানে না। সেই স্ত্রী দাঁড়ানো যে ট্রাকের পেছনে দাঁড়িয়েছিল সেই দিন, মাথাটা একটু কাত করা, মুখে চওড়া হাসি, দাঁতগুলো কালো হয়ে আছে, চোখটা কেমন যেন অদ্ভুত ভাবে বড় আর নষ্ট, তার দিকে তাকিয়ে হাসছে। এরপর আর কি, অজ্ঞান হয়ে পড়ে গেছেন তিনি। যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন তখন তার মনে আছে, আমি এই মুহূর্তে কথাটা বলছি, আপনারা খুবই সতর্কতার সাথে শুনবেন, কারণ এই অংশটুকু একটু প্রাপ্তবয়স্কদের জন্য। যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তার মনে আছে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, কিন্তু তারপরে তার কেন জানি মনে হচ্ছিল যে তিনি খুশি আছেন, কারণ তিনি আকাশ দেখতে পাচ্ছিলেন এবং তিনি দেখতে পাচ্ছিলেন সেই স্ত্রী তার সাথে সোহাগ করছে। তখন অদ্ভুত সোহাগ, মানুষ যেভাবে সোহাগ করে সেইভাবে না, সে যখন সোহাগ করছিল তার সাথে, তার হাত চড়া হয়ে বিভিন্ন রকমের তালি মারছিল, বিভিন্ন রকমের তুড়ি মারছিল, তার জিহ্বাটা বেরিয়ে আসে একেবারে গুই সাপের মতো বিশাল আকার নেয় তার জিভ। সে জিভ তার এই যে স্বামী, যাকে সে স্বামী মনে করছে এই মুহূর্তে, এই মদন আলীর গলা, নাক, সবকিছু ভিজিয়ে দিচ্ছিল লালা দিয়ে, বিশাল আকারের গুই সাপের মতো বিশাল আকারের জিহ্বা দিয়ে তার রূপ পরিবর্তন হয়ে গেছে। সে কি জিনিস, সে কি ভয়ঙ্কর জিনিস তা ডিসক্রাইব করা কঠিন, সে ভয়ঙ্কর রূপ, সে চওড়া মুখের হাসি, এখন আর দাঁত নাই, সেখানে বিশাল বড় এক জিহ্বা যা গুই সাপের মতো আকার নিয়েছে, হাতগুলো বিশাল বিশাল চওড়া, কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়, কারণ পিসাবের কাছে যে কেউ বাসায় গিয়েছিল পিসাব বলে দিয়েছিল খারাপ কাজ করলে ফেরত আসবে, তিনি ঠিক করে দিতেন, খারাপ কাজ করত আবার ঠিক করে দিতেন, খারাপ কাজ করতে আবার ঠিক করে দিতেন। কিন্তু একসময় তো পীর সাহেব তো আল্লাহর বান্দা হয়ে যান, আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে চলে যাবার পরে কি থাকে? অন্য কেউ কি সে একই কাজ করতে পারে নাকি? পারে না, সবাই একই কাজ পারে না। পিতার কাজ সন্তান পারবে না, সন্তানের কাজ পিতা পারবে না। তো এই এই সোহাগের ঘটনাই ম্যাক্সিমাম ঘটনা হচ্ছে সোহাগ কেন্দ্রিক। তো এটা কখনো ভৌতিক ঘটনা হিসেবে বলা খুব কঠিন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি ঘটনাটার সোর্স কিভাবে পেলাম। আমি তো সেই জসিম ড্রাইভারের ঘটনা বলার সময় বলেছিলাম, কিন্তু এবার বিস্তারিত বলি এবং আমার নিজের কিছু কথা বলি আপনাদের সাথে। আমার কাছে একবার ফোন আসে, ফোনে আমাকে বলে যে একটা লোকের অবস্থা খুব খারাপ, বয়স্ক লোক, মানে যার কাছে আর কি সে লোক এসেছিল তার কাছে তার মনে হচ্ছিল যে ওনার উপকার করা জরুরি। আমি বললাম যা উপকার সম্ভব না। তখন উনি আমাকে বলল যে দেখো এই লোকের সাথে পরীরা সোহাগ করে রাত্রেবেলা। তা আমি বললাম যে না তো হবে না, আমি তো বুঝি মানুষ অনেক কথাবার্তা বলে। সে আবারও পরে আমাকে ফোন দিয়ে বলে যে যে সমস্ত পরীরা সোহাগ করে ওই সমস্ত পরীরা হচ্ছে মানে দেখতে এরকম এরকম। তখন আমি মনে করলাম কি ঠিক আছে একটু কথা বলি, কিন্তু আমি তাকে বললাম যে আমি যদি সাহায্য করতে পারবো না। তখন আমাকে সে বলে যে এত দূর থেকে লোক আসবে, তুমি যদি বলো সাহায্য করতে পারবা না তাহলে তো সমস্যা, তুমি কয়েকটা কথা বলে দিও, কিছু না করে দাও কয়েকটা কথা বলে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি নিজে থেকে তাকে বলি আমার কাছে আসার জন্য। তো তার সাথে আমার দেখা হয় রমজান মাসে, ইফতারে ইফতার একসাথে করি আমরা, এবং ইফতার করার আগে একটা ঘটনা ঘটে আমি বলি আপনাদেরকে। আমি তার জন্য অপেক্ষা করছি, তখনও প্রায় এক ঘন্টা বাকি ইফতারের, আর রেস্টুরেন্টের বাইরে আমি দাঁড়ানো মেন রোডে। তো আমার পেছনে দুইটা বড় ভবন, রেস্টুরেন্টে কিন্তু একটা বড় ভবনের নিচতলায়, কিন্তু ডানে বামে বিশাল বিশাল বড় বড় ভবন। আমি নাম বলে সবাই চিনবেন, তাই বলবো না নাম, কারণ আমি ওখানে রেগুলার যাই। তো আমি দাঁড়িয়ে আছি, আমি লোকটার অপেক্ষা করছি সে আমাকে ফোন দিবে। আমার না ঘরের পেছনে অদ্ভুত অদ্ভুত একটা শিহরণ আসে, এই শিহরণটা অত্যন্ত অস্বস্তিকর এবং আপত্তিজনক। আমার ঘরের পেছনে এবং আমি যখন বুঝতে পারলাম যে এই ধরনের টাচ আমি আগে পেয়েছি, ব্যাড টাচ যেটাকে বলে, আমি ঠিক আমার একটা দেখার বা নজর দিয়ে দেখার ধরন আছে, আমি সেইভাবেই ঘুরে তাকাই পেছনের দিকে। তো আমি দেখলাম কি কয়েক সেকেন্ডেই শেষ হয়ে গেছে, আমি যেই জায়গায় দাঁড়ানো সেখান থেকে পরের ভবনের একটা বড় গেট, সেই গেটের একটা পাশ এসেছিল। কে ছিল আমার এখনো অতটুকু মনে আছে, যে সরে গিয়েছিল সে কোন লাল পাড়ের শাড়ি পরেছিল। তো আমার বুঝতে বাকি নেই যে আমি এরকম কোনো কিছু দেখেছি, যারা হচ্ছে বউ, কারণ আমি প্রচুর কাজ করেছি। আমি অন্তত 100টা লোকের নাম, আমার একটু সময় পেলে আমি দিতে পারবো, অন্তত 100টা লোকের নাম আমি দিতে পারবো যারা বউদের দ্বারা এফেক্টেড। এদেরকে পরি বলে সবাই, কিন্তু এদের সবারই রূপ সেই, এই জন্য আমি এদের বউ বলি। আমি যখন তাকে দেখলাম যে সে সরে গেল এখান থেকে, ব্যাপারটা আমার কাছে মনে হলো কি লোকটা তাহলে বড় ধরনের বিপদে। তাই মনে করেছিলাম মনে বয়স অত বেশি হবে না, কিন্তু তাকে দেখে আমি বুঝতে পারলাম যে এত বয়স হয়ে গেছে তার, এখন আর তার কাছ থেকে কি নেওয়া বাকি তাদের। কিন্তু যখন তার সাথে আমি বসি, ইফতারের আগে যত কথা বলি, তার সাথে ইফতারের মধ্যে যত কথা বলি, ইফতার শেষ করার পরে যতটুকু কথা বলি, এই সমস্ত কথাগুলো ক্ষেত্রে এই যে আমি আপনাদেরকে বললাম, এখন আমার যেটা মনে হয় আমি আসলে দেখিনি ওনার কি সমস্যা, আমি দেখিনি। কিন্তু ওই যে তিনি কয়েকটা কাজ কিন্তু করেছেন, জুলুম জুলুম আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, আপনাকে ওই রাস্তা নিয়ে যাবে যে রাস্তায় আপনি শয়তানের রাস্তায় হাঁটবেন। জুলুম করলে আপনি টের পাবেন না, আপনার কাছে খুব সহজ মনে হবে। এবং ওই জুলুম করতে করার পরে সে কিন্তু সে একটা খারাপ জায়গায় যে বসতো, ওই যে তথাকথিত খারাপ জায়গায় যে জায়গায় খারাপ জিনিস থাকে এন্টিটি, সেখানে বসে সে কি জানি পান করতো। আমাকে বলেনি কিন্তু, আমাকে একবার বলতে যেও বলেনি, কিন্তু আমি ধারণা করতে পারি সে কি খেয়েছে। তো ওগুলো খেলে মানুষের কোন রকমের ঘটনা ঘটে, মদ খায়নি, আমি এটা বলছি না যে মদ খায়নি এটা বলিনি। তো খারাপ জায়গায় যে বসে যখন সে খাবে এবং যখন এন্টিটি দেখবে যে একে তো আমার পক্ষে ধরা খুবই সহজ, কারণ হচ্ছে খারাপ কাজ করছে, তো এন্টিটি তাকে ধরবে। এবং এই বউরা সবচেয়ে বেশি ক্ষতিটা করে হচ্ছে প্রত্যেকটা পুরুষের সেক্সুয়ালি তাদের একেবারে বন্ধা করে ফেলে। বিশেষ হবে না আমি জানি, কিন্তু আমি বললাম আমি 100টার উপর লোকের নাম দিতে পারবো, এমনকি একটা 16 বছরের ছেলের নামও দিতে পারবো আপনাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমি নামটা পড়লেই বুঝে যাবে যে আমি এই ঘটনা বলি প্রতিজ্ঞতাতে, ওরা ইমিডিয়েটলি ছেড়ে দেবে, এটাই সমস্যা। আমি নাম বলতে পারি না, আমার যেটা ধারণা ওইখান থেকে তার পেছনে লেগেছিল এবং তাকে এখন পর্যন্ত ওইভাবে শুষিয়ে নিচ্ছে ওরা। ওরা যখন একটা ফিট করার অংশ পেয়ে যায় সেটাকে সহজে ছাড়ে না। এই ধরনের রোগীরা মানে তারা সাফার করতেই থাকে। এখন সাফার কেন করে? সাফার করে যে তার পেছনে লেগেছে সে তো একটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া থেকে সে পিছু সরতে পারে না। যদি কেউ তাকে একটা ভালো রকমের অ্যান্টিবায়োটিক দেয়, অর্থাৎ দুই পিস সাহেবের মতো ভালোভাবে পরিষ্কার যদি করে দেয়, তো তখন একটা শর্ত দেওয়া থাকে যে সে একই জায়গায় যে ইনফেকশন নিজের ভেতরে নিয়ে আসতে পারবে না, আর ইনফেকশন যাতে তোমার শরীরের ভেতরে না ঢুকে এই জন্য নিজেকে একটু সাফ সুতরা রাখবে। এবং সাফ সুতরা রাখা বলতে কি, ভালো কাজ করা। ইনফেকশন বডিতে ঢুকবে তখনই যদি তুমি খারাপ কাজ করো। তো সে খারাপ কাজ করছিল এই জন্য যে সে রাত জায়গা পাখির ডাক শুনতে পাচ্ছিল। খারাপ কাজ কি? কঙ্কাল। এখন আমি বুঝি যে কঙ্কাল আসলে হচ্ছে স্বাভাবিকভাবেই কোনো ডাক্তারদেরই দরকার পড়াশোনা করার জন্য, কঙ্কালের দরকার পড়ে, কিন্তু আমাদের তো আর অত বেশি কঙ্কাল দেওয়া সম্ভব না কারোর পক্ষে। তো এইভাবে তো কঙ্কালের কেনা বেচা হয় আজকে নতুন নয়, অনেক আগে থেকেই। তো যখন এই ধরনের গর্হিত কাজ করে, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ গর্হিত কাজ, খারাপ কাজ। আত্মার দৃষ্টিতে যতই ভালো হোক না কেন, বার্তা পড়ালেখার ক্ষেত্রে যত কিছুই হোক না কেন, এখানে বিভিন্ন মানুষের শরীরের অংশ জড়িত, তাদের ইচ্ছের বিরুদ্ধে অনিচ্ছার বিরুদ্ধে, যাই হোক এখানে তর্ক না গেল, গর্হিত কাজ। কিন্তু সেই গর্হিত কাজ করার কারণে তারা আবার ফেরত আসে তার জীবনে। আর তার স্ত্রীর ব্যাপার যেটা, তার প্রথম স্ত্রীকে যে খুন করার ব্যাপারটা, পেশার তো বলেছিলেন যে তুমি খুন করেছো, তুমি মাথার মধ্যে উঠেছ। আমার এই জায়গায় একটু একটু দ্বিমত আছে। কেন বলছি, সে খুন করেছে আমি সেটা অস্বীকার করবো না। এখন উনি যদি এ কথা বলে থাকে, মদন আলী যদি এটা বলে থাকে যে পেশা বলেছে তুমি খুন করেছো এবং তুমি উঠেছ, এটা আমি বিশ্বাস করবো না। কিন্তু আমার যেটা মনে হয়, পিসা তাকে কথা বলেনি, পিসা তাকে এটা বলেছে যে তোমার ভেতরে যে ছিল সেই খুন করেছে এবং সেই উপরে দিয়েছে, তাহলে এটা সম্ভব। কারণ একটা মানুষের পক্ষে না একটা মানুষকে মাচা তোলা সম্ভব না, বিশ্বাস করেন, তার ডেড বডি, ঠিক আছে না, সে তো গলা টিপে ধরেছিল, মেরে ফেলেছিল না তার স্ত্রীকে জুলুমের পরে। তো যখন সে মেরে ফেলেছে, অবশ্যই সেই বউরাই তার ভেতরে থাকা অবস্থাতেই, তো মেরে ফেলার পরে সে বউরাই ওই শক্তি ক্যাপাসিটি তো দিতে পারে একটা বডিতে। যখন বাইরে থেকে ফরেন এন্টিটি ঢুকে একটা বডির যে লিমিট আছে সেই লিমিটটাকে তারা ক্রস করে ফেলে স্ট্রেংথ বা শক্তি দিয়ে, তো তখন সহজেই মাছের উপরে ওঠানো সম্ভব, দুই হাতের উপরে তুলে। সে অবশ্যই সেভাবে দুই হাতের উপরে তুলে তার স্ত্রীকে তুলেছিল, এই জন্যই তার কোনো কিছু মনে নেই। কারণ কি, পজিশনের ভেতরে থাকলেই মনে থাকবে না, এটাই সত্যি কথা। আমি এখন বুঝতে পারি যে সে বউদের দ্বারা একদমই পজেসড ছিল এবং এইভাবে পজেসড থাকার কারণে তার স্ত্রীকে সে খুন করার পরে, সে তো খুন করেনি, তা ওরাই করিয়েছে, ওরা করানোর পরে তাকে একেবারে খুব সুন্দরভাবে মাছে ওঠানো হয়। কারণ দেখুন, যে সব জায়গায় খোঁজা হবে মাছা, যে কেউ খুঁজবে না, মাছার জায়গাটাই তো ছোট, ওই দোচালা ঘর হোক বা চারচালা ঘর হোক, তো কোন কতটুকু মাছার সাইজ হয় এটা কিন্তু আমরা জানি, এবং সেখানে ফাঁসিদের মতো তো জায়গা নেই। মনে আছে লাশ কিভাবে পাওয়া গিয়েছিল? দড়ি গলার ভিতরে বাঁধা ছিল, কিন্তু লাশ ছিল বসা। বসা লাশ কিভাবে থাকে? কেউ যদি চেষ্টা করে এবং দেখুন যে সে ওই ঘরে বসে আছে, তার স্ত্রী 7 দিন হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে, 9 দিন হয়ে গেছে, পচে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত তার হুশ আসে কখন? যখন তার চিপচিপা, তার প্রথম স্ত্রীর শরীর থেকে পচা চিপচিপা মাংসের দলা যখন তার মুখের উপরে পড়ে। ভাবতে পারেন, কল্পনা করা যায় জিনিসটা, মানে ইমাজিন করা যায়, মানে কি জিনিস, কেমন না? আর আমি যেটা দেখলাম, পি সাহেব তার পক্ষে যতটুকু ভালো কাজ করার সম্ভব তিনি করেছেন। সত্যিকার অর্থে পি সাহেব খুব চেষ্টা করেছেন, কিন্তু এইখানে যে আসল লোক যাকে রাস্তা থাকা দরকার ছিল, সে পারেনি রাস্তা থাকতে, এটা তার ব্যর্থতা। ভালো কাজ দুনিয়াতে ছিল, কিন্তু আমরা মানুষজন পারি না ভালো কাজ করতে, এবং এই জন্যই এই বউরা তার পেছনে ফেলে গেছে আজ পর্যন্ত। এখন তার বয়স অনেক, কিন্তু তারপরও এই বউরা তার পেছনে, এই বউরা তার সাথে এখনো সোহাগ করে। এবং বিশ্বাস করবেন, মদন আলীর ভাষায় কথাটা কি, নরক, নরকের মতো লাগে তার। সে বেশ কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল, বউরা তাকে আত্মহত্যা করতে দেয়নি। তার দ্বিতীয় স্ত্রীও মারা গিয়েছে, স্বাভাবিকভাবে মারা গিয়েছে, কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর সাথে সম্পর্ক ধ্বংস করে ফেলেছিল, রাখেনি। তার সন্তানেরাও তাকে দেখতে পারে না, তার দুইটা ছেলে আছে, দেখতে পায় না তাকে। তার কাছে টাকা পয়সা রয়েছে, কিন্তু কোন সুখ নেই তার। তার জীবনটাই একেবারে অনর্থ হয়ে আছে, এবং সে এখন পর্যন্ত সাফার করছে, যাই না সে কতদিন সাফার করবে, এটা বলাও অনেক কঠিন। তো এই ছিল ঘটনা, এবং আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, কারণ আমি ওই জসিন্দ্র এবারের ওই ঘটনার প্রেক্ষাপটে কথা বলিনি। এবার আবার যদি এখন জিজ্ঞেস করেন যে জসিন্দ্র এবারের ক্ষেত্রে কি হতে পারে, দেখুন জসিন্দ্র এবার হাতের ভিতরে একটা মার্ক ছিল, তাই না? সে কি করেছে ওই ব্যাপারে জানা একদমই কঠিন, আন্দাজে কি ব্যাপারে কোনো কথা বলাই উচিত না, কিন্তু তার হাতের মার্ক, তারপরে তার আচার আচরণ, এতে বোঝা যায় যে সে কোনো না কোনো ব্যাপারে খুবই এক্সপার্ট ছিল। আর হাতের দাগটা হচ্ছে তার শাস্তি, হাতের যে পচনটা তার শাস্তি। বিশেষ করে সে আদিম চিকিৎসালয়ের চিকিৎসক, সে যে তার হাতের ভিতরে একটা মরা মানুষের চাঁদা লাগিয়ে দিয়েছে, এটা ভাবতে পারেন? মরা মানুষের স্কিন ওই আদিম চিকিৎসালয়ের চিকিৎসক তুলে তার হাতে লাগিয়ে দিয়েছে, মানে কেমন এক অবস্থা! এই লোকেরা নিজেদের সেন্সিং ছিল না একদম, এরা তাদের ডানে কি হচ্ছে বামে কি হচ্ছে কিচ্ছুই জানে না। এরা পজিশনের এমন লিমিটে যে পৌঁছে গেছে যে নিজের সমস্ত অনুভূতি তারা হারিয়ে ফেলেছে। ভেবে দেখেন, আমি মিড ইন হাওয়া ব্রডকাস্টে ডাফো জুনিয়র, অর্থাৎ যে অ্যামিটিভিল মার্ডার কেস নিয়ে আলাপ করেছিলাম, যে পজিশনটা ওই জায়গায় শয়তানের পজিশন ছিল এরকম, কিন্তু এখন দেখেন জসিম দেবের পজিশন একরকম, মদন আলীর পজিশন আরেক রকম, একটা হচ্ছে তার একটা আলাদা। হাতে সেই ঘা, সেই ঘায়ের উপরে মরা মানুষের স্কিন লাগিয়ে দেওয়া, তারপরও সমাধান না হওয়া, সেই ঘা থেকে রক্ত বের হওয়া, এই অবস্থার মধ্যেও খারাপ কাজ করে বেড়ানো, মানে হাত থেকে ঘা থেকে রক্ত বের হচ্ছে, তারপরও কঙ্কাল তাকে ট্রান্সপোর্ট করতে হবে, অবশ্যই এটা বেআইনি কাজ, অবশ্যই এটা বেআইনি কাজ, বাংলাদেশে আইনে মনে হয় না এই কাজ আছে, অবশ্যই আজ থেকে অনেক আগের কথা। তার উপরে এই ধরনের কাজ করতে গেলে টাকা পয়সা বেশি, তারপরও হাতের এই যন্ত্রণা নিয়ে, হাতের এই রক্ত পড়া নিয়ে, তারপরও জসিম ড্রাইভার কোন কারণে যে এই কাজগুলো করেছে তা আমি এখন পর্যন্ত বুঝে করতে পারছি না, আর বুঝে করতে পারবো না হয়তো, কারণ আমি জসিম ড্রাইভারের ব্যাপারেও জানি না, মদন আলী নিজেও জসিম ড্রাইভারের ব্যাপারে বেশি কিছুই জানে না, কারণ সেই আল্লাহর বন্ধ দুনিয়াতেও নাই, এমনিতেও তার সিক্রেট চলে গেছে তার সাথেই। তো এই ছিল ঘটনা, এখন আমি চলে যাচ্ছি আজকের পর্বে পরবর্তী ঘটনায়, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আব্দুর রহমান রাকিব, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনার নাম সিহরুল মাওরুস। প্রথমেই সিহরুল মাওরুস সম্পর্কে কিছুটা ধারণা দিই আপনাদেরকে। সিহরুল মাওরুস হল বংশগত জাদুর একটি রূপ, যা পূর্ববর্তীদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়। যদি কোনো ব্যক্তি তার দাদা দাদি, নানা নানি অথবা মা বাবার পক্ষ থেকে কোনো অভিশপ্ত জাদুর শিকার হন, তবে সেটি তার সন্তানদের জীবনেও প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি কোনো নারীর উপর বিয়ে বন্ধের জাদু প্রয়োগ করা হয়, তবে সেই প্রভাব তার সন্তানদের জীবনেও ছায়া ফেলতে পারে। জাদুকর যখন এমন জাদু কার্যকর করে, তখন সে শর্তাবলী নির্ধারণ করে, যেমন এই নারীর বিয়ে হবে না, বা তাদের বিয়ে হলেও দাম্পত্য জীবন কষ্টদায়ক হবে, অথবা তাদের সন্তানরা এরকম সমস্যায় কষ্ট পেতে থাকবে। ফলে প্রজন্মের পর প্রজন্ম এই জাদুর প্রভাব বহন করতে বাধ্য হয় এবং অশরীরী শক্তি তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট আত্মীয় বা পূর্বপুরুষকে সহ্য করতে পারে না, যদি অন্যদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকে। এটি পারিবারিক বিভেদ সৃষ্টি করতে পারে এবং অদৃশ্য শক্তির হস্তক্ষেপে ব্যক্তির জীবন জুড়ে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। একজন দক্ষ রাকি এই ধরনের জাদুর প্রকৃতি চিহ্নিত করতে পারেন এবং নিরাময়ের সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হন। সাধারণ কবিরাজ বা তথাকথিত জিন হুজুরদের পক্ষে এই জটিলতা শনাক্ত করা সম্ভব নয়, কারণ এটি কেবল যথাযথ রুকেহ পদ্ধতির মাধ্যমেই প্রকাশ পায়। এমন একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি একটি পরিবারের সাথে ঘটে এবং সেই পরিবার প্রায় দীর্ঘ ১২ বছর যাবৎ নানান রকম প্যারানর্মাল সমস্যায় ভুগছিল। ঘটনাটির মেন সূত্রপাত আজ থেকে প্রায় ৪০ বছর আগে। সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার একটি পরিবার, কবির উদ্দিন, তিনি পেশে একজন কৃষক। ওনার বাবার নাম ছিল জহির উদ্দিন, উনিও কৃষিকাজ করতেন। নিজের কোনো জমি ছিল না, মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে সেখানে চাষাবাদ করে সংসার চালাতেন। সেই সূত্রে বাবার পেশাটি পেয়েছে কবির উদ্দিন। ওনারা ছিলেন চার ভাই এক বোন। কবির উদ্দিন ভাই বোনদের মধ্যে সবার ছোট। ওনার ভাই বোনরা কেউ আর এখন এই পৃথিবীতে বেঁচে নেই। আল্লাহর রহমতে একমাত্র কবির উদ্দিনই বেঁচে আছে। নিজের বাবার তৈরি করা ছনের ঘরে থাকত, অবশ্য কিছুটা টাকা জমিয়ে একটা টিনের ঘর তুলতে সক্ষম হয়েছিল। আশেপাশের বেশ কিছু জমিতে চাষ করে মাঝে মাঝে খালবিল থেকে মাছ ধরে এনে কিছু বিক্রি করে আর কিছু নিজেদের খাওয়ার জন্য রেখে দেয়। এর পাশাপাশি সে চাটি বানিয়ে বিক্রি করত। সিলেটে এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায়, লম্বা নারিকেলের পাতার মতো। পাতার দুপাশেই কাঁটায় ভর্তি থাকে। এগুলোকে সিলেটি ভাষায় কেওয়া গাছ বলে। সেগুলো এনে দুই পাশের কাঁটা ফেলে রোদে শুকিয়ে তারপর চাটি বানাত। তার বিয়ে হয় ১৯৯৫ সালে। বিয়ের পরের বছরই তার একটি ছেলে সন্তান হয়। তারপর ধীরে ধীরে আরও বেশ অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে আবার আরেকটি মেয়ে সন্তান হয়। তার ছেলের বয়স যখন ১২ বছর, তখন সে ঠিক করে যে তার ছেলেকে এবার সুন্নতে খতনা করাবে। নিজের স্ত্রীর সাথে আলোচনা করে এই বিষয় নিয়ে তারপর একজন আজাম ডাকা হয়। গ্রামেগঞ্জে আগে কিছু লোক এই আজামের কাজ করত, অর্থাৎ সুন্নতে খতনা করানোর কাজ করত। গ্রাম্য ভাষায় তাদেরকে আজাম বলা হয়। এখনো রয়েছে, তবে শহরাঞ্চলে বেশিরভাগ ডাক্তার দিয়েই এই কাজ করা হয়ে থাকে। তো কবির উদ্দিন যেদিন আজামকে নিয়ে আসে তার বাড়িতে, সেদিনের ঘটনা, সুন্দরভাবেই তার ছেলের সুন্নতে খতনা সম্পন্ন হয়। গ্রামে এরকম নিয়ম ছিল যে যাকে খতনা করানো হয়েছে তাকে খাটের উপর শোয়ানো যাবে না, ৭ দিন পর্যন্ত নিচে বিছানা করে ঘুমাতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী কবির উদ্দিনের ছেলেকেও নিচে বিছানা করে দেয়া হয়। সাথে তার স্ত্রী থাকে, আর কবির উদ্দিন আর তার ৪ বছরের মেয়ে দুইজন একসাথে খাটের উপরে ঘুমায়। প্রথম রাত স্বাভাবিক রাতগুলোর মতোই কাটে। দ্বিতীয় রাতে ঘুমানোর পর থেকেই কিছুটা সমস্যা শুরু হয়। কবির উদ্দিনের ছেলে হঠাৎ করেই ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকারে কবিরউদ্দিন এবং তার স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। উঠে দেখে তাদের ছেলেও উঠে বসে আছে। সে তার মাকে বলছিল যে ওই খতনা করার জায়গায় নাকি তার প্রচণ্ড ব্যথা করছে, পোড়াচ্ছে। তো তার মা উঠে গিয়ে মাটির পাতিল আনতে গেলেন। খতনা করার পর এভাবে মাটির পাতিলে গরম কয়লা বা তুষের আগুনে ওই জায়গায় ছেক দেওয়া হতো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো কবিরউদ্দিনের স্ত্রী সেই মাটির পাতিল আনতে রান্নাঘরে চলে গেলেন। হারিকেন ধরিয়ে সেটি সাথে নিয়ে গেছে। এদিকে কবিরউদ্দিনও ভাবল যে তার স্ত্রী যেহেতু উঠেছে তাহলে সেই যত্ন করবে ছেলের, তাই সে ঘুমিয়ে পড়ে আবার। এদিকে পুরো ঘর অন্ধকার হয়ে আছে। এরপর ছেলের মা ফিরে আসার মধ্যখানের যে সময়টুকুতে এখানে একটা ঘটনা ঘটে যায়। কবিরউদ্দিনের ছেলে তো ছোট মানুষ, সে যা বলল আর কি, একটা লোক খুবই কালো দেখতে সে ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে তার পাশে এসে বসে। সে তখন নাকি তার আব্বা আম্মাকে জোরে জোরে ডেকে বলছিল যে কেউ একজন তাদের ঘরে ঢুকে পড়েছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ওই লোকটি তার পাশে এসে যখন বসে তখন মনে হচ্ছিল যে লোকটির শরীর থেকে গরম ভাব বের হচ্ছে। লোকটি তার একটা হাত ছেলেটির কাঁধে রাখে আর সাথে সাথে তার খতনার স্থান অসহনীয়ভাবে জ্বালাপোড়া করতে শুরু করে। এর পরক্ষণই নাকি ওই লোকটি দ্রুত পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এরপর ছেলের চিল্লাচিল্লি শোনা যায়। শুনে পাশের খাটে ঘুমিয়ে থাকা কবিরউদ্দিন লাফ দিয়ে উঠে পড়ে এবং তার স্ত্রীও ঘরে আসে। এসে দেখে যে ছেলের খতনার স্থান দিয়ে অনবরত গলগলিয়ে রক্ত ঝরছে। ওই মুহূর্তে কবিরউদ্দিন কিছুটা হতাশ হয়ে শুধু তাকিয়েছিল। সে বিছানা থেকে উঠে যে কিছু একটা করবে সে শক্তিও পাচ্ছিল না। তড়িঘড়ি করে তার স্ত্রী তার শাড়ির কাপড় দিয়ে চেপে ধরে রক্ত পড়া কিছুটা বন্ধ করে। কবিরউদ্দিন কিছুটা আন্দাজ করতে পারছিল। এই ব্যাপারটা নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। প্রথমে সে বিষয়টিকে এতটা পাত্তা দিতে চায়নি, ভেবেছে হয়তো ছেলে ঘুমের ঘরে কি না কি দেখেছে। কিন্তু সে আসলে পুরোপুরি নিশ্চিত ছিল না এই বিষয়টা নিয়ে। ওই দিনের পর থেকেই তার ছেলের খতনার স্থান অনবরত ব্যথা করত। মাঝে মাঝে কোনো কারণবশতই রক্তের ফোঁটা পড়ত আর জ্বর তো লেগেই থাকত সারাদিন। এভাবে অনেকদিন কাটার পর অবস্থার কোনো পরিবর্তন না দেখে সে তার ছেলেকে নিয়ে শহরে যায় ভালো ডাক্তার দেখাতে। সেখান থেকে ডাক্তার এক সপ্তাহের ঔষধ দিলে সেগুলো খেয়েও কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে তার ছেলে নাকি প্রতিদিন রাতে ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে। সে মাঝে মাঝে দেখে অনেকগুলো শিয়াল তাকে কামড়াতে আসছে, আবার কিছু সাপ তাকে পেঁচিয়ে ধরেছে। এরকম আরো অনেক খারাপ খারাপ স্বপ্ন সে দেখতে থাকে প্রতিদিন। ওই ঘটনার প্রায় 15 দিন পর কবিরউদ্দিন কিছুটা আন্দাজ করে যে না, এটা আসলে কোনো ডাক্তারি সমস্যা না, নিশ্চয়ই এটা আলগা সমস্যা। তাই সে এবারে তাদের গ্রামের ইমামের সাথে দেখা করে। ইমাম সাহেব জানান যে ছোট মানুষ কি না কি দেখেছে, তাহলে এখন আপাতত আমি পানি পড়া দিচ্ছি, সেটা খাওয়ান, আর কিছু তাবিজ দিয়ে বলে এগুলো তার গলায়, একটা বাহাতের কবজিতে আর আরেকটা কোমরে বেঁধে দিতে। পরে কবিরউদ্দিন সেগুলো নিয়ম মতোই পালন করতে থাকে। এরপর প্রায় মাসখানেক চলে যায়, তবুও তার ছেলের অবনতি ছাড়া কোনো উন্নতি হচ্ছে না। এরই মধ্যে সে অনেক ডাক্তার, হুজুর, কবিরাজ দেখিয়েছে, অনেক টাকাও খরচ করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একদিন সন্ধ্যাবেলা কবিরউদ্দিন কাজ শেষ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মসজিদের ইমাম সাহেব ওনার এক পরিচিত হুজুরকে নিয়ে এসেছেন তাদের বাড়িতে। আজকে রাতটা এখানে থেকে ছেলের সমস্যাটা বোঝার চেষ্টা করবেন, তাই একটু তাদের জন্য ভালো করে মাছ শাকসবজি কিনে বাড়ির দিকে রওনা দেন। তো বাজার পেরিয়ে রাস্তার দুই পাশে বেশ খানিকটা পথ খোলা জমিন, কোনো বাড়িঘর নেই, সেই অংশটুকু পেরিয়ে কবিরুদ্দিন যেখানে থাকে সেই মহল্লা। তো ওই রাস্তা দিয়ে যখন সে যাচ্ছিল, চারদিক ভালোই পরিষ্কার দেখা যাচ্ছিল কারণ আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। চলার পথে হঠাৎ করেই তার পা কিছু একটার সাথে ধাক্কা লাগে আর সে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়, এবং তার হাতে থাকা যে বাজারের ব্যাগগুলো ছিল সেগুলো পড়ে গিয়ে বাজারে সব কিছু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ চলে যায়। তখন সে উঠে দাঁড়াতেই খেয়াল করে যে রাস্তার উল্টো পাশ দিয়ে একজন লোক আসতেছে। সে কাছে এসে বাজারের ব্যাগ থেকে পড়ে যাওয়া জিনিসপত্র তুলে দিতে তাকে সাহায্য করছিল। তারপর সব তোলা শেষ হলে কবিরুদ্দিন লোকটিকে শুকরিয়া জানায়, তারপর নিজের রাস্তায় হাঁটা শুরু করে। একটু পর কি যেন মনে করে কবিরুদ্দিন পেছনে ফিরে তাকায় লোকটিকে দেখার জন্য, কিন্তু তার নজরে কিছুই পড়ল না। চাঁদের আলোয় যতদূর চোখ যায় ততদূর পর্যন্তই ফাঁকা জমিন আর ফাঁকা রাস্তা, মানে লোকটি নেই। এই কয়েক সেকেন্ডের মধ্যে লোকটি পুরাই উধাও। আশেপাশে তো কোনো বাড়িঘরও ছিল না যে সেখানে ঢুকে পড়বে। সে আর এসব বিষয়ে পাত্তা না দিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে সবগুলো বাজারে ঠিকঠাক আছে, শুধু মাছ নেই। সে বড় একটা মাছ যে কিনেছিল সেটা আর তার ব্যাগে নেই, মানে সে ভেবেই পাচ্ছে না যে মাছটা কোথায় গেল। তো এবার হুজুরকে কি খাওয়াবে এই ভেবে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। রুমে ঢুকে দেখে ওই বড় হুজুর ঘুমিয়ে আছেন, আর ওর ছেলে তখনও ছটপট করছে ব্যথার যন্ত্রণায়। এশার নামাজের পর হুজুর একটু ধ্যানে বসলেন, তারপর বেশ কিছুক্ষণ ছিলেন, কবিরুদ্দিনের ছেলেকে কিছুটা ঝাড়ফুঁক করেন। এভাবে কিছুটা সময় যাওয়ার পর হুজুর হঠাৎ করেই বেশ পেরেশানিতে পড়ে যান, মানে ওনাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ আতঙ্কিত আছেন। তো এক পর্যায়ে তিনি বলে ওঠেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আপনার ছেলের গুরুতর সমস্যা আছে, এমনকি আপনি সহ আপনার পুরো পরিবার ঝুঁকির মুখে আছে। আমি এর বেশি কিছু করতে পারবো না বা বলতে পারবো না। আমি চাই না যে এর কারণে আমার কোনো ক্ষতি হোক। এই বলে হুজুর ইমাম সাহেবকে সাথে নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে চলে যান। কবিরুদ্দিন তো এমনিতেই তার ছেলের সমস্যা নিয়ে অস্থির হয়ে আছে, তার উপর আবার হুজুরের কথা শুনে তো পুরোই ভেঙে পড়েছে। তো পরদিন সকালে কবিরুদ্দিন ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যিনি এই বড় হুজুরকে নিয়ে এসেছিলেন। ইমাম সাহেব কবিরুদ্দিনকে দেখি লুকিয়ে সরে পড়ার ভান করেন, কিন্তু কবিরুদ্দিন তো নাছোড় বান্দা, তাকে বিষয়টা ভালোভাবে জানতেই হবে। এক পর্যায়ে ইমাম সাহেবের মুখোমুখি হলে কবিরুদ্দিন জানতে চায় যে হুজুর কেন এমন কথা বলে এসেছেন। ইমাম সাহেব প্রথমে বলতে চাননি, তো তিনি বারবার না করছিলেন যে এই ব্যাপারে তিনি কোনো কথা বলতে চান না, সমস্যা হতে পারে। কবিরুদ্দিনের জোরাজুরিতে এক সময় ইমাম সাহেব বলতে শুরু করেন, ওই বড় হুজুরের সাথে কবিরুদ্দিনের বাড়িতে কি ঘটেছিল। তো ইমাম সাহেব হুজুরের কাছ থেকে যতটুকু শুনেছিলেন আর কি, হুজুর যখন কবিরুদ্দিনের ছেলেকে ঝাড়ফুঁক করছিলেন তখন একটা পর্যায়ে ওনার বেশ অস্বস্তি লাগতে শুরু করে। তো উনি চোখ বন্ধ করলেই বারবার ঘরের আশেপাশে অনেক অশরীরীর উপস্থিতি টের পাচ্ছিলেন। এই বিষয়টা শিওর হয়ে তিনি সাথে সাথে নিজের শরীর বন্ধ করে ফেলেন, তারপর তিনি আবার নিজের কাজে মন দেন। এভাবে কিছুটা সময় পেরিয়ে গেলে হুজুরের একটু পানির তৃষ্ণা পায়। গ্লাসে পানি ঢেলে যখন তিনি পান করছিলেন তখন খেয়াল করেন ঘরের টিনের বেড়া ভেদ করে কেউ একজন তাদের রুমে প্রবেশ করেছে, এবং কয়েক মুহূর্তের মধ্যেই হুজুরের চোখের সামনে দৃশ্যমান হল একটা অবয়ব। অবয়বটি ঠিক কবিরুদ্দিনের ছেলের পেছনের দিকটায় দাঁড়িয়েছিল। হুজুর যেটা দেখলেন, বেশ লম্বা একটা কালো জুব্বা পরা দেহ, কিন্তু মাথা নেই। মাথার যে কাটা অংশ, ওই অংশ থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটিয়ে পড়ছিল, আর অবয়বটির হাতে ছিল একটা কাটা মাথা, এবং ওই মাথার নিচের কাটা অংশ দিয়েও রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে। মোট কথা একটা মাথাবিহীন অবয়ব হাতে কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। তো হুজুর এই দৃশ্যটা দেখি উনার খিচুড়ির মতো অবস্থা শুরু হয়ে যায়। মানে তিনি খেয়াল করেন আরও বেশ কয়েকটি অবয়ব ঘরের টিনের চালের সাথে বাদুরের মতো উল্টো হয়ে ঝুলে আছে আর হুজুরের দিকে তাকিয়ে হাসছে। তো এক পর্যায়ে মাথা কাটা অবয়বটি তার হাতে থাকা কাটা মাথাটি উপরের দিকে তুলে ধরে, এরপর কাটা মাথা কথা বলতে শুরু করে। সে হাসতে হাসতে বলতে থাকে, কিরে মোল্লা, আমার শিকার কেড়ে নিতে এসেছিস, তুই জানিস এর পরিণাম কি হতে পারে? তুই তো আমাকে ভালো করে চিনিস না, চিনলে কি আর এই ভুল করতি? আমার পরিচয়ের কিছুটা অংশ তোকে দেখালাম, তোর ছোট একটা মেয়ে আছে না, তুই কি চাস তোর মেয়ের গলা কেটে গাছের সাথে ঝুলিয়ে রাখি? ভালোই ভালোই যেভাবে এসেছিস সেভাবে ফিরে যা। এই বলে মাথা কাটা অবয়বটি আবারও টিনের বেড়া ভেদ করে বের হয়ে যায় আর সাথে থাকা যে অবয়বগুলো ঝুলেছিল সেগুলো চলে যায়। হুজুরের তখন এমন অবস্থা হয়েছিল যে তিনি শুধু খিচুনি রোগীর মতো কাঁপছিলেন আর কথাগুলো শুনছিলেন। এর কিছুক্ষণ পরই তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। উনার সামনেই কবিরুদ্দিনের ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল, তাই সে কিছু টের পায়নি। এরপর হুজুর এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি তাড়াহুড়ো করে চলে আসেন। হুজুর বলছিলেন যে উনার কাজ করার লাইফে তিনি কখনোই এরকম পরিস্থিতিতে পড়েন নাই। একটা অবয়ব সরাসরি ওনার সামনে এসে সশরীরে উপস্থিত হয়ে ওনাকে হুমকি দেবে, তো এটা তিনি কখনোই কল্পনা করতে পারেননি। তাই উনি নিজের এবং পরিবারের সুরক্ষার কথা ভেবেই তিনি কাজ করবেন না বলে চলে যান। ওই জিনটা খুবই শক্তিশালী, সে আপনার ছেলের ক্ষতি করার জন্যই লেগে আছে এবং হুজুর তো বলেই গেলেন যে আপনাদেরও ঝুঁকি আছে। ওই অবয়বটি যখন ঘরে প্রবেশ করেছিল তখন একটা রক্ত মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল চারদিকে। ইমাম সাহেব অন্য রুম থেকেও নিজেও কিছুটা টের পেয়েছিলেন সেই গন্ধটা। এরপর তিনি কবিরুদ্দিনকে বলেন, ভাই এই বিষয়ে আর একটি কথা আমাকে জিজ্ঞেস করবেন না, হুজুরের সাথে কি ঘটেছিল এটা আপনাকে জানানোর অনুমতি ছিল তাই জানিয়ে দিলাম, আপনি আর কিছু আমাকে জিজ্ঞেস করবেন না, মাফ করেন এই বিষয়ে আমি আপনাকে আর সাহায্য করতে পারব না। তো এরপর কবিরুদ্দিনেরও হতাশ হয়ে ঘরে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর সে খোঁজ খবর নেয় কোথায় ভালো তান্ত্রিক বা কবিরাজ পাওয়া যাবে। এভাবে প্রায় মাসখানেক কেটে যায়। ছেলের অবস্থাও তেমন একটা ভালো না, শরীর শুকিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে যেরকম দুর্ভিক্ষের সময় মানুষের শারীরিক অবস্থা হয় ঠিক সেরকম। সংসারের আয় উন্নতিও দিনে দিনে কমতে থাকে। যদি কোনো কবিরাজের সন্ধান পায় তাহলে সেখানে গেলে কবিরাজ জানতে চায় অতীতের ঘটনা সম্পর্কে, তো সেই ঘটনা খুলে বললেই ওই কবিরাজ আর কাজ করতে চান না। তো এভাবে প্রায় অনেক কবিরাজের কাছে গিয়েছে কবিরুদ্দিন, কিন্তু তারা তাদের দ্বারা কোনো চিকিৎসাই করাতে পারেনি। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। তো এর মাঝে নানান রকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকে প্রতিনিয়তই। এমন অবস্থাটা মানে অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে কবিরুদ্দিনের ঘরের সে নিজে ব্যতীত বাকি সবাই, অর্থাৎ তার ছেলে তো আগে থেকেই অসুস্থ ছিল, এখন নতুন করে তার ছোট মেয়ে এবং স্ত্রীও এই সমস্যায় অন্তর্ভুক্ত। এই 2 বছরের মধ্যে যে সমস্যাটা সব থেকে বেশি চলমান ছিল সেটি হলো কবিরুদ্দিনের স্ত্রী পজেস্ট হওয়া। তার মনে আছে সেদিন ছিল মঙ্গলবার, অনেক দূরে বেশ ভালো মজুরির একটা কাজ পায় সে, তাই সকাল সকালই সে বেরিয়ে পড়ে সেই কাজের উদ্দেশ্যে। সেখানে কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো গ্রামের পথ, সন্ধ্যার পর তো এমনিতেই মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, তার উপর আবার গাড়িও তেমন পাওয়া যায় না, তাই প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা তাকে হেঁটে যেতে হবে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আনুমানিক রাত 10টা বেজে যায়। বাড়িতে ঢুকেই তার স্ত্রীকে ডাকতে লাগল। তো ঘরের সামনে এসে দেখে ঘরের দরজা খোলা, শোবার রুমে ঢুকে ঘরের লাইট জ্বালিয়ে দেখে বাচ্চারা ঘুমিয়ে আছে, কিন্তু তার স্ত্রী সেখানে নেই। এত রাতে কোথায় গেল? এভাবে দরজা খোলা রেখে সে চিন্তা করছিল। তো বাইরে উঠোনে গিয়ে সে খুঁজতে লাগল। বেশ অনেকক্ষণ খোঁজার পর কবিরউদ্দিন পুকুর পাড়ের দিকে যায়। সেখানে গিয়ে যা সে দেখে তা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে দেখল তার স্ত্রীকে একটি সাপ, বিশাল বড় সাপ, পুরো শরীর পেঁচিয়ে ধরে রেখেছে, আর সেই সাপ তার স্ত্রীকে সহ একটি আম গাছে ঝুলে আছে। ভয় পাওয়া সত্ত্বেও সে সামনে এগিয়ে যায়, কারণ তার স্ত্রীকে তো বাঁচাতে হবে। ইমামের কাছ থেকে সেখানো কিছু দোয়া সে জোরে জোরে পাঠ করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই সাপটি তার স্ত্রীকে ছেড়ে দিলে সে উপর থেকে ধপাস করে মাটিতে আছড়ে পড়ে। তারপর ওই সাপ গাছের উপরের দিকে উঠতে উঠতে অদৃশ্য হয়ে যায়। তো কবিরউদ্দিন তখন তাড়াতাড়ি তার স্ত্রীকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর চলে আসে। এরপর বেশ অনেকক্ষণ মাথায় পানি ঢালার পর তার স্ত্রীর জ্ঞান ফিরে আসে। তার স্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর বলে, বেশ অনেকক্ষণ আগে নাকি সে কবিরউদ্দিনের গলার আওয়াজ শুনতে পায়। তো কবিরউদ্দিন নাকি তাকে পুকুর পাড়ে আসার জন্য ডাকছিল, তাই সে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। যখন সে তার স্বামীকে ডাকতে থাকে, তখন একটা বিশাল দেহী সাপ তার সামনে এসে উপস্থিত হয়। এত বড় মোটা সাপের অস্তিত্ব আসলেই পৃথিবীতে আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। হঠাৎ করে আজগুবি কিছু দেখলে মানুষ যেরকম আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে, ঠিক সেরকম কবিরউদ্দিনের স্ত্রীও একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে নিজের হাতে স্ত্রীকে খাবার খাইয়ে ঘুমিয়ে পড়ে। তো রাত যখন ঠিক কয়টা বাজে কবির মিয়ার খেয়াল নেই। ঘুমের মধ্যে কবিরউদ্দিন স্বপ্নে দেখে একটা খোলা মাঠের মাঝখানে সে দাঁড়িয়ে আছে। তার চারদিক কুয়াশায় ঢাকা। হঠাৎই কুয়াশা ভেদ করে দূর থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পাচ্ছিল সে। তারপর যখন সেটি তার সামনে আসে, এবার সে স্পষ্ট দেখতে পায় একটা অবয়ব, মাথাবিহীন কাটা মাথাটা তার হাতে নিয়ে রেখেছে। এর সাথে কেমন যেন একটা পচা দুর্গন্ধ টের পাচ্ছিল কবিরউদ্দিন। ঘুমের মধ্যেই গন্ধটা স্পষ্ট তার নাকে লাগছে। ওই অবয়বটা এক পর্যায়ে তাকে ধাওয়া করতে থাকে। খোলা মাঠ প্রান্তরে কবিরউদ্দিনও তার প্রাণ বাঁচাতে ছুটছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপরই তার পেছনে ধাওয়া করা মাথা কাটা অবয়বটি তার বুকের উপর চেপে বসে, আর ওই কাটা মাথা দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে। তো সাথে সাথে সে চিৎকার দিলে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বেশ হাঁপাতে থাকে। শোয়া অবস্থাতেই ছিল সে, কিন্তু স্বপ্নে যে একটা রক্ত মাংস পচা দুর্গন্ধ সে পেয়েছিল, এটা এখন সে সত্যি সত্যি পাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সে একটা গড়গড় করার আওয়াজ শুনতে পায়। গরু জবাই করার পর গলা কাটা অবস্থায় গরু যেরকম শব্দ করে, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছিল। এবং শব্দের উৎস খুঁজতে গিয়ে সে শুয়েছিল ডান কাত হয়ে। শব্দ শুনে বুঝতে পারে যে শব্দটা উপর থেকে আসছে। তো সে তখন ডান কাতে শোয়া অবস্থা থেকে সোজা হয়ে শোয়, এবং এরপরই উপরের দিকে তাকাতেই সে দেখতে পায় একটা কাটা মাথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, আর ওই মাথাটাই এরকম গড়গড় আওয়াজ করছে। এটা কোনো স্বপ্ন ছিল না, বাস্তবে সে চোখের সামনে এই দৃশ্য দেখতে পাচ্ছে। এইটা দেখে যে সে কোনো রিয়েক্ট করবে সেইটুকু করারও তার শক্তি ছিল না। শুধু তাকিয়ে আছে সে। কবিরউদ্দিন খেয়াল করে দেখে যে সে স্বপ্নে অবয়বটার হাতে যে কাটা মাথাটা দেখেছিল, ঠিক সেই মাথাটাই এটা। তো কিছুক্ষণের মধ্যেই মাথাটার কাটা অংশ থেকে টপ টপ করে বেশ কয়েক ফোঁটা রক্ত এসে কবিরউদ্দিনের মুখের উপর পড়ে। তো এবার সে ওই পরিস্থিতি সহ্য করতে না পেরে জোরে একটা আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, এবং সাথে সাথে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা কাঁচা মাথাটি ভেনিশ হয়ে যায়। তারপর সে এক লাফ দিয়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয় আর জোরে জোরে কিছু দোয়া দরুদ পড়তে থাকে। লাইট নিভানো অবস্থায় রুম এতটাই অন্ধকার থাকে যে আশেপাশে কয়েক হাত সামনে কি আছে সেটাও দেখা যায় না। অথচ কবির উদ্দিন তার মাথার উপরে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা কাটা মাথাটি স্পষ্ট, খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছিল। লাইট জ্বালানোর পর সে মুখে হাত দেয়, দেখে আসলেই লাল রক্তের ফোঁটা তার মুখে লেগে আছে, এবং তার স্ত্রীর দিকে তাকিয়েও দেখে তার স্ত্রীর মুখেও রক্তের ফোঁটা। তো নিজের মুখ ধুয়ে নিয়ে তার স্ত্রীকে না জাগিয়ে সে তার স্ত্রীর মুখের রক্তের ফোঁটাগুলো ভেজা কাপড় দিয়ে মুছে দেয়, কারণ তার স্ত্রী এখন এমনিতেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। উঠে যদি এই পরিস্থিতি দেখে তাহলে অবস্থা হয়তো আরো খারাপ হতে পারে। এর কিছুদিনের মধ্যেই কবির উদ্দিন তার স্ত্রীর আচরণে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। তো দিনের বেলা ভালোই থাকে, সন্ধ্যার পর থেকেই শুরু হয় যত সব পাগলামি। যে কোনোদিন স্বামীর কথার বাইরে চলেনি, সে এখন তার স্বামীর সাথে যা ইচ্ছে তাই খারাপ ব্যবহার করে, নিজের ছেলে মেয়েকে সহ্য করতে পারে না, খাবার খেতে দিলে তা ছুঁড়ে ফেলে দে আর বলে কাঁচা মাছ মাংস এনে দিতে, সেগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, আর পানির বদলে সে রক্ত চায়। এই সব আজগুবি আচরণ তার মধ্যে প্রকাশ পায়। শুধু রাত হলে এসব করত, দিনের বেলা স্বাভাবিকভাবেই কাজ করত। তো কবির উদ্দিন দিনের বেলা যখন তাকে রাতের ব্যাপারে জিজ্ঞেস করত, তখন তার স্ত্রী কিছুই মনে করতে পারত না। এভাবে বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। একটা ব্যাপার কবির উদ্দিন লক্ষ্য করে যে মাগরিবের আজানের পর প্রায় ঘণ্টা খানেকের ভেতরেই একটা নির্দিষ্ট সময় তার স্ত্রী কিছু সময়ের জন্য হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এরপর জ্ঞান ফিরলেই সে এরকম অদ্ভুত আচরণ করা শুরু করে, এবং ফজরের আজানের এরকম আধ ঘন্টা আগেই সে আবার অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে আবার স্বাভাবিক মানুষের মতোই আচরণ করে। এই সমস্যার পঞ্চম দিনের মাথায় সেই রাতে তার স্ত্রী হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠে। তো প্রথমেই নিজের ছেলে মেয়েকে হাতের কাছে যা পায় তা দিয়ে মারতে থাকে। তো কবির উদ্দিন তাদেরকে দূরে সরিয়ে নিলে এবার সে নিজের শরীরে নিজেই আঘাত করতে শুরু করে। তো এক পর্যায়ে অবস্থা খারাপ দেখে কবির উদ্দিন অনেক জোরাজুরি করে, অনেক কষ্টে তার স্ত্রীর হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তারপর খাটের পায়ের সাথে বেঁধে রাখে। তো এরপর সারা রাত তার স্ত্রী তাকে খারাপ বাসায় গালাগাল করতে থাকে। ফজরের ওয়াক্তে তার স্ত্রী যখন অজ্ঞান হয়ে পুনরায় জ্ঞান ফিরে পায়, তখন তার বাঁধন খুলে দেয়। সারা রাত না ঘুমিয়ে স্ত্রীর পাশে বসেছিল সে। সকালে ঘুম ঘুম চোখ নিয়ে সে মসজিদে যায়। তাদের গ্রামের মসজিদের পূর্বে যে ইমাম সাহেব ছিলেন, মানে তিনি এখন আর নেই, এখান থেকে চলে গিয়েছেন। এক মাস হলো একজন নতুন ইমাম এখানে এসেছেন। তো কবির উদ্দিন মসজিদে গিয়ে ওই ইমাম সাহেবের সাথে দেখা করে তার স্ত্রীর ব্যাপারে জানায়, তবে পূর্বের কোনো ঘটনা সম্পর্কে সে কিছু জানায়নি। তার কথা শুনে হুজুর বাসায় গিয়ে ব্যাপারটা দেখবেন বলে জানান। তো পরদিন মাগরিবের পর হুজুর কবির উদ্দিনের বাড়িতে আসেন। সন্ধ্যার পর যথারীতি পাগলামি শুরু করলে সে তার স্ত্রীকে পূর্বের মতোই খাটের সাথে বেঁধে রাখে, একটা বোরকা পরিয়ে দেয়, কারণ হুজুর এসে সমস্যাটা দেখবেন। হুজুর এসেই কিছু আয়াত পাঠ করতে থাকেন। হুজুর আয়াত পাঠ করে কবির উদ্দিনের স্ত্রী হুজুরকে উদ্দেশ্য করে খারাপ ভাষায় গালাগাল করতে থাকে। তারপর হুজুর ওনার সাথে থাকা জমজমের পানি ছিটিয়ে দেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। উল্টো পাগলের মতো হাসতে থাকে আর বলে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। হুজুর আসলে ব্যাপারটা বুঝে যান এবং কবির উদ্দিনকে পাশের রুমে নিয়ে গিয়ে জানান যে তার স্ত্রীকে খুব খারাপ একটা জিন বশ করে রেখেছে। রাত হলেই সেই জিন এসে তার উপর ভর করে সারা রাত থাকে আর ফজরের ওয়াক্ত হলেই চলে যায়, যার ফলে জিন ভর করার সময় অজ্ঞান হয় এবং ভর ছেড়ে দিলেও অজ্ঞান হয়ে যায়। তবে তিনি কোনোভাবেই কোনো কথা বা কোনো কিছু জানতে পারেননি। পজেস্ট থাকা অবস্থায় অনেক কিছু জিজ্ঞাসা করা হলেও সে কোনো কিছুই বলেনি, তাই হুজুরও শনাক্ত করতে পারলেন না কোন জিন বা কেন তাকে এভাবে ওই জিন কষ্ট দিচ্ছে। তো হুজুর একটা পরামর্শ দিয়ে দিলেন যে আগামীকাল দিনের বেলা যখন তার স্ত্রী স্বাভাবিক অবস্থায় থাকবে তখন যেন তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কথা মতো কবিরুদ্দিন পরদিন সকালে তার স্ত্রীকে নিয়ে হুজুরের কাছে যায়। সেখানে যাওয়ার পর হুজুর তাকে কিছুটা ঝাড়ফুঁক করে কিছুটা পানি পড়া খাইয়ে একটা তাবিজ শরীরে ঝুলিয়ে দেন এবং জানান এইটার মেইন সমস্যার সূত্রপাত এবং সমাধান তিনি খুব শীঘ্রই বের করার চেষ্টা করবেন, তবে আপাতত ওই জিন আর ভর করতে পারবে না বলে জানিয়ে দেন হুজুর। এরপর থেকে প্রায় এক সপ্তাহ আর কোনো সমস্যা হয় না, কিন্তু ঠিক এক সপ্তাহ পর থেকেই আবার সে আগের মতোই সমস্যা শুরু হয়। এই নতুন ইমাম সাহেবের ট্রিটমেন্টের পর নতুন করে যেদিন আবার সমস্যা শুরু হয় সেদিন রাতেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। সেদিন সন্ধ্যার পর থেকেই কবিরুদ্দিনের স্ত্রী আবারও পাগলামি শুরু করে নিজের শরীর এমনভাবে আঘাত করতে থাকে প্রায় কয়েক জায়গায় থেতলে যায়। অনেকক্ষণ ধস্তাধস্তির পর কবিরুদ্দিন তার স্ত্রীকে বাগে আনতে সক্ষম হয়, অর্থাৎ দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখে। তখন রাত প্রায় আনুমানিক 9টা বাজে। নিজের স্ত্রীকে সামাল দিতে গিয়ে নিজের ছেলে মেয়েদের খোঁজ নিতেও ভুলে গিয়েছে কবির। তার স্ত্রী খুব বিচ্ছিরিভাবে হাসতে থাকে আর বলে, তোর সন্তানদের কোনো খোঁজ খবর রাখিস না, দেখ তাদের কি অবস্থা আমি করেছি। তো কবিরুদ্দিন এই কথা শুনে হন্তদন্ত হয়ে সারা ঘর খোঁজেও তাদের পায় না। তখন তার স্ত্রী তার উদ্দেশ্যে বলতে থাকে, ঘর থেকে বেরিয়ে সোজা 10 কদম, তারপর বাঁ দিকে ঘুরে আবার 10 কদম, তারপর আবারও 10 কদম সামনে হাঁটলে মিলবে তোর সন্তানদের খবর। এই বলে সে আবারও হাসতে থাকে। কবিরুদ্দিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার স্ত্রীর কথা অনুযায়ী ওইদিকে তো পুকুরের শেষ প্রান্ত, একেবারে বাঁশঝাড়ের পাশে। তো কবিরুদ্দিন আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখানে যায় এবং গিয়ে পুকুরের ওই অংশে টর্চ লাইট দিয়ে খুঁজতে থাকে। তো এক পর্যায়ে তার নজরে আসে ছেলে মেয়ে দুজনেই পুকুরের পানিতে উল্টো হয়ে ভেসে আছে। তো এই দৃশ্য দেখে নিজেকে আর সামলে রাখতে পারল না, বিকট একটা চিৎকার দিয়ে সে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। তার চিৎকার এত দূর পর্যন্ত শোনা গিয়েছিল যে প্রায় আধা কিলোমিটার দূর থেকেও মানুষ শুনতে পেয়েছিল। সে সময় বাড়িঘরও তেমন ছিল না, যাদের বাড়ি ছিল সবারই দূরে দূরে বাড়ি ছিল, অর্থাৎ এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় 100 মিটার। তো কবিরুদ্দিনের সেই চিৎকার শুনে দূর দূরান্ত থেকে ওই বাড়ির কিছু মানুষ চলে আসে এবং তারা তাকে এবং তার ছেলে মেয়ে দুজনকেই উদ্ধার করে বাড়ির উঠানে নিয়ে আসে। দুঃখজনক হলেও সত্য, কবিরুদ্দিনের ছেলে এবং মেয়ে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। কবিরুদ্দিনের যখন জ্ঞান ফিরে সে এতটাই শকড হয়ে গিয়েছিল যে বোবা প্রতিবন্ধীর মতো ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারছিল না। তাদের মৃত্যু কোনো স্বাভাবিক ব্যাপার ছিল না। তাদের লাশ যখন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হয় তখন দেখা যায় দুজনেরই ঘাড় মটকানো ছিল আর পুরো বডি একরকম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, মানে দেখে মনে হচ্ছিল যে কেউ যেন তাদের শরীরে সমস্ত রক্ত শুষে নিয়েছে। তাদের অন্যান্য আত্মীয় স্বজনদেরও তৎক্ষণাৎ খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো পরের দিন সকালে আশেপাশের পাড়ার প্রতিবেশীরা মিলেই তাদের লাশ কবরস্থ করে। কবিরুদ্দিনের সন্তানদের এই রহস্যজনক মৃত্যুতে মসজিদের ওই ইমাম সাহেবও অনেক আফসোস করেন। তো তিনি এটা নিশ্চিত ছিলেন যে কবিরুদ্দিনের স্ত্রীকে যে জিন বশ করে রেখেছে সেই এই কাজটা করেছে। তাই ব্যক্তিগতভাবে ইমাম সাহেব শপথ করেন তিনি এই নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিশোধ নেবেন। কিন্তু তিনি তো একবার চেষ্টা করে দেখেছিলেন কিন্তু কোনো উপায় বের করতে পারেননি। তাই তিনি তখন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে খবর পাঠান। ওনার সেই বন্ধু তখন সিলেট শহরের একটা মাদ্রাসাতে শিক্ষকতা করতেন, এর পাশাপাশি তিনি রোকেয়ার কাজ করতেন। তো এরপরেই রাকি মনিরুজ্জামান সেই কবিরুদ্দিনের কাজটা হাতে পান। তো তিনি ওনার সেই বন্ধুর অনুরোধে অর্থাৎ সেই ইমাম সাহেবের কথা মতো এই কাজটি করতে রাজি হন। তাই তিনি মাদ্রাসা থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে সরাসরি চলে যান ওনার সেই বন্ধুর কাছে। তো ইমাম সাহেব তার জানা মতে কবিরুদ্দিনের যতটুকু সমস্যা আছে সবকিছু বলেন রাকি সাহেবকে। তারপর তিনি ইমাম সাহেবকে সাথে নিয়ে সরাসরি চলে যান কবিরুদ্দিনের বাড়িতে। সেখানে গিয়ে দেখেন বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির এরিয়াতে ঢুকে তিনি বেশ অনেকগুলো এন্টিটির উপস্থিতি টের পান। তবে তখনই তিনি কোনো পদক্ষেপ নেননি, ওনার একজন সাধারণ মানুষের মতোই কাজ চালিয়ে যেতে লাগলেন। তো ঘরের ভেতর প্রবেশ করে দেখেন রোগা হ্যাংলা কবিরুদ্দিন তার স্ত্রীর পাশে বসে আছে আর তার স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রাকি সাহেব প্রথমে সালাম দিয়ে একটা চেয়ারে বসলেন। তো কবিরুদ্দিন কোন রকমে সেই সালামের জবাব দিল। সাথে থাকা ইমাম সাহেব বললেন উনি রাকি মনিরুজ্জামান, উনি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আপনাদের সমস্যা সমাধান করার জন্য উনি এসেছেন। তো এই কথা শুনে কবিরুদ্দিন বলেন যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন আর সমাধান করে কি লাভ। তখন রাকি সাহেব জবাব দিলেন যা হওয়ার তা তো হয়েছে, সেগুলোকে পেছনে ফেলে এখন সামনের বিপদকে মোকাবেলা করতে হবে। আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার স্ত্রীর অবস্থা গুরুতর এবং আপনাদের উপর বিপদ এখনো কাটেনি, তাই জটিলতা বেড়ে যাওয়ার আগেই একটা বিহিত করতে হবে। আপনি শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এবং রাকি সাহেব আরও বলেন তিনি আজ থেকেই ওনার স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য রোকেয়া শুরু করবেন। ওনার নির্দেশে কবিরুদ্দিনের স্ত্রীকে বোরকা পরানো হয়, তারপর তিনি তার কাজ শুরু করেন। হাত পায়ের বাঁধন খুলে দিতে বলেন। তিনি যখন কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করছিলেন তখন তিনি কবিরুদ্দিনের স্ত্রীর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলেন না। সাধারণত হয় কি, কোনো পজেস্ট রোগীকে যখন কোরআনের বিশেষ কিছু আয়াত পাঠ করে শোনানো হয় তখন তার ভেতরে থাকা জিন শয়তানটি ছটফট করা শুরু করে, কিন্তু এই মহিলার ক্ষেত্রে তেমন কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না। তিনি বুঝতে পারেন সমস্যা বেশ গুরুতর, তাই তিনি সাধারণভাবেই প্রথম দিনের রোকেয়ার কাজ শেষ করেন। তারপর কবিরুদ্দিনের সাথে খোলামেলা ভাবে আলোচনায় বসেন। তখন কবিরুদ্দিন একদম শুরু থেকে ঘটনাগুলো বলা শুরু করে। এরপর সে কয়েকদিন আগের একটা ঘটনা বলে রাকি সাহেবকে, যেটা সে নিজে ফেস করেছে। সেদিন সন্ধ্যার পর সে বাজার থেকে বাড়ি ফিরছিল। তো পথে মন একটু খারাপ হয়ে যায় তার নিজের সন্তানদের কথা ভেবে। তখন সে ভাবে যে যাওয়ার পথে কবরস্থান হয়ে যাবে, ছেলে মেয়েদের কবর জিয়ারত করবে। তাই সে বাড়ির রাস্তা ছেড়ে কবরস্থানের রাস্তায় হাঁটা শুরু করে। তো কবরস্থানে পৌঁছে সে যখন জিয়ারত করছিল তখন হঠাৎ করে তার চোখ যায় কবরস্থানের ভেতরে থাকা একটা লম্বা গাছের দিকে। সে দেখতে পায় ওই গাছটার সবচেয়ে উঁচু ডালে কি যেন ঝুলে আছে। ভালো করে খেয়াল করে সে দেখতে পায় একটা কাটা মাথা ঝুলে আছে ওই ডালে। সে মাথাটাকে দেখে চিনতে পারছিল, তার মনে পড়ে গেল ঠিক এই কাটা মাথাতেই সে তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেছিল। এটা ভাবতে ভাবতেই সে আবারও খেয়াল করে ওই মাথাটার দিকে। তখন সে দেখে ওই কাটা মাথাটা ঠিক তার চোখের দিকে তাকিয়ে ভেদ ঘুরে ভঙ্গিতে হাসছে। তো এইটা দেখে সে কোনো রকমে সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে আসে। তো কবিরুদ্দিনের এই কথা শুনে রাকি সাহেবের বন্ধু ইমাম সাহেবও বলেন যে তিনি কিছুদিন আগে এশার নামাজের পর কবিরুদ্দিনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ বাড়ির পেছনের অংশের চোখ পড়তেই তিনি দেখতে পান একটা লম্বা আকৃতির অবয়ব। মাথা নেই, কিন্তু অবয়বটি তার নিজ হাতে একটা মাথা ঝুলিয়ে ধরে রেখেছে। তো এইটা দেখে তিনি বিষয়টা বুঝতে পেরে চুপচাপ সেখান থেকে কেটে পড়েন। এগুলো শুনে রাকি সাহেব বুঝতে পারেন কবিরুদ্দিনের পরিবারে যে এন্টিটি প্রভাব বিস্তার করছে সে এই স্রোতেই ঘুরে বেড়ায়। তারপর কবিরুদ্দিনকে কিছু উপদেশ দিয়ে রাকি সাহেব সেদিনের মতো চলে যান। তিনি যে কদিন এখানে থাকবেন ইমাম সাহেবের বাড়িতেই থাকবেন। মসজিদের পাশে একটা ছোট টিনের ঘর আছে, সেখানেই থাকবেন তিনি। তো এশার সালাত আদায় করে রোমে বসে তিনি তসবি পড়ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি কবিরুদ্দিনের ব্যাপারটা নিয়ে ভাবছিলেন তখন ভালো করে কিছু মিলাতে পারছিলেন না, তাই এই সমস্যার মূল কাহিনী বিস্তারিতভাবে জানতে তিনি তার সাহায্যকারী কয়েকজন জিনকে স্মরণ করেন। তো কিছুক্ষণের মধ্যে তারা এসে সেখানে উপস্থিত হয় এবং রাকি সাহেবের সামনে এসে ওনাকে সালাম দেয়। তো উনি স্বাভাবিকভাবেই সালামের জবাব দিয়ে তাদেরকে কবিরুদ্দিনের সমস্যার ব্যাপারে খোঁজ নিতে বলেন। তারপর সেই জিনেরা চলে যায়। রাকি সাহেব যখন তাহাজ্জুদ সালাত আদায় করে নামাজের বিছানায় বসেছিলেন তখন সেই জিনেরা আবার এসে উপস্থিত হয়। তারা বিস্তারিতভাবে সব খবর নিয়ে আসে এবং রাকি সাহেবকে ভালোভাবে বুঝিয়ে দেয়। পরদিন সকালে রাকি সাহেব ইমামকে সাথে নিয়ে উপস্থিত হন কবিরুদ্দিনের বাড়িতে। তারপর রুকেয়াহ করতে শুরু করেন। দ্বিতীয় দিনের মতো কাজ সম্পন্ন করে তিনি কবিরুদ্দিনের সাথে জরুরি আলোচনায় বসেন। তিনি তাকে তার আপন ভাই বোনদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। কবিরুদ্দিনও তার জানা মতে সকল কিছুই শেয়ার করে। তখন রাকি সাহেব বলেন, আপনার ভাই বোনদের রহস্যজনক মৃত্যুর পেছনে একটা জঘন্যতম কারণ লুকিয়ে আছে এবং সেই সূত্র ধরেই আপনার পরিবারেও এই অঘটনগুলো ঘটছে। এরপর রাকি সাহেব ওনার জিনদের মাধ্যমে যা জানতে পেরেছেন সেগুলো ধীরে ধীরে বলতে শুরু করেন। রাকি সাহেব বলছিলেন, এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ৪০ বছর আগে। আপনার মা অর্থাৎ কবিরুদ্দিনের মার বিয়েটা তাদের এক নিকটস্থ আত্মীয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার মায়ের যখন বিয়ে ঠিক হয়েছিল, মানে তখনও বিয়ে হয়নি, তখন সেই আত্মীয়ের পরিবারের লোকজন তার মায়ের উপর জাদুটোনা করে, কিন্তু সেই জাদুর প্রভাব কোনো একটা কারণে নষ্ট হয়ে যায় যার ফলে তার মায়ের কোনো ক্ষতি হয় না। বিয়ের পর যখন তাদের কবিরুদ্দিন সহ ৬ সন্তান জন্ম হয় এবং সন্তানরা অর্থাৎ কবিরুদ্দিনের ভাই বোনরা কিছুটা বড় হয় তখন আবারও তারা জাদু করে। তো সেই সময় তারা যখন তখন ভারতের এক তান্ত্রিকের মাধ্যমে জাদুটি করে। সে তান্ত্রিক একটি কুমারী মেয়েকে বলি দিয়ে সেই মেয়ের মাথা উৎসর্গ করে কিছু দুষ্টু তবে বেশ শক্তিশালী জিনদের সর্দারের কাছে। সে এমন জাদু করেছিল যেন তাদের ছেলের গোড়ের নাতিদেরও যেন তিলে তিলে ভুগতে হয়। সেই জাদুর প্রভাবে ধীরে ধীরে কবিরুদ্দিনের ৪ ভাই এবং ১ বোনের নির্মম মৃত্যু হয়। প্রথম যে ভাই ছিল সে গাছের উপর থেকে পড়ে মারা যায়। দ্বিতীয় ও তৃতীয় জন বিলে মাছ ধরতে গিয়ে সেখানে ডুবে মারা যায় এবং চতুর্থ যে ভাই ছিল কবিরুদ্দিনের সে হঠাৎ একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তার লাশ খুঁজে পাওয়া যায় অর্ধগলিত অবস্থায় ফসলি জমিতে। আর সবার শেষে তাদের একমাত্র বোন যে ছিল সেও মানসিক রোগী ছিল বেশ কয়েক মাস। তারপর একদিন তাকে বড় একটি আম গাছের সবচেয়ে উঁচু ডালে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় পাওয়া যায় এবং এই সকল মৃত্যু ঘটেছিল ওই জাদুর প্রভাবে। কিন্তু কিভাবে একজন একমাত্র কিভাবে জানে যে একমাত্র কবিরুদ্দিনই বেঁচে ছিল আল্লাহর রহমতে? তো বেশ কয়েক বছর পর তাদের মা বাবাও বার্ধক্যজনিত কারণে মারা যায়। কিন্তু তাদের মৃত্যুর পরও থেমে থাকেনি সেই জাদুর প্রভাব। এরপর ধীরে ধীরে শুরু হয় কবিরুদ্দিনের পরিবারের সাথে, এবং সেই পরিবারেও তার দুই সন্তানের মৃত্যু হয়। ৪০ বছর আগে করা সেই জাদুর প্রভাবে একে একে মোট ৭ জনের প্রাণ চলে যায়। এরপর এখন পরবর্তী টার্গেট কবিরুদ্দিনের স্ত্রী। সবকিছু শুনে কবিরুদ্দিন রাকি সাহেবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয় যে, হুজুর, আমার যা ক্ষতি হবার তা তো হয়ে গিয়েছে, এখন আমার এই একমাত্র বউটাকে বাঁচান। তখন রাকি সাহেব ওনাকে উঠিয়ে বুকে জড়িয়ে আশ্বস্ত করেন যে তিনি সে জাদুর প্রভাব পুরোপুরিভাবে নষ্ট করে দিবেন। এরপর প্রায় টানা ৭ দিন যাবৎ রাকি সাহেব ওনার রোকেয়া পদ্ধতি চালিয়ে যান, নিজে কঠোর পরিশ্রম করেন, এবং এর পাশাপাশি ওনার জিনদের সহায়তায় সেই জাদুর প্রভাব সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে সক্ষম হন। ৭ দিনে তিনি অনেক কিছু করেছেন, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে ওনার সাহায্যকারী জিনদের সহায়তায় ওই মাথা কাটা জিন সহ সেই জাদুর সাথে সম্পৃক্ত আরও যত শয়তান জিন ছিল সবগুলোকে পরাজিত করতে সক্ষম হন। এই কঠিন কাজটার ব্যাপারে রাকি মনিরুজ্জামান সাহেব আর বিস্তারিত কিছু বলেননি, নিজের সুরক্ষার জন্যই তিনি ব্যাপারটা গোপন রেখেছেন। সর্বশেষে তিনি আরও কিছু কথা বলেন, সিহরুল মাওরুস বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জাদু আসলে একটি নীরব ঘাতক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে প্যারানর্মাল সমস্যায় ভুগছে, অথচ তারা জানেই না যে একটি বংশ পরম্পরায় প্রাপ্ত জাদুর প্রভাব। তারা সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে অজ্ঞ থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহায়, কিন্তু সঠিক চিকিৎসা বা সমাধান খুঁজে পায় না। অনেকে যখন নিজেদের জীবনে চলমান অশান্তি ও ব্যর্থতার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পান না, তখন তারা বিভ্রান্ত হয়ে কবিরাজ বা বৈদ্যের শরণাপন্ন হন, যা ওই পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এই ক্ষেত্রে দেখা যায় কি, পরিবারের সদস্যরা নানা ধরনের জটিল রোগে ভোগেন, যার মধ্যে কিছু নির্দিষ্ট অসুস্থতা বারবার দেখা দিতে থাকে। আবার দেখা যায় বাইরের মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকলেও নিজের পরিবারের সদস্যদের মধ্যে কারণে অকারণে মনোমালিন্য লেগে থাকে, তো একে অপরের উপস্থিতি সহ্য করা কঠিন হয়ে পড়ে, এমনকি কেউ ভালো পরামর্শ দিলেও তা গ্রহণযোগ্য মনে হয় না। পরিবারের উপার্জন থাকলেও টিকিয়ে রাখা সম্ভব হয় না, অর্থ আসলেও দ্রুত শেষ হয়ে যায়, ফলে অভাব অনটন কাটেই না। পরিবারের সদস্যরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে বা মেধাবী হলেও ভালো চাকরি বা কর্মসংস্থান পায় না। তা আবার দেখা যায় পরিবারের কেউ কেউ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, জুয়া বা অন্য অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। তারপর অনেকের বিয়ে দীর্ঘদিন আটকে থাকে, অথবা বিয়ে হলেও দাম্পত্য জীবনে টানা পড়া অশান্তি ও বিচ্ছেদ ঘটে। এমনকি কোনো কারণ ছাড়াই সমাজের মানুষের বিরূপ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়। ভালো কিছু অর্জন করলেও লোকজন সহ্য করতে পারে না, তো অনেক সময় অপমান ও অবজ্ঞার সম্মুখীন হতে হয়। এছাড়াও আরও অনেক ধরনের লক্ষণ থাকতে পারে। যদি কারো পরিবারে এই লক্ষণগুলো দেখা যায়, তবে দেরি না করে দ্রুত রোকেয়া পদ্ধতির মাধ্যমে সমাধান করা উত্তম। তো এই ঘটনাটি সরাসরি রাকি মনিরুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করা। তো তিনি যেভাবে ওনার একটা কেসের ব্যাপারে বলেছেন, ঠিক সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।
কিছু কথা জানাতে চাই আপনাদের। অনেকে দাবি করেন যে তারা ভূতের অস্তিত্ব অনুভব করেছেন, কিন্তু এ নিয়ে বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কিছু মানুষ বলেছেন যে তারা মৃত ব্যক্তিদের ছায়া দেখেছেন, কণ্ঠ শুনেছেন, এমনকি তাদের স্পর্শ অনুভব করেছেন। একজন ব্যক্তি তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি রাতে ঘুমিয়েছিলেন এবং হঠাৎ দেখলেন এক রহস্যময় অবয়ব জানালার পাশে দাঁড়িয়ে আছে। তিনি প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু পরে বুঝতে পারেন যে অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা একে মনের ভ্রম বা স্মৃতির প্রতিচ্ছবি বলে আখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু যারা নিজের চোখে এইসব দেখেছেন তারা একে বাস্তব বলে মনে করেন। কিন্তু অন্য ব্যাখ্যা তো করা যায়, সব ব্যাখ্যা কি বিজ্ঞান যথাযথ দিতে পারে? তারও তো সীমাবদ্ধতা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এক ব্যক্তি দূরবর্তী স্থানে থাকা অন্য ব্যক্তির চিন্তা বুঝতে পারছে নিজে নিজেই, একে বলা হয় টেলিপ্যাথি। কিছু বিজ্ঞানী মনে করেন এটি এক ধরনের মানসিক শক্তি যা এখনো আমাদের ভালোভাবে বোঝা হয়নি। একজন মা অনুভব করলেন যে তার সন্তান বিপদে আছে এবং পরে জানতে পারলেন যে একই সময়ে সন্তানটি সত্যি একটি দুর্ঘটনায় পড়েছিল। এ ধরনের ঘটনার সংখ্যা কম নয় এবং এগুলো গবেষকদের মনে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষ কি সত্যি কোন অদৃশ্য শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট, তবে গবেষণা চলমান রয়েছে। বিজ্ঞান পরিবর্তনশীল, আজ বাদে কাল হোক এসবের ঠিক উত্তর পাওয়া যাবে। কিন্তু কোরআনে যে জিন জাতির কথা বলা হয়েছে তা কিন্তু সত্য, যা কখনোই পরিবর্তন হবে না। ঘটনাটি একজন রাকের কাছ থেকে শুনে তার মতো করে বলছি। এখানে শিক্ষামূলক অনেক ব্যাপার রয়েছে, ব্যাপারটি মনোযোগ দিয়ে শুনবেন। এই কেসে কাজ করতে গিয়ে আমি আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া আশা রাখি। এই ঘটনায় অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এটি 35 বছর বয়সী এক ভাইয়ের ঘটনা। শ্রোতাদেরকে এই মুহূর্তে জানাতে চাই, এখন ঘটনার যে অংশটি শুরু হবে এটি একজন রাকির ঘটনা, যেটি মোহাম্মদ সিয়াম আপনাদের জন্য সংগ্রহ করেছেন এবং সেই রাকির বয়ান আমরা এই মুহূর্তে আপনাদেরকে পড়ে শোনাব। একদিন তিনি ফোন দিয়ে কথা বললেন। প্রথমে তিনিই ফোন দিলেন, এরপর তার স্ত্রী আমাদের সাথে কথা বললেন। কথা বলে তাদের সমস্যার কথা জানালেন, কিভাবে সেই ভাইটি প্রায় অজ্ঞান হয়ে যান, অনেক সময় কান্নাকাটি করেন, কিভাবে তাদের দাম্পত্য সম্পর্কে অনেক সমস্যা হচ্ছে, ইত্যাদি নানা কিছু বিস্তারিত বললেন। আমি খুব বেশি সমস্যার কথা শুনতে চাইলাম না। আমি বললাম, আমি আগে ওই ভাইকে দেখতে চাই, এরপর রুকাইয়া করব। আমি একদিন তার বাড়িতে গেলাম এবং সেখানে লুকিয়া করলাম। আমার সাথে আরেকজন ভাই গিয়েছিলেন, দুজনে মিলে আমরা সেখানে গেলাম। আমি সেই ভাইয়ের একেবারে মুখোমুখি বসলাম। প্রথমে জিকির আজকের দিয়ে শুরু করলাম এবং 3 বার সুরা ফাতিহা পড়লাম। এরপর সুরা বাকারার প্রথম দিকের আয়াত, এরপর যতদূর মনে পড়ছে আয়াতুল কুরসি পড়লাম, সুরা বাকারার শেষ 2 আয়াত পড়লাম, এরপর কোরআনের কিছু আয়াত পড়লাম। যখন আমরা কোরআন তিলাওয়াত করছিলাম তখন সেই ভাইটিকে দেখে মনে হচ্ছিল যেন নিজের গা থেকে কোনো কিছু টেনে টেনে তুলছেন, মনে হচ্ছিল যেন তার হাতের উপর কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে আর তিনি সেগুলো টান দিয়ে তুলে ফেলে দিচ্ছেন, কিন্তু আবার সেগুলো ফিরে আসছে। এরকম বারবার করছিলেন আর আমরা সেখানে তিলাওয়াত করেই যাচ্ছিলাম। একটা সময় এমন হল যে তিনি নিজের চেয়ার থেকে উঠে গেলেন, বাইরে গিয়ে নিজের হাত থেকে যেন কিছু একটা ছুঁড়ে ফেললেন, এবার আবার সেখানে এসে বসলেন যেখানে আমরা তিলাওয়াত করছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি হয়েছে, আপনি বাবা হাত থেকে কি ছুঁড়ে ফেলছেন? সে ভাইটি আশ্চর্য হয়ে বলল, কেন, আপনারা কিছু দেখতে পাননি? আমার হাতে বড় বড় মাকড়সা ঘুরে বেড়াচ্ছিল, আমি ওদেরকে টেনে টেনে তুলছিলাম আর বাইরে ফেলে আসছিলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা জানলাম সেই ভাইটি আমাদের কাছে রুকিয়া করানোর আগে নিজেই নিজে রুকিয়া করতেন। পুরো 1 মাস ধরে তিনি নিজেই নিজের চিকিৎসা করেছেন। এই সময় তিনি বাড়ি থেকে বের হতেন না, সারাদিন নিজের ঘরে থাকতেন, পানি ও স্যুপ ছাড়া কিছুই খেতেন না। প্রতিদিন নিজের ঘরে কোরআন পড়তেন, টানা কোরআন তিলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, মাশাআল্লাহ। তিনি নিজেই নিজের উপর এত মেহনত করেছেন। কিন্তু সেই ভাইটিকে বললেন, এখন আর সেলফ রুকিয়া করতে পারছি না, আমি এতই দুর্বল হয়ে গিয়েছি যে আর পারছি না। আমরা দেখলাম সত্যি তার ওজন অনেক কমে গেছে, তার শরীর খুবই দুর্বল, দেখে মনে হচ্ছিল যেন কোনো যে কোনো মুহূর্তে তিনি ভেঙে পড়বেন। তবু আমরা তাকে উৎসাহ দিয়ে বললাম, না মাশাআল্লাহ, আপনি অনেক কিছু করেছেন, গত 1 মাস ধরে আপনি যা করেছেন সেটা জানিয়ে যান, ইনশাল্লাহ আপনি নিজে নিজে চিকিৎসা করতে পারবেন। এখানে একটি বিষয় আছে, যদি কোনো ব্যক্তি নিজেই নিজে রুকিয়া করেন, এটাই রুকিয়া করার সবচেয়ে সেরা উপায়। কেন? কারণ তারা নিজে নিজে সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, সরাসরি আল্লাহকে ডাকছেন, অন্য কারোর কাছে সাহায্য চাচ্ছেন না, অন্য কারো মাধ্যমে রুকিয়া করছেন না। আমি যখন জানতে পারি কোনো ব্যক্তি নিজে নিজে রুকিয়া করার চেষ্টা করছেন, তখন আমি খুব খুশি হই এবং বলি আপনি যা করছেন চালিয়ে যান, আপনি যতদূর পারেন চেষ্টা করতে থাকুন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টাটা করুন। এরপর যদি মনে হয় আপনি আর পারছেন না, তখন আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনার পক্ষে চেষ্টাটুকু করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আপনার অবস্থা যতই কঠিন হোক না কেন, প্রথমে সরাসরি রাকিবের কাছে ফোন দেবেন না, কাউকে ফোন দিয়ে রুকাইয়া করতে বলার আগে নিজে নিজে রুকাইয়া করার চেষ্টা করুন, এটাই রুকাইয়া করার সেরা উপায়। আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর উপর ভরসা করি এবং একমাত্র আল্লাহর কাছ থেকে চিকিৎসা চাই, অন্য কারো সাহায্য নিয়ে রুকাইয়া করার আগে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে কানাকাটি করুন। আর যদি এমন হয় আপনি তিলাওয়াত করতে পারছেন না, তাহলে সেটি একটি ভিন্ন পরিস্থিতি। এরপর সেদিন আমরা সেই ভাইয়ের কাছ থেকে চলে এলাম, ফিরে আসার আগে বললাম আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের সাহায্য আপনার দরকার নেই। কারণ সেই ভাইটি মাশাআল্লাহ ভালো দিনদার ছিলেন, ইমান এবং ইলমের দিক দিয়ে মজবুত ছিলেন, তিনি নিজে নিজের চিকিৎসা করার চেষ্টাটা সর্বোচ্চ দিয়ে করছিলেন, তাই আমি চলে এলাম। আমি ভাবলাম আমাকে আর এখানে আসতে হবে না, কিন্তু ঠিক পরদিন ওই ভাই আবার আমাকে ফোন দিলেন। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল যেন তিনি এখনই মারা যাবেন, মনে হচ্ছিল যেন শেষ নিঃশ্বাস চলে এসেছে। তিনি ফোন দিয়ে বললেন, দেখুন আপনার আসা খুব জরুরি, দয়া করে এখনই আসুন, এরা আবার ফিরে এসছে এবং এত বড়, আমি একা কিছু করতে পারছি না, আমি একেবারে ক্লান্ত বিধ্বস্ত। তখন আমরা বললাম ঠিক আছে আপনি শান্ত হন, চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আমরা আজকে সন্ধ্যায় আসছি। আমি গাড়ি নিয়ে বের হলাম, আমার সাথে আরো দুজন বা তিনজন দিনী ভাইকে নিয়ে গেলাম। এক্ষেত্রে ভালো দিনদার ভাইদেরকে সাথে নিয়ে যাওয়া ভালো, কারণ রুকিয়া করার সময় আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি কারো রুকিয়া করতে গেলেন অথচ অসুস্থ ব্যক্তির জিন ভিক্টিমকে ছেড়ে দিয়ে আপনার সাথে থেকে কোনো ভাইয়ের দেহে চলে আসলো। তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, জিকির আজগার করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এরপর কাজে আগ বাড়াতে হবে। আমরা দুজন ভালো দিনদার ভাইকে সাথে নিয়ে রুকিয়া করতে গেলাম, কুরআন তিলাওয়াত শুরু করলাম। 10 মিনিট তিলাওয়াত করার পর ওই ভাই কাঁদতে শুরু করলেন, তিনি খুব কাঁদছিলেন, কিছুতেই কান্না শেষ হচ্ছিল না, নিচের দিকে তাকিয়ে কেঁদেই চলেছিলেন। এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন এখানে জিন আছে, কারণ আমরা যে ভাইয়ের উপরে রুকিয়া করতে গিয়েছিলাম তিনি মাশাআল্লাহ একজন সুঠাম দেহি বিগ ব্রাদার, কিন্তু জিন যখন আত্মপ্রকাশ করল তখন তাকে খুব ছোট আকৃতিতে দেখাচ্ছিল। একথা শুনে হয়তো আপনি ভাবতে পারেন একজন ব্যক্তির দৈহিক আকৃতি আবার কিভাবে পরিবর্তন হতে পারে। চোখ তার চোখের জায়গায় আছে, কান তার কানের জায়গায় আছে, নাক আছে নাকের জায়গায়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ছোট হয়ে গেছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি, কোন ব্যক্তি যখন রেগে যায় তখন কি তাকে দেখলে মনে হয় না যে তার চেহারা বদলে গেছে, যেন তার শরীর বড় হয়ে গেছে? একইভাবে যখন কোন ব্যক্তির মধ্যে জিনের প্রকাশ ঘটে তখন তার দেহে সবকিছুই ঠিক মতো থাকে, কিন্তু তাকে দেখতে একটু অন্যরকম লাগে, চোখ কান নাক মুখ সবকিছুই ঠিক থাকে, কিন্তু সবকিছু মিলে কেমন যেন এক ভিন্ন মানুষ হয়ে যান, তার চামড়ার রং পরিবর্তন হয়ে যায়, দেহের পরিবর্তন ঘটে। তখন আপনি সহজাতভাবে বুঝতে পারবেন এখন আপনি অন্য কারোর সাথে লেনদেন করছেন, সোজা কথায় এবার আপনি জিনের মোকাবেলা করছেন। যখন জিনের আত্মপ্রকাশ ঘটল তখন আমরা তাকে প্রচুর মারপিট করলাম। এখানে একটি দায় মুক্তি দিচ্ছি, যখন আমরা বলছি জিনকে মার দিলাম তার মানে এই নয় যে কোনো মানুষকে মারধর করার মতো। কাজেই কেউ যদি প্রশ্ন করেন জিনকে আবার মার দেয় কিভাবে, সেক্ষেত্রে আমি বলতে চাই আপনি আপনার আশপাশে থাকা খুবই সাধারণ কোনো একটি বস্তু হাতে তুলে নিন, হতে পারে সেটা আপনার গাড়ির চাবি কিংবা দরজার চাবি, এরপর সে চাবি দিয়ে খুব শান্তভাবে জেনে আক্রান্ত ভাইয়ের পায়ের নিচে আস্তে করে চাপতে থাকুন। হয়তো আপনার মনে হবে এতে তো কাতুকুতু লাগবে, তিনি হেসে উঠবেন কিংবা কাতুকুতু লাগার কারণে পা সরিয়ে নেবেন, কিন্তু না, এতটুকু স্পর্শই জিনের গায়ে যন্ত্রণা হওয়ার জন্য যথেষ্ট, এতেই জিনের শরীরে জ্বালা পড়া শুরু হবে। আপনার আঙুল দিয়ে চিনে আক্রান্ত ব্যক্তির পেটে সামান্য খোঁচা দিন, ঝরে দিবেন না, আলতো করে দিবেন। যেভাবে আমরা কোনো শিশুকে আদর করার ছলে খোঁচা দিই সেইভাবে। এতে শিশু কোনো ব্যথা পায় না, বরং কাতুকুত কারণে শিশু হেসে ওঠে। কিন্তু যখন আপনি ডুকাইয়া করার সময় বিসমিল্লা বলে এভাবে খোঁচা দেবেন, তখন চিনের কাছে মনে হবে যেন কেউ তাকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেলছে। একইভাবে ঘাড়ের পেশিতে যে রোগগুলো আছে সেখানে আলতো করে হাত বুলিয়ে দিন, যেন আপনি কাউকে ম্যাসেজ করে দিচ্ছেন। আর যাকে ম্যাসাজ করা হচ্ছে সে যেন এটা উপভোগ করছে, যেন সে আরাম করছে। কিন্তু যখন জিনে আক্রান্ত ব্যক্তিকে এভাবে রুকাইয়া করার সময় আলতো করে স্পর্শ করবেন, তখন সে চিৎকার করে উঠবে। আপনারা সবাই বিভিন্ন ভয়ের গল্প বা হরর ঘটনা শোনাচ্ছেন। অনেক মানুষ ভূত প্রেত বা জিন তাড়াতে গিয়ে নিজেই নিজেকে ভিকটিম অথবা নিজেকেই নিজে খুন করে ফেলে। কাজেই সাবধান হন, যে কাজ করার যোগ্যতা নেই সেটা করতে যাবেন না। যেটুকু আপনার সাধ্যের মধ্যে আছে ততটুকু করুন। আপনি কারোর রুকাইয়া করতে গিয়ে যদি তার ঘাড় ভেঙে দেন, তাহলে তো ওই ব্যক্তি মারা যাবে। হয়তো আপনি ভাবছেন আপনি জিনকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে আপনি ভিকটিমকেই মেরে ফেলছেন। একটি সহজ প্রশ্ন করি, ধরুন আপনি বুঝতে পারলেন কোন ব্যক্তির দেহের ভেতরে জিন আছে। এখন আপনি যদি একটি তরোয়াল দিয়ে সেই ব্যক্তির মাথা কেটে দেন, তাহলে কি সে বাঁচতে পারবে? অবশ্যই না। তাই আবারও বলছি, আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বা কমন সেন্স ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো ব্যক্তির গলায় এত জোরে চাপ দেন যে তার শ্বাসনালী ছিঁড়ে যায়, তাহলে তো এতে সে মারা যায়। তাহলে আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারবেন না, আপনি এর জন্য দায়ী থাকবেন। প্রথমে খেয়াল রাখবেন, যার চিকিৎসা করতে গেছেন তার গায়ে স্পর্শ করার আগে অনুমতি নেবেন। রোকাইয়া শুরু করার আগে তার কাছ থেকে জেনে নিবেন, যদি জিনের আবির্ভাব ঘটে তখন কি আপনি তার গায়ে স্পর্শ করতে পারবেন কিনা, কিংবা আলতোভাবে চাপ দিতে পারবেন কিনা। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই কাজ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন জিনে আক্রান্ত মানুষটির ক্ষতি করা নয়, বরং আপনার উদ্দেশ্য হল জিনের ক্ষতি করা ও জিনকে কষ্ট দেওয়া। প্রিয় ভাইয়েরা, আবারও বলছি, এই কাজটি করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। জিনকে প্রহার করার কাজটি সবাই পারে না, এটা অভিজ্ঞতা সত্ত্বে অর্জিত হয়। তাই খেয়াল রাখবেন, আপনার উদ্দেশ্য জিনকে কষ্ট দেওয়া, আক্রান্ত ব্যক্তিকে কষ্ট দেওয়া নয়। এরকম অনেক ঘটনা শোনা যায়, আপনি কারো রুকাইয়া করতে গিয়ে ভাবলেন জিন আত্মপ্রকাশ করেছে, কিন্তু আক্রান্ত ব্যক্তি বলে ওঠেন, আরে ভাই এটা তো আমি। তখন আপনি খেপে গিয়ে বলেন, চুপ কর শয়তান, এবার তার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তখন রোগী হতভম্ব হয়ে আপনার দিকে তাকিয়ে রইবে। কাজেই আপনাকে বুঝতে হবে আসলে কি ঘটছে, কোনটা আসলে কোনটা নকল। আপনাকে বুঝতে হবে কোনটা জিনের কাজ আর কোনটা ওই ব্যক্তি নিজেই। যা হোক, সেদিন আমরা জিনকে আচ্ছা মতো প্রহার করলাম, কিন্তু বাস্তবে আমরা ওই মানুষটিকে প্রহার করিনি। আল্লাহর অনুগ্রহে তিনি কোনো আঘাত পাননি বা কষ্ট পাননি। আর সেই ভাই আমাদেরকে আগেই পূর্ণ অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রুকাইয়ার সাথে আপনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমরা অবশ্যই সীমা রেখে মেনে চলেছি, আপনাদেরকেও তাই করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অবশ্যই জানতে হবে কোরআন হচ্ছে রুকাইয়ার 99%। আপনি যা করবেন তা যা তিলাওয়াত করবেন তার 99% হচ্ছে কোরআন। আপনি যদি একটি বেসবল ব্যাট দিয়ে কাউকে আঘাত করেন, শিকল দিয়ে বা চাকু দিয়ে কাউকে আঘাত করেন, তাহলে ভাই আপনি কোনো রুকাইয়া করছেন না, আপনি সরাসরি মানুষকে খুন করছেন। তাই আপনি যেটাই করুন না কেন, আপনার সেশনে 99% হতে হবে কোরআনের তেলাওয়াত। এরপর আমি যতটুকু বললাম সেভাবে শরীয়তের সীমারেখা মেনে মৃদু প্রতিকে আঘাত করতে পারেন, যাতে আক্রান্ত ব্যক্তির কোনো ক্ষতি না হয়। যদি জিনের প্রকাশ ঘটে তাহলে এইটুকুই যথেষ্ট। কাজেই আমরা জিনকে আচ্ছা মতো প্রহার করলাম, আবারও বলছি ওই ভাইকে নয়, জিনকে প্রহার করলাম। সাথে চলছিল কোরআন তেলাওয়াত। আমরা কিছু বিশেষ সুগন্ধি নিয়ে গিয়েছিলাম, এটা ওই ব্যক্তির নাকের নিচে রাখলাম, এবং যখন জিন কান্নাকাটি করছিল তখন আল্লাহর ইচ্ছায় জিন বলতে শুরু করল, থামো 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 থামো, আমি মুসলিম হয়ে যাব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ভাইটি ছিলেন একজন আফ্রিকান ভাই, তিনি যখন ক্যারিবিয়ান উচ্চারণে কথা বলছিলেন, অর্থাৎ তিনি যে কালামটি বললেন তা ক্যারিবিয়ান উচ্চারণে বলেছিলেন। আল্লাহ ভালো জানেন সে জিনটি ক্যারিবিয়ান ছিল কি ছিল না। জিনটা বলল, আমি মুসলিম হয়ে যাব, থামো থামো থামো, আমি বললাম, ঠিক আছে, তুমি মুসলিম হতে চাচ্ছ, তোমাকে এখনই ভাইয়ের দেহ ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি, আমি এখনই 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 চলে যাবো জানালা দিয়ে। তখন ওই ভাই দ্রুত দৌড়ে জানালার কাছে চলে গেলেন এবং জোরে ফু দিলেন। এত জোরে বাতাস বইতে শুরু করলো, এটা মোটেও স্বাভাবিক কিছু ছিল না। একজন মানুষের পক্ষে এভাবে ফু দেওয়া সম্ভব নয়। ওই ভাইয়ের মুখ থেকে এত বেশি বাতাস বেরিয়ে আসছিল যা কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হল। এটা মানবীয় কিছু ছিল না, জিন চলে গেল। তখন সেই ভাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তিনি ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। আমি বললাম, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, আমরা আপনার রুকাইয়া করেছি, এতক্ষণ আমরা তিলাওয়াত করেছি, এবার আপনি তিলাওয়াত করুন। আপনি গত এক মাস ধরে নিজেকে সুস্থ করার অনেক চেষ্টা করেছেন। তখন সে ভাইটি তিলাওয়াত শুরু করলেন। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে তিলাওয়াত শুরু করলেন এবং তিনি বললেন, আলিফ লাম, কিন্তু তিনি মিম অক্ষরটি বলতে পারছিলেন না। তিনি প্রতিবার আলিফ লাম পর্যন্ত বলে থেমে যাচ্ছিলেন, মিম বলতে পারছিলেন না। তখন আমরা বুঝতে পারলাম কোথাও কোনো খাপলা আছে। আসলে সেই জিনটি চলে যায়নি, চলে যাওয়ার ভান করেছিল, এই জন্যই সে তেলাওয়াতে ভুল করেছিল। যখন সে কালাম পড়ছিল তখন তার তেলাওয়াতে স্পষ্ট ভুল ছিল। সেই ভাই যখন তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন তখন আমরা বিষয়টি বুঝতে পারলাম। যখনই ভাইটি তেলাওয়াতের চেষ্টা করছিলেন তখনই জিন ফিরে আসছিল। আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা জিনকে বললাম, তুমি একজন মিথ্যাবাদী, একটু আগেই তুমি বলেছ, তুমি বলেছ তুমি মুসলিম হয়ে যাবে, তুমি এই ভাইয়ের দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি। এই কথা শুনে সে ভাই কাঁদতে শুরু করলেন। কাঁদছিল সে জিনটি, সে বলছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এই কথা বলে সে কাঁদছিল। তখন আমরা বুঝলাম এই জিনটি কিছুটা ভীত প্রকৃতির। এখন আমরা কিভাবে বুঝবো এই জিন মিথ্যা বলছে না সত্য বলছে, কারণ অধিকাংশ জিন মিথ্যাবাদী। তখন আমি জিনকে একটি প্রশ্ন করলাম, বললাম, ইয়া লিমিং, আমরা মানুষেরা কাদামাটি থেকে সৃষ্টি হয়েছি আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, তাই না? জিন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। আমি বললাম, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছ, কারণ আল্লাহ তাআলা বলেছেন তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। তাই আমি বললাম, তুমি একজন মিথ্যাবাদী, আমি তোমার ইমানের সাক্ষ্য গ্রহণ করছি না। তোমার হাতে একটাই সুযোগ আছে, সেটা হলো তুমি এখনই এই ভাইয়ের দেহ থেকে চলে যাবে, নইলে আমরা তোমাকে হত্যা করব, আমরা বিরতিহীন কোরআন তেলাওয়াত চালিয়ে যাব। এরপর আমরা সেখানে আরো দুই তিন ঘন্টা থাকলাম, কোরআন তেলাওয়াত করলাম আর সেই জিনকে আচ্ছা মতো প্রহার করলাম। তখন সেই জিন কাঁদছিল, তেলাওয়াত বন্ধ করানোর জন্য সে নানা রকমের টাল বাহানা করল, আমাদের সাথে কথা বলার চেষ্টা করলো, কান্নাকাটি করল। সে বলছিল, ওই ভাইয়ের শরীরে নয়টি জিন আছে, এখনই একজন চলে যাবে, এ কথা বলে জানার কাছে যেত আর জোরে ফু দিত আর বলতো, এখন বাকি রইল আটজন, এবার রইল সাতজন, এভাবে বলতো ছয় পাঁচ চার তিন দুই এক। এরপর বলল, এখন শুধুমাত্র আমি একাই বাকি আছে। আমরা এসব কথা মোটেও পাত্তা দিলাম না, আমরা আমাদের মতো তিলাওয়াত চালিয়ে গিয়েছি। সেদিন রুকাইয়া করতে অনেক সময় লেগে গেল, তাই আমরা সেই ভাইকে বললাম, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আবার দেখা করব, আজ যেতে হবে। পরদিন সেই ভাই আমাকে ফোন দিলেন, ফোনে জানতে চাইলেন আমি আজ আসবো কিনা। আমি বললাম, হ্যাঁ ইনশাআল্লাহ আমি সন্ধ্যার দিকে আপনার কাছে আসব। আজব ব্যাপার কি জানেন, এই কথা শুনে সেই ভাইয়ের কথার বলার ধন একেবারে বদলে গেল। তিনি হঠাৎ বলতে শুরু করলেন, না না প্লিজ আপনি আসবেন না, আপনার কি কোনো কাজ নেই, আপনার বিশ্রাম নেওয়া দরকার, আপনি বাড়িতে থাকুন, আপনাকে আসতে হবে না। এই কথা বলেই তিনি কাঁদতে শুরু করেন। তখন আমি বুঝতে পারলাম আমি আসলে সেই ভাইয়ের সাথে কথা বলছি না, বরং সেই ভাইয়ের দেহে অনুপ্রবেশকারী জিনের সাথে কথা বলছি। তাই আমি বললাম, ইয়াজিনি, আমি আসবো, তোমাকে আচ্ছা মতো পেটাবো। এখানে একটি বিষয় আছে, খেয়াল করুন কিভাবে জিনটি আমাদের লক্ষ্যচ্যুত করার চেষ্টা করল। সে বলল, আমরা ক্লান্ত হয়ে যাব, আমাদের সময় হবে না, বিশ্রাম নেওয়া দরকার, আরেকদিন এলেই তো হয়, ইত্যাদি ইত্যাদি। এইভাবে জিন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। তখন আমরা কোনো ভালো কাজ করতে যাই, কোরআন পড়তে যাই, তখন আমাদের সামনে এরকম নানান অজুহাত হাজির হয়। যদি আমরা কোনো কাজে রাত জাগতে চাই, তখন বলে এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। যখনই কোনো ভালো কাজে এরকম চিন্তা অনুভব করবেন, তখন বুঝবেন এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। সুতরাং ওই ভাইয়ের দেহে থাকা জিন সরাসরি আমাকে ফোনে বলল, তুমি বাড়িতে থাকছো না কেন, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। আমি বললাম, আজ রাতে তোমার সাথে আমার দেখা হবে, আমি আসছি। এরপর সন্ধ্যাবেলায় আমি সেই ভাইয়ের বাড়িতে গেলাম এবং ঘরে গিয়ে বসলাম। সেদিন তিলাওয়াত করা দরকার হয়নি, আমাদেরকে দেখেই জিন কাঁদতে শুরু করলো। আমরা তিলাওয়াত শুরু করতেই পারলাম না, তার আগে সে কাঁদতে শুরু করেছে, কারণ সে জানত আমরা আসব। সে বুঝতে পারছিল আজকের দিনে সে আচ্ছা মতো মার খাবে। আমরা আবার তিলাওয়াত শুরু করলাম, জিনটি কাঁদছিল। একসময় বলল, দেখো আমি 2 বছর ধরে এখানে আছি, 2 বছর ধরে আমি চেষ্টা করছি যেন এই ব্যক্তির সাথে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটে। একবার চিন্তা করুন, 2 বছর ধরে একটা জিন একজন ব্যক্তির দেহের ভেতরে বাস করছে এবং তার স্ত্রীর কাছ থেকে তাকে ডিভোর্স করিয়ে আলাদা করে নিতে চাচ্ছেন। যেটি বলল, আমি সফল হইনি কারণ এই লোকটার হৃদয় অনেক প্রশস্ত, তিনি একজন ভালো মানুষ, তিনি নিয়মিত কোরআন পড়েন, সালাত আদায় করেন, স্ত্রীর সাথে একসাথে সালাত পড়েন, আমাকে যে পাঠিয়েছে আমি তার উদ্দেশ্য পূরণ করতে সফল হইনি। আমি বললাম, হে খবিস, তোমাকে কে পাঠিয়েছে? জিন বলল, এই ভাইয়ের এক আন্টি থাকে আফ্রিকাতে, আপন আন্টি তার উপর জাদু করেছে, জাদুর প্রভাব তার পাকস্থলিতে আছে। জিনটি বলল, এই লোকটি একবার তার আন্টিকে দেখতে আফ্রিকায় গিয়েছিল, তখন সেই ভাইকে শরবত খাওয়ানো হয়েছিল আর তাতে জাদু টোনা করা হয়েছিল। দেখুন কিভাবে সে জিন আমাদেরকে বিস্তারিত বর্ণনা দিচ্ছিল। জিন বলল, যখন সে ওই শরবত খেয়েছে তখনই আমি তার দেহের ভেতরে ঢুকেছি, তখন থেকেই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু গত 2 বছর চেষ্টার পরেও সফল হইনি, কারণ তিনি একজন ভালো মানুষ। দেখুন আল্লাহ তাআলা জাদুর ব্যাপারে কোরআনে কি বলেছেন, জাদুকরদের চক্রান্ত ও জাদু টোনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর অনুমতি ব্যতীত কারো অনিষ্ট করতে পারবে না। কাজেই আল্লাহ তাকদীরে নির্ধারণ করেছেন যে কিছুতেই ওই জিনের উদ্দেশ্য সফল হবে না, অর্থাৎ এই কেসের ক্ষেত্রে সে ওই ভাইকে তালাক করাতে পারবে না। কাজেই আমরা আরো তিলাওয়াত চালিয়ে গেলাম এবং ওই ভাইয়ের দেহের অনুপ্রবেশকারী জিনকে আচ্ছা মতো প্রহার করলাম। ওই ভাইয়ের এক পাশে ছিলাম আমি, আরেক পাশে ছিলেন আরেকজন তিনি ভাই। আমি ওই ভাইয়ের কানে আজান দিলাম। শয়তান আজান সহ্য করতে পারে না, সে আজানের শব্দ ঘৃণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় শয়তান বায়ু নির্গত করতে করতে পালায়। আমি আজান দিলাম কিন্তু সে না শোনার চেষ্টা করল। ওই ভাইয়ের 2 পাশে দুজনকে দাঁড় করিয়ে বললাম, আপনি ডান দিকে আজান দিন। ওনার আজান শেষ হওয়ার পর বাম পাশে ভাইকে বললাম, এবার আপনি আজান দিন। এবার আমি সামনে থেকে আজান দিলাম, সুতরাং 4 পাশ থেকে আজান দেওয়া হচ্ছিল। আমরা কিছুতেই থামালাম না, এক পর্যায়ে সে জিন আমাদের কাছে ভিক্ষা চেতে শুরু করে। আমি বললাম, এখনই এখান থেকে চলে যাও। সে বলল, আমি এখনই চলে যাব, এখনই চলে যাব, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমরা আজান চালিয়ে গেলাম, কতক্ষণ দিয়েছি আমরা নিজেরাও বুঝতে পারবো না। এবার আমরাও পানি ব্যবহার করেছি, আমি জানি না পানির কি প্রভাব, কেন এটা জিনের উপর এত কার্যকরী, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কিছু জিনের উপর পানি মোটেও কাজ করে না। আপনি যদি পানি স্প্রে করেন কিছু জিন একেবারেই স্বাভাবিকভাবে বসে থাকে, আবার কিছু জিনের ক্ষেত্রে মনে হয় পানি যেন অ্যাসিডের মতো কাজ করছে, যেন তাদের গা জ্বলে পড়ে যাচ্ছে, তারা চিৎকার দিয়ে ওঠে। আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, কোরআন হল রুকাইয়া 99%, কোরআন দিয়েই আপনি শয়তানের উপর হামলা চালাবেন, এটাই হবে আপনার রুকাইয়া সেশনের 99%। এরপর বাকি যেসব বিষয় আছে সেগুলো সব সেকেন্ডারি ইস্যু, প্রাইমারি হচ্ছে কোরআন, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই রুকাইয়া করার সময় একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল, সেটা আপনাদেরকে বলছি এখন। আমরা সূরা সাফাত তেলাওয়াত করতে শুরু করলাম, আমি এর প্রথম দিকে আয়াত পড়ছিলাম, তখনই জিন চিৎকার করে উঠল, জিন বলল, আমার গা পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আগুন, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আগুন। অথচ আমরা সবাই একই রুমে বসে আছি, আমরা কোনো আগুন দেখতে পাচ্ছি না। কিন্তু শয়তান বলল, আমি যেখানেই তাকাই সেখানে শুধু আগুন আর আগুন। এটাই হলো আল্লাহর কালাম, কোরআনের শক্তি। আসলে কোরআনকে যেভাবে কদর করা উচিত আমরা সেভাবে কদর করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তোমরা দেখতে পাহাড় আল্লাহর ভয়ে চুরমার হয়ে গেছে। আল্লাহ যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতেন, তাহলে সেটা ধুলো স্তূপে পরিণত হতো। তাহলে আমরা কেন কোরআন থেকে দূরে সরে থাকতে চাই? কেন আমরা কোরআনকে নিজেদের জীবনের অংশ বানাচ্ছি না? সেই রাতে আমরা আরো তিলাওয়াত করলাম এবং সেই সেশন অনেক দীর্ঘায়িত হল। আমরা দুজন পালাক্রমে তিলাওয়াত করছিলাম। কেন আমরা পালাক্রমে তিলাওয়াত করছিলাম? শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য নয়, বরং এর মাধ্যমে আমরা জিনে আক্রান্ত ভাইকে বোঝাতে চাইলাম, দেখুন রুকাইয়া করার ভেতরে বিশেষ কিছু নেই, যে কেউ নিজে রুকাইয়া করতে পারে। আপনি একটু ঠিকভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন, তাহলে অন্তত নিজের জন্য নিজের পরিবারের জন্য রুকিয়া করতে পারেন। প্রথমে পরিবারের বাইরে অন্যান্য মানুষের উপরে রুকিয়া করার দরকার নেই, আগে নিজে 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 রুকিয়া করুন। যদি আপনি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন আর যদি আপনার আকীদা শুদ্ধ হয়, তাহলে আপনি রুকিয়া করার যোগ্যতা রাখেন। এতে সংকোচ করার কিছু নেই, কারণ এর মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে শিফা কামনা করছেন, এই জন্য আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা কোনো হারাম উপায়ে চিকিৎসা গ্রহণের চেষ্টা করি, তাহলে এর জন্য কি আমরা শাস্তিপ্রাপ্ত হব না? অবশ্যই হব। তাই যখন আমরা হালাল উপায়ে আল্লাহর কাছে চিকিৎসা অনুসন্ধান করব, তখন অবশ্যই এর বিনিময়ে পুরস্কার পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা ছিল তৃতীয় দিনের ঘটনা। আমি সেদিন ওই ভাইকে দেখতে গিয়েছিলাম, ও লুকিয়াও করেছিলাম। তখন সে বলল, আমি চলে যাচ্ছি। তখন হঠাৎ করে অনেক বাতাস বইতে শুরু করলো। ওই ভাই ফু দিচ্ছিলেন, এত বাতাস বের হচ্ছিল যে অস্বাভাবিক। তখন ওই ভাইয়ের বাহ্যিক সবকিছু আগের মতোই ছিল, হাত পা নাক কান গলা সব তো একই রকম থাকে, কিন্তু তার বসার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, গলার আওয়াজ বোঝা গেল। তখন জিন বলছিল, আমি একটি ভিন্ন জিন, আগের জিন চলে গেছে, আমি নতুন জিন। তখন সেই জিন নিজের নাম বলতে শুরু করলো আর অনেক রকম কথা বলতে শুরু করলো, কিন্তু সেসব কোনো উপকারী তথ্য নয়, তাই আমি সেসবের নাম ধাম মনে রাখিনি। এবার একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেই ভাই স্বাভাবিক অবস্থায় ফিরল। সেখানে উপস্থিত থাকলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারতেন যে কখন সেটা ভাইয়ের কখন আচরণ কেমন ছিল, আবার কখন তিনি পদস্থ অবস্থায় কেমন ছিলেন আর এখনকার আচরণ কেমন। ওই ভাই কাঁদতে শুরু করলেন। ভাইটি আল্লাহর বরত্ব এবং প্রশংসা করতে শুরু করলেন ও আল্লাহর কাছে ইস্তিগফার করছিলেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন। আল্লাহর রহমতে ভাইটি সুস্থ হয়ে গেলেন। সেই ঘটনার আগে আমি ভাইকে কখনোই মসজিদে দেখিনি। সম্প্রতি এই বছর রমজানে আমি ভাইকে মসজিদে দেখলাম। তিনি প্রতিদিন মসজিদে আসতেন, নামাজ পড়তেন। এরপর একদিন আমি সময় করে তার কাহিনী শুনতে চাইলাম। তিনি বললেন, যখন তিনি ইংল্যান্ডে আসলেন তখন কোরআনের সাথে মজবুত সম্পর্ক ছিল, তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু এরপর জিনের ঝামেলা শুরু হল, তখন তিনি কোরআন থেকে দূরে সরে গেলেন। কিন্তু আলহামদুলিল্লাহ সেই বিপদের পর তিনি আগের চেয়ে উত্তম আমলওয়ালা হয়ে গেছেন। এখন তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, নিজে নিজে রুকিয়া করেন, নিজের পরিবারের উপরও করেন। একবার তিনি আমাকে বললেন, যদি আপনি কখনো কোথাও রুকিয়া করতে যান আর আমাকে সাথে নিতে পারেন চাইলে, তাহলে আমি যে কোনো মুহূর্তে আপনার সাথে তৈরি হয়ে যাব যাওয়ার জন্য। তিনি একজন স্বেচ্ছাসেবী হিসেবে রুকাইয়া করতে প্রস্তুত। দেখুন, এখানে একটি উপকারী পয়েন্ট আছে। ওই বিপদের পরে তিনি আগের চেয়ে উত্তম অবস্থা উন্নীত হয়েছেন, অথচ অসুস্থতার সময় তার অবস্থা এতটা শোচনীয় ছিল যে তিনি আলিফ লাম মিম এই তিনটি শব্দ তিলাওয়াত করতে পারতেন না। তার জীবন ছিল দুর্বিষহ, চতুর্দিক থেকে সবকিছু সংকুচিত হয়ে আসছিল, যেন কোনো শক্তি অবশিষ্ট ছিল না। রাতে ঘুমালে দুঃস্বপ্ন দেখতেন, সাপ দেখতেন, নানা রকমের অজানা ভয় অনুভব করতেন, এমনকি কোরআন তিলাওয়াত করতে পারতেন না। এটা ছিল সত্যি দুর্দশাগ্রস্ত এক অবস্থা, কিন্তু কষ্টের পরে স্বস্তি আসে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছেন। বর্তমানে ভাইটি ভালো আছেন, স্বস্তিতে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সারা বিশ্বের সকল মুসলিমদেরকে সব ধরনের কষ্ট থেকে উদ্ধার করে স্বস্তিদায়ক অবস্থায় রাখেন।